This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে অন্ধকারের গল্পে। আমি জুয়েল আপনার সঙ্গে, এবং আজ রবিবার রাত 10:30 মানে আপনাদের জন্য আমাদের অন্ধকারের গল্প। প্রতি এপিসোডেই আমাদের সঙ্গে অতিথি থাকেন, এবং আজকে শুরুতেই আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি এদেশের বুদ্ধিজীবীদের, যাদের রক্তের বিনিময়ে, এদেশের লাখো জনতার যাদের রক্তের বিনিময়ে পেয়েছে আমাদের এই দেশ আমাদের লাল সবুজের পতাকা। বিশেষ করে বলতে হয় আমাদের দেশের যারা এদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা যাদেরকে জানি, এদেশের বীর মুক্তিযোদ্ধারা, তারাই আসলে আমাদের হাতে তুলে দিয়েছেন লাল সবুজের পতাকা। আর মুক্তিযুদ্ধের গল্প কে না শুনতে চায়, তাই না? আজকের অন্ধকারের গল্পে এমনই একজন আমাদের সঙ্গে, এদেশের বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা, জহুরুল কমান্ডার জহুরুল হক মুন্সি, বীর প্রতীক বার, যিনি এবং তিনি সহ আমাদের দেশের মুক্তিযোদ্ধারা 1971 সালে 16 ডিসেম্বর হানাদার মুক্ত করে আমাদের এই দেশটিকে আমাদের হাতে উপহার দিয়েছিল, যাদের কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। এবং মুক্তিযোদ্ধারা তাদের বীরত্ব গাথা হয়তোবা নতুন প্রজন্মের কাছে, সবার কাছে হয়তোবা পৌঁছাতে পারেনি, ঠিক আমার যেটা মনে হয়, কারণ আমার অনেক গল্প সবার কাছ থেকে তো শোনা হয়নি। আমরা যারা আমাদের পরিচিত জন ছিলেন আমরা তাদের কাছ থেকে শুনেছি। আমার খুব ইচ্ছে হয় যে এই দেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা করি, তাদের কাছ থেকে গল্পগুলি শুনি। আজকে আমরা ভীষণ লাকি, আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে কমান্ডার জহুরুল হক মুন্সি, বীর প্রতীক বার। তার সঙ্গে একটু পরিচিত হয়নি। সালামালাইকুম।
ওয়ালাইকুম সালাম।
কেমন আছেন আপনি?
আছি, আল্লাহ রাখছে ভালোই।
ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি আমার স্টুডিওতে। তো আপনার রেডিওতে এসে কেমন লাগছে?
আমারও ভালো লাগছে ইনশাল্লাহ।
তো আমরা তো অনেক ছোট, আমরা এই প্রজন্মের আমরা যারা, তারা হয়তোবা যুদ্ধ, মুক্তিযুদ্ধ শুধু শুনেই গেছি, দেখিনি, এবং আমরা ওইটা বোধহয় অনুভবও করতে পারিনি যে মুক্তিযুদ্ধ বিষয়টা আসলে কি ছিল, স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামটা আসলে কি ছিল।
আসলে মুক্তিযুদ্ধ এটা হলো আমাদের জনযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধ করেছি এই দেশের জনগণ, ওনাদের পাওনা ছিল আমাদেরও পাওনা, আমরা একটা স্বাধীন সত্তা বাংলাদেশ পেয়েছি, এটা আমাদের সবচেয়ে গর্ব। আমরা বাঙালি জাতির কোনো দেশ ছিল না, আমরা শুধু আবদ্ধই ছিলাম। আমরা যে একটা দেশ পেয়েছি, ওনে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি, এবং কিছু শিশু হত্যা, বৃদ্ধ লোক হত্যা করছে পাকিস্তানিরা, এই হানাদার বাহিনীরা পূর্বে থেকে ভাষা আন্দোলন থেকে আমাদের অত্যাচার করে আসছিল, আমাদের চাকরির ক্ষেত্রে এবং অন্যান্য সব ক্ষেত্রে আমাদেরকে, মানে তারা সবসময় হিংসা করে চলতো আর
কি।
তা আমরা যখন ভাষা আন্দোলনের কথা শুনছি, তখন থেকে আমরা স্বাধীনতার উদ্বুদ্ধ হয়ে আমরা আস্তে আস্তে, আমাদের যে সমাজটা ছিল তৎকালীন, আস্তে আস্তে 71 সালে যখন, 69 সালে যখন বঙ্গবন্ধু এই মানপুরা হাতিয়া সন্দ্বীপ ভোলা এদিকে যখন আমাদের ওই তুফান ঘূর্ণিঝড় হয়েছিল, তখন আমরা সেখানে যে মানুষকে গণকবর দিছি, তারপর সাহায্য করছি, তখন থেকে বঙ্গবন্ধু মানে সারা বাংলাদেশের মানুষের একটা জনপ্রিয় নেতা হিসেবে গণ্য হয়েছে। তার সঙ্গে তুফাইল আহমেদ,
মূলত ভাষা আন্দোলন থেকেই আমরা যেটা ইতিহাস পড়ে জেনেছি, মুক্তি সংগ্রামের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, সেখানে আমরা দেখতে পাই যে ভাষা আন্দোলন থেকেই মূলত স্বাধীনতার যেই সংগ্রাম সেটা শুরু হয়েছে,
কিন্তু অতি গোপনে, যাতে পাকিস্তানের না অনুভব করতে পারে যে আমরা বাঙালিরা এক হইতেছি। তৎকালীন 7.5 কোটি বাঙালি, আমরা ইস্ট পাকিস্তানে 7.5 কোটি বাঙালি ছিলাম, তার ভিতরে আমার মনে হয় যে 7 কোটি আমাদের বাংলাদেশ পক্ষে ছিল। যে স্বাধীনতা যুদ্ধটা আমাদের একটা জনযুদ্ধ, জনযুদ্ধ কিভাবে, আমরা জনগণের সাপোর্টেই আমরা মুক্তিযোদ্ধারা যখন ভিতরে আসছি তখন আশ্রয় পেয়েছি, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করছে, খাদ্য সরবরাহ করছে। তখন আমাদের তো মুক্তিযোদ্ধার কোনো ফান ছিল না, আমরা কোনোদিন 3 দিন 4 দিন না খেয়ে থাকছি, তথাপিও জনগণ কেউ কলা দিছে, কেউ ডিম দিছে, কেউ বিস্কুট দিছে, এইভাবে সহযোগিতা করছে, কেউ আবার খাওয়াইছেও, যে সময় পায় না, যুদ্ধের টাইমে তো কেউ খেলিতে পারে না। আমরা আমরা খুব মানে গেরিলা যুদ্ধেই বেশি করছি, সম্মুখ যুদ্ধ কম, কিন্তু আমাদের গেরিলা যুদ্ধে আমাদের ওদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে পাকিস্তানিদেরকে। আর এই দেশের কিছু রাজাকার আলবদর, যেমন ওই যে কামরুজ জামান, তারপরে নিজামি, তারপর গোলাম আজম, তারপর বাচ্চু, অনেক রাজাকার আলবদর আছে, কিন্তু সবচেয়ে আমাদের প্রত্যেকটা এলাকায় মানে কাদের মোল্লা এরম রাজাকার আলবদরদের দিয়ে ওরা পাকিস্তানিদেরকে, পাকিস্তানিরা ওদেরকে দালাল হিসেবে রাখত, রেখে ওদেরকে অনেক লোভ লালসা দেখাইছে, তার জন্য ওরা ওদের পক্ষে কাজ করছে এবং গ্রামে যায় প্রেশার দিয়ে তাদেরকে কেউ ইচ্ছা অনিচ্ছায় রাজাকার আলবদর তৈরি করছে। তা সেই দেশের শিশুরা পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমরা যখন যুদ্ধক্ষেত্রে গেছি তখন শিশুরা মুক্ত এলাকায় আমাদেরকে তারা যেই সিদ্ধ করে আনছে তার মা বাবা দিচ্ছে যে যাও তোমরা মুক্তিযুদ্ধের, শিশুরা 10 বছর 12 বছরের সন্তানরাও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, যা আমরা নিজ চোখে দেখছি এবং তাদেরকে সহযোগিতা করছি। আমাদের কান্না লাগছে, আমরা আমি 9 মাস যুদ্ধে গোসল করিনি, এত বৃষ্টি আমাদেরকে, এত বৃষ্টি তখন আল্লাহ আমাদের দেশে দিয়েছিল, 9 মাস যুদ্ধে 9 মাস বৃষ্টি, এই বৃষ্টি আমাদেরকে যুদ্ধের সহযোগিতা করছে কমপক্ষে 75-80% আমরা সহযোগিতা পেয়েছি আল্লাহর তরফ থেকে বৃষ্টির মাধ্যমে। পাকিস্তানিরা ওই
বৃষ্টি ভয় পেত, আমরা
পানি ভয় পেত ওরা, তবে যা হোক আমরা অনেক যুদ্ধ করছি, যুদ্ধের কিছু গল্প আমি
অবশ্যই আমরা শুনবো, গল্প তো আসলে আমরা শুনতে চাই, আজকে আমরা অনেকগুলি গল্প শুনবো। আপনি তো 11 নম্বর সেক্টরে?
আমি 11 নম্বর সেক্টরে কাজ করছি, আমার সেক্টর কমান্ডার ছিল কর্নেল আবু তাহের, যিনি তাকে ফাঁসি দিয়ে মারছে জিয়াউর রহমানের আমলে। উনি অত্যন্ত জনপ্রিয় লোক ছিলেন এবং এত ভালো লোক ছিলেন, তা সেনাবাহিনীতে খুব কমই আছে, যেমন খালেদ মোশাররফ একজন, তার আছে মঞ্জুর, অন্যান্য অফিসাররা আমি দেখছি সেক্টর কমান্ডারের ভিতরে, তারা এত মায়া, তারা মুক্তিযোদ্ধার পক্ষে যে যুদ্ধের ক্ষেত্রেও যুদ্ধে যাওয়ার টাইমে তাদেরকে, তাদের তারা তো পয়সা ছিল না, যাই পয়সা পাইত ইন্ডিয়া থেকে বা মুক্তিযোদ্ধা ফান্ড থেকে, তারা হক বিস্কুট তখনকার বিস্কুট কিনে প্যাকেটে প্যাকেটে বিস্কুট কিনে মুক্তিযোদ্ধাকে খাওয়াই, তাদের করতো যে বাবা তুমি যেমন আমিও সেমন দেশের জন্য আমরা যুদ্ধ করতে চাই, আমরা খাওয়া দাওয়া বিলাস কাপড় সুপড় ইত্যাদি এগুলো আমাদের কোনো দরকার নেই, আমরা গেরিলা যুদ্ধ এমন ভাবে যুদ্ধ করব যাতে আমরা পাকিস্তানিদের কাছে হারাতে পারি, তখনই আমাদের সবকিছু আসবে এবং আমাদের প্রজন্মের জন্য আমরা যুদ্ধ করছি, এই দেশের জন্য যুদ্ধ করছি, মা মাতৃ বাংলাদেশের জন্য। আমরা চাই যে আমরা স্বাধীন সত্ত্বে একটা নাগরিক, কিন্তু সেই হিসেবে আমাদের কোনো মূল্যায়ন নাই, কারণ এই যেটা দেখার আলবদর একটা ক্ষেত যে কোনো চাষির জন্য একটা ফসল করে সেই ফসল আগাছাকে নির্মূল করতে হয়, নতুবা ভালো ফসল পাওয়া যায় না। সেই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু যখন একটা নিরানি দিবার চাইছিল যে আমি রাজাকার আলবদর ইত্যাদি এগুলি আমি সুন্দরভাবে দেশটা করব, তখন দেখি ওই রাজাকার আলবদরদের পয়সা ছিল, ফান্ড ছিল বেশি, তার জন্য বঙ্গবন্ধুর পিছনে তারা লেগে গেল এবং সপরিবারে হত্যা করলো। এই যে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, তারা যখন লন্ডনে না যেত বাহিরে, তাই তো তাদেরকেও মেরে ফেলত, যে শেখ কামাল শেখ জামালদের মারছে এবং আরো অনেক লোক, একবারে 40 জন।
যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পরেও মুক্তিযুদ্ধের যারা বিরোধী তারা কিন্তু সচেষ্ট ছিল, তৎপর ছিল,
এখনো সচেষ্ট।
আচ্ছা, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনার কাছ থেকে একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে যে 1971 সালের এই দিনটাতে আমরা জানি যে শেরপুর, আপনার যে আপনি যে
শেরপুর জামালপুর এলাকা,
সেটা 7 ডিসেম্বর মুক্ত হয়।
আমরা মুক্ত করছি কামালপুরে 4ই ডিসেম্বর, তারপরে আমরা বক্সগুঞ্জ 5ই ডিসেম্বর, শ্রীবর্দি 6ই ডিসেম্বর, শেরপুর হলো 7ই ডিসেম্বর, আর জামালপুর আমি মুক্ত করছি, আমরা মুক্ত জামিলে আমরা ইন্ডিয়ান আর্মি সহ সংযুক্তভাবে 10ই ডিসেম্বর।
আমার একটু জানতে ইচ্ছে করছে যে 1971 সালের এই দিনটাতে ঠিক এই সময় আপনি কোথায় ছিলেন, আপনার কি মনে পড়ছে?
আমি এই টাইমে ঢাকায় ছিলাম, এই 14 তারিখে আমি ছিলাম আপনার ওই কাঁঠাল বাগান,
আচ্ছা,
ওই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ছিলাম ইন্ডিয়ান আর্মি মুক্তিযোদ্ধা সহ, সেখান থেকে পাকিস্তানিদেরকে আমরা যোগাযোগ করছি যে তোমরা সারেন্ডার করো, তখন তারা আমি 15 তারিখে সেখানে, 16 তারিখে আমরা 3টের সময় ঢাকা প্রবেশ করি, করার পরে ওই আপনার রেসকোর্স ময়দানে যে প্রেসিডেন্ট হাউস ছিল,
আত্মসমর্পণ যেখানে,
হ্যাঁ না আত্মসমর্পণ সরোয়ার্দিতে হয়েছে, সরোয়ার্দি ইউনিভার্সিটি,
সরোয়ার্দি
উদ্যানে সেখানে ইউনিভার্সিটি। কিন্তু এর আগে আমি যখন আমরা 9ই ডিসেম্বর, আমার একটা স্মরণীয় ঘটনা আছে, সেই ঘটনা হলো আমাদের 11 নম্বর সেক্টরে 60,000 মুক্তিযোদ্ধা ছিল, ইউথ ক্যাম্পের এবং ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল 60,000, সেখানে অ্যানাউন্স করছিল যে কে হুইজ দ্য বয় ক্যারি টু মেসেজ গো টু পাকিস্তানি গ্যারেশন, তখন কেউ রাজি ছিল না,
আত্মসমর্পণের যে বার্তাটা তাদের কাছে পৌঁছে দেবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা আচ্ছা,
সারা বাংলাদেশের ইতিহাস আর নাই, আমি একমাত্র ব্যক্তি সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে, আমি যে যুদ্ধ যখন করছি সরাসরি মরতে পারি, এমনও মরতে পারি,
বার্তাটা আপনি নিয়ে গেলেন।
হ্যাঁ, তখন এই বার্তাটা ওদের সারেন্ডার করার জন্য সেখানে জামালপুর পিটিআইতে আমি সারেন্ডার পত্র নিয়ে যাই। আমার এই পত্রটা লিখে দিয়েছিল যৌথ বাহিনী, আমার এএসএস কিলার, ব্রিগেডিয়ার এএসএস কিলারের হাতের লেখা। সেখানে গান্ধব নারগা ছিল মেজর জেনারেল, গান্ধব নাগরা, উনি ইস্টার্ন কমান্ডিং অফিসার ছিল, তার হাতে সংযুক্ত ভাবে লেখে। এবং আমার এই লেখা কর্নেল তাহের বড় ভাই ছিল, এই ফ্লাইট লেফটেন্যান্ট ইউসুফ, ইউসুফ ভাই আমার সঙ্গে সবসময় ছিল, যৌথ ভাবে আমাকে এই পত্রটা গুছিয়ে দিয়েছিল পাকিস্তানিকে বের দিবার জন্য, যে তারা কেউ রাজি হয়নি। তখন আমি এই পত্রটা নিয়ে যাই বাইসাইকেল করে, পত্রটা জামালপুর পিটিআইয়ের উদ্দেশ্যে। তখন আমরা অবস্থান করি বেল্টে, বেল্টে নামক স্থান জামালপুরের কিছু উত্তর সাইডে, বেল্টের থেকে এই দক্ষিণ সাইডে, বেল্টের থেকে বই পত্রটা নিয়ে তখন আমরা এই জামালপুর পিটিআইতে আসি। তো রাস্তার মাঝেই আমাকে পাকিস্তানি সেন্টি পুষছিল, সেখানে সেই সেন্টি পুষটা হোল্ড করে আমাকে নামাইছে, নামানির পর আমার সাইকেলটা আর ওই সাদা পতাকা আছিল, সাদা পতাকা ছিল, ওগুলি দিয়ে আমার চোখ বাঁধছে, আর ওই রশি দিয়ে আমার হাত পা বাঁধছে। বাঁধার পরে
আপনি একাই সাইকেল নিয়ে, সাইকেলের সামনে একটা সাদা পতাকা,
সাদা পতাকা ছিল, তারা ওগুলি কিচ্ছু মানে নেই, আমাকে চোখ হাত পা বাঁধে। তখন ওরা ওয়ালেস করছে, ওয়ালেস করে জামালপুর থেকে একটা জিপ গেছে, জিপ যাওয়ার পরে জিপের পিছনে যারা চাক্কা আছে সেই চাক্কার সঙ্গে আমার চেন দিয়ে আমার বাঁধছে, বেঞ্চে ঝোলাই নিয়ে গেছে পিটিআইয়ের ভিতরে। তখন যাওয়ার পরে সেখানে কর্নেল সুলতান মাহমুদ, উনি ছিলেন ওই পুরে পাঞ্জাব রেজিমেন্ট, 31 বেলুচ রেজিমেন্টের, সে হলে কমান্ডিং অফিসার ছিলেন, বেলুচ রেজিমেন্টের, বেলুচ রেজিমেন্টের 31 বেলুচ। পরে তারা সে আর কামরুজ্জামান, এই যে সহকারী সেক্রেটারি, এই যে কামরুজ্জামান বর্তমানে রাজাকার আলবদর কমান্ডার ছিল, সে গেডার মামিসিং ডিস্ট্রিক্টের, সে আর ও টাঙ্গাইল গেছিল কিছু এলাকা পরিদর্শন করার জন্য। সেখান থেকে রাত্রে 9টার সময় আসছে, এদিকে আমার কিছু টর্চারিং করেছে, আমার এই হাতের ভিতরে এখানে সুই মেরে মারছে, তারপর আমার এই পাউডার ভিতরে আপনার ব্যানার চার্জ করে মুরবা করে ফেলছিল।
ততক্ষণে কি আপনি কি আত্মসমর্পণের সেই বার্তাটা, সেই মেসেজটা কি
তারাই নিয়ে নিছে অলরেডি?
আচ্ছা,
আমার খবর নিয়ে নিছে,
নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা।
তারপরে আমাকে অনেক টর্চারিং করার পরে আমার পা উপরে মাথা নিয়ে শুরু করে রাখছিল 4 ঘন্টা। এর আগে ওখানে একটা পুকুর আছে বিরাট, যখন দেখি যে ওই কমান্ডার সুলতান খান আসেনি আর কামরুজ্জামান আসেনি ক্যাম্পের ভিতরে, তখন আমি ওই যে সেন্টি ছিল সেই সেন্টির কাছে বললাম যে আমি প্রার্থী করে গেল। তখন আমাকে ওই ওয়ার্ডার বিল্ডিং আছে, সেই ওয়ার্ডার বিল্ডিং এর প্রায় 200 গজ দূরে ছিল পায়খানা, সেখানে আমি যে ওই আমার সঙ্গে একটা মানে ছোট সাইজের ই ছিল আর কি, এই ওয়ারলেস, সেটা দিয়ে ওয়ারলেস করার পরে আমাকে যার যেভাবে বলছে আর কি, ওয়ারলেস করার পরে ওই বিমান হামলা হয় সেখানে, সেখানে ছিল তাদের আর্মস এমিশনের ডিপু, সেখানে এখন পুকুর আছে, এখনো মানুষ সতর্ক মানুষ যায় দেখে আসে যে যুদ্ধের টাইমে যে পুকুরটা এখনো বিদ্যমান, সেই পুকুরটা হয়েছে। তার বছর ওয়ারলেস আমি বলার পরে 4টে বমি করছে সেখানে, তারা আমাকে ওই ওয়ারলেস আমি ফেলাই দিয়েছি পায়না। আমার উদ্দেশ্য ছিল যে কিভাবে এটা করবো,
মেসেজটা পৌঁছে দেওয়া যে আমি এখানে বিপদ।
মেসেজ পৌঁছে দেওয়ার পরে তারা ওই জায়গাটা তো আমি রেখি করছিলাম অনেক আগে, 3-4 দিন আগে। পরে আমাকে ক্যাম্পে নিয়ে যায়, নেওয়ার পরে আমাকে বললো যে তুমি এই পরে রাতে টর্চারিং করছে, আমার এই যে দাঁত গুলো ভেঙে ফেলছে তখন বাইরে সত্য কথা বাইরে করার জন্য। আমি তো যা বলবো, ইন্টেলিজেন্ট কমান্ডার ছিলাম আমি, আমার তো ওই ক্যাপাসিটি আছে কিভাবে কথাগুলো বলতে হবে, যুদ্ধের ফর্মুলা তো সেটা তো
কিভাবে কথা গোপন রাখতে হবে।
হ্যাঁ, এবং
জিজ্ঞাসাবাদের মুখে
এত আমাকে টর্চারিং করার পরেও আমি তো আসল জিনিস আমার কাছ থেকে ওরা বাই করতে পারেনি, আমি যা মুক্ত যা আমি বলছি, আমি সাধারণ মানুষ, আমি কৃষক, আমাকে ওরা এই চিজে গুছিয়ে দিছে যে তুমি যদি এই চিজে ওদের কাছে পৌঁছায় না দাও তাহলে তোমার বাপ মা আত্মীয় স্বজন সবগুলো আমরা মেরে ফেলবো। এইভাবে আমি এই চিজ নিয়ে তোমাদের কাছে আইছি, আমি এগুলো কিছুই জানি না। তারপরে আমার শরীর চেক করছে, দেখা যায় কিন্তু কামরুজ্জামানে বলছে সে তো শ্বাস মুক্তির বাহিনী আয়।
আচ্ছা আচ্ছা।
কামরুজ্জামান এই যে রাজাকারের কমান্ডার ছিল, সে আমার টর্চারিং করছে, এছাড়া আগেও আরো করছে। আরেকবার তার সঙ্গে আমার দেয়া হয়েছিল, কিন্তু আমাকে চিনতে পারেনি, ধরুন আমি ফকির বেশে তার সঙ্গে দেখবি, তার শেরপুরে আপনার সুরেন্দ্র মোহন স্যার বাসাইছিল ক্যাম্প, সেখানে মানুষের টর্চারিং করতো, মুক্তিযোদ্ধা গোলাব মোস্তফা নামের শেরপুরে, সে তাকেও মারছে, এখন 11 জন শেরই বলে সেখানে গুলি করে মারছে। পরে জামালপুর থেকে আমি যখন উদ্ধার হই তখন তারা একটা তাজা বুলেট দিয়ে সিটি, একটা রিটার্ন সিটি দিয়ে একটা পত্র লিখছে যে আমরা যুদ্ধ শুরু হওয়ার জন্য অপেক্ষা করছি, তবে ওই সিটির ভিতরে লেখা ছিল যে তোমার হাতে 4টে সঠিক বিমান তোমার হামলা করবে, তুমি যেন আত্মসমর্পণ না করো। শর্টেজ বিমান তো হামলা করছে, এরা তোমার মন্তব্য যে কিভাবে ঢাকা ফলাই যাবো তারা
হানাদার বাহিনী।
হ্যাঁ হ্যাঁ, তো সেখানে রাত্রের একটার সময় যুদ্ধ হয়, সেখানে যে আবু হাসনাত মুক্তা কোম্পানি কমান্ডার যে আমার সঙ্গে আছে, আমার আরেক সহকর্মী ওর নাম ছিল মুতাসিম বিলা খুরুম, সে এখন বীর, ও সেই যুদ্ধ সেখানে শহীদ হয়েছে, সে বাংলাদেশ সরকার থেকে তাকে বীর বিক্রম খেতাব দিয়েছে। এবং আরো অনেক মুক্তিযোদ্ধা, সাম একজন আলম ছিল, আলম শফিকুল ইসলাম আলম আমার এক সহযোদ্ধা ছিল, সেও এখানে ছিল, এবং সেখানে 60-70 জন মুক্তিযোদ্ধা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছিল। আমরা মুক্তিযোদ্ধা কিছু, আমাদের একজন মুক্তিযোদ্ধাই মারা গেছে, সামত আছে মিলা করুম, আর বাকি আমরা আহত হয়েছিলাম 60 জন। কিন্তু সেখানে সেই যুদ্ধে পাকিস্তানিদের 425 জন পাকিস্তানি বেলতে মারা গেছে, এবং মারা যাওয়ার পরে যেগুলো যেগুলো মরে নাই, আমি তো, আমরা তো তখন আর্মি সেনাবাহিনী কোনো আইন কানুন বুঝতাম না, তখন যেগুলো মরে নাই ওগুলো আমি আবার স্ট্যান্ড গান দিয়ে ওদের লাশের উপরে দাঁড়ায় সেইগুলি গুলি গুলি মারছি, ও ফটো আছে আমার কাছে।
আচ্ছা, আমরা সেই ছবিগুলি কিভাবে পাবো? আমাদের তো দেখতে ইচ্ছে করছে গল্পের সঙ্গে সঙ্গে ছবিগুলি, যদি
আমি আনি নাই আমার বললে আমি আনতে পারতাম।
আমরা অবশ্যই আপনার কাছ থেকে এগুলি সংগ্রহ করে পরে হয়তো বা আমাদের লিসনারদেরকে, আমাদের
অনেক আমার কাছে ছবি আছে, এবং ভারতের সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা জাদুঘরে আমার ছবি আছে, ওই গান্ধব নাগরার সঙ্গে, তারপরে ব্রিগেডিয়ার এইচএস কিলার, রাশিয়ান সাংবাদিক, তখন তো আমাদের ক্যামেরা ছিল না, ওরা বিদেশি ক্যামেরা, ইন্ডিয়ান ওদের বাহিনীর সঙ্গে ক্যামেরা ছিল, সবকিছু ছিল, সাদা কালো ক্যামেরা, তখন আমার সঙ্গে ফটো তুলছে, তো এবং চিঠিপত্র সেখানে ছাড়ি বের সব ওখানে জমা দিচ্ছে, আমার বাড়ি ঘরে কিছু সময় পুরা গেছিল, তো তারপরে কোথায় রাখবো, নষ্ট হয়ে যাবো, তখন আমি ওই 5 নম্বরে যে সেগুন বাড়ি জাদুঘরে রাখছি। হ্যাঁ, মুক্তি জাদুঘরে, তারপরে আমাদের বঙ্গবন্ধু জাদুঘরে আছে, ক্যান্টনমেন্ট জাদুঘরে আছে।
আজকে আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, কমান্ডার আবু হাসনাত মুক্তা, আমরা একটু পরে তার সঙ্গে কথা বলবো। সুপ্রিয় আজকে আমরা যা কথা শুনছিলাম, তিনি আমাদের দেশের একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 2 বার বীর প্রতীক খেতাব পেয়েছেন, এই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো একটু পরে। তার আগে আপনার নামটি জানিয়ে দিই, কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি বীর প্রতীক, তিনি আজকে আমাদের সঙ্গে, যিনি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এবং তার বীরত্বের কাহিনীগুলি আমরা আজকে শুনবো, আমরা একে একে সবকিছু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে, আপনি গণবাহিনীর একমাত্র মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধে আসলে কতগুলি বাহিনী ছিল এমন? আমরা শুনেছি গণবাহিনী
ছিল 11টা সেক্টর ছিল,
সেক্টর তো ছিল 11,
কিন্তু 10 নম্বর সেক্টরে কোনো কাজ হয় নাই, ওরা বিলুপ্ত ছিল।
আচ্ছা আচ্ছা,
আমার মূলত 10টা সেক্টর, 11 সেক্টর, 10 নম্বর সেক্টরটা বিলুপ্ত ছিল, আর এক হইতে 11 নম্বর সেক্টর, 10 নম্বর বিলুপ্ত ছিল, আর বাকি সেক্টর গুলি আমাদের সুন্দরভাবে কাজ করছে। কিন্তু সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে 9 মার্চ যুদ্ধে কামালপুর, আমাদের 11 নম্বর সেক্টর কামালপুর 9 মার্চ যুদ্ধ হয়েছে, আর আমরা ছাগলনায়া, নোয়াখালীর ছাগলনায়াতে 6 মার্চ যুদ্ধ হয়েছে, আর সারা বাংলার সবখানে যুদ্ধ হয়েছে। কিন্তু আমাদের রাজীবপুর, তারপরে গাইবান্ধার এই সাইডে আমরা যুদ্ধ করেছি, এবং সেখানে এলাকাটা মুক্তও ছিল। তারপরে আমরা ওই ওদিকেও গেছি যুদ্ধ করতে, এবং যখন দেশ ওদিকে গেছি, তো আমরা যুদ্ধগুলি মূলত দেখেন, আমি বলি আরেকটা গেরিলা যুদ্ধ করছি আমি, সেটা হলো গাইবান্ধার টেজারিতে বিশাল পাকিস্তানি বাহিনী ছিল সেখানে, সেটা ওই 31 বেলুসের আরেকটা অংশ। সেখানে আমি ম্যানকেশ্বর, ভারতের ম্যানকেশ্বর থেকে আমাকে তেল ঢালা থেকে, সেখানে জিয়াউর রহমান ছিল, কিন্তু ডাক্তার টিম, ডাক্তার ওনারা একটা ফেরিওয়ালা কাজ করবার জন্য আমার এক কলা দিয়েছিল বিক্রি করতে জন্য, এবং 40টা কলার ভিতরে 30টা কলার ভিতরে পয়জন আস করা ছিল।
আচ্ছা,
সেই কলাগুলি আমাদেরকে, ওদেরকে পাকিস্তানিকে বেরিয়ে গেছি, নেওয়ার পরে কলা বিক্রেতা হয়ে, যেমন কালো গেঞ্জি, গামছা একটা মাথার ব্যান্ডে, কেমো ফেলাই ছিল, চিরে লুঙ্গি পরে,
এবং কলার মধ্যে পয়জন
ছিল, যে কলার খাওয়ার পরে 15 মিনিটের ভিতরে সে তেজস্ক্রিয়া আরম্ভ হবে, সে মারা যাবে। সে রমজানের 15ই রমজান 71 সালে, ইংরেজি বোধ হয় যে 9 নম্বরে 6 তারিখ বা 9 তারিখ হবে, সেখানে নিয়ে গেছি, নেওয়ার পরে সেই কলাগুলি নেওয়া মাত্র রাস্তাঘাটে মানুষ কলা চাইছে, যে কলাগুলি কি বিক্রি করবেন, আমার না এগুলি কলা বিক্রি করা যাবে না, এটাই ক্যাম্পে নিয়ে যান, ওদেরকে বলছি আর কি। সেই ক্যাম্পের ভিতরে নেওয়া মাত্র সেন্টি আছে, এক পাকিস্তানি 1 সেন্টি, এক রাজাকার 1 সেন্টি, তখন আমার কয়ে কেলা আলাই দাঁড়া যাও, পাকিস্তানি ডাক দিছে, কলাগুলি সুন্দর ঢাকার আমপালের কলার মতো বড় বড় ঠাকুর কলা, এই কলাগুলো লোভনীয় কলা, তখন আমি যাওয়ার সাথেই 40টা কলার ভিতর 10টা কলা তো আমার ওই চুন দিয়ে আমি চিহ্নিত করে রাখছিলাম, কেন আমার উপরের অফিসারে বলছে যে কলাগুলো নিয়ে গেলে ওরা খাবার তোমার প্রথম খেলে, তো তুমি তোমার চিহ্নিত কলা ঠিক একটা খাই নিবে।
আচ্ছা,
তাহলে ওরা মনে করবে সব কলাগুলি ভালো, আর এই 30টা কলা আমাদের পয়জন নাশ করা ছিল। তো সেখানে আমি নেওয়া মাত্র কলাগুলো তারা সম্পূর্ণ কলাগুলো নিয়ে গেছে। আমারে বললো যে তুমি এক পহেলা খালো, আমি এটা খাইছি। তার পরে আরো মনে করছে যে সব কলাই ভালো,
নিরাপদ
নিরাপদ, এতে কোনো সন্দেহ নেই। আমি তো খাইলাম একটা, ওই যে চুন দিয়ে যে চিহ্ন রাখি ওরা ওটা কিন্তু সন্দেহ করতে পারেনি। পরে কলা নিয়ে যায় খাওয়ার পরে রোজার মাস 2 জুন এই সব কলাই নিছে, 2টায় 8 জন মারা গেছে সেই কলা খেয়ে। কিন্তু 2 জন খায় নাই রমজান মাসে, 2টা কলা খায় নাই, যারা যারা ভাগে পড়ছিল আর কি ওদের, ওই 2জন বাঁচিছে। আর এরা 8 জন কলা খেলে আমি সেখানে গাইবান্ধা ট্রেজারিতে মারছি। ওরা আমার খুঁজছে, ওরা আমি আবার সমস্ত যে কেমন ফেলে পোশাক ফেলাই দিয়ে একটা গরু নিয়ে আমি গাইবান্ধার থেকে আরম্ভ করি ঘাগর নদী পর্যন্ত এই গরুটা ঘাস খাওয়াইতেছি।
এবার কৃষক হয়ে গেছে
না, কৃষক হয়ে গেছে। তখন তো তারা আমার কাছ দিয়ে গেছে যে কলা ফেরিওয়ালা তুমি দেখায়, আমি নেই দেখায়। তখন ওরা ওখানে গুলি করছে, অনেক ফাঁকাওয়াজ গুলি করছে ধরবার জন্য, চতুর মেরে খুঁজছে আমার রাজা কারার বদল নিয়ে, কিন্তু পায়নি। তার কিছুক্ষণ পরে এমন বসাল বৃষ্টি, তখন আমি একটা কুড়ে ঘরে যায় ঢুকছি আর কি। পরে জানতে পারলাম যখন বৃষ্টি গেল গা, বিকালে জানতে পারলাম যে ওদের 8 জন পাকিস্তানি মারা গেছে।
আচ্ছা, তখন আপনি জানলেন যে
এটা খবর না নিয়ে সব আমি ভারতে যেতে পারবো না। পরে আমি পরে গেছি, তার বছর আমরা ঘাগটতে বেরিয়েছি যাবো হাসান মুক্তা সহ আমরা 11 জন আইছিলাম নৌকা, মানে বিভিন্ন কাজে আমরা যুদ্ধ করছি, মানে মাঝি হয়ে ইলিশ মাছ মারছি যমুনা নদী মেরে। এইভাবে যে আমরা ঘাগর নদী ভাঙছি এবং কয়েকজন রাজা কারাল বোধ ধরে মারছি, ধরে নিয়েছিলাম একটি মানকেশ্বর মারছি। তা আমরা যুদ্ধের টাইমে এত কষ্ট গেছে, আমাদের কষ্ট আমরা অনুভব করতে পারিনি। যদিও কষ্ট আমরা গাছের পাতা দিয়ে বালিশ বানিয়ে 2-1 ঘন্টা যে রেস্ট নিয়েছি পাহাড়ের উপরে, তখন এই পাতা দিয়ে আমরা বালিশ বানিয়েছি, প্লাস্টিকের কাগজ দিছে ইন্ডিয়া থেকে জিরে ওই ইন্ডিয়া। আবার যুগের সংখ্যা, আমরা তো যুগ একটু বৃষ্টি আইলে যুগ আমরা টার্গেট করে মানুষের ধরে জন্য গাছের ভিতরে চীনা যুগ লাল এই বড় বড় মুক্তিযোদ্ধাদের শরীরে মেটে ঘা হয়ে গেছিল গা
যুগের কারণে,
যুগের কারণে। তা আমরা তখন ওই ইন্ডিয়ান আর্মি রেখুত যে তুমি কিসরিয়ে যুগ সে ডরটা হয় পাকিস্তান সে নেই ডরটা হয় যুগ সে ডরটা হয়। তা আমরা কোথাম যে ঠিক আছে যুগ তো যুগের জন্য তোমরা ভয় পাও, তোমরা পাকিস্তানি সৈন্য সঙ্গে যুদ্ধ করতেছো তোমরা ভয় পাও না, আর তোমরা সামান্য যুগের জন্য ভয় পাও। পরে আমাদের আমরা আবদার জানালাম যে আমরা শুনে নি, আবার ইন্ডিয়ান আর্মিও 2-3 জন মারা গেছে যুগে পেশাবে দরদে ঢুকছে। তখন মারা গেল, তখন আমাদেরকে ইন্ডিয়া থেকেই ঔষধ আনি দিল এক বোতল মনে করি প্রত্যেক মুক্তি থাকে, এটা শরীরে মাখলে পরে আর যুগ শরীরে উঠতো, ওড়ার পরে সে পরিচিত হবে, তার ক্ষমতা শক্তি থাকতো না। এই যুগের তেল এটা আমাদেরকে শরীরে মাইকে আমরা ঘুমাইতাম 2-1 ঘন্টা, আমার যুদ্ধে যেতাম তাও আমার ইন্ডিয়াতে থাকতাম মাঝে মাঝে গেরিলা যুদ্ধ করে আমরা ইন্ডিয়াতে আশ্রয় নিতাম। তখন আমরা যে বৃষ্টি আলে পরে কাছে দিয়ে যুগ পড়তো, আমার উপরে পড়তো যুগ, কিন্তু শুধু বীর বীর এত শৈল মেটে, কিন্তু সেটা পরিচিত এত কষ্ট করেও আমরা দেশের জন্য স্বাধীন করছি। তা আমরা আমাদের ভাগ্য খারাপ যে বঙ্গবন্ধু তারা মারি ফেলে ওই পাকিস্তানি রে দালালরা। তারপরে আমরা যে ভাগ্য এমন খারাপ হয়ে গেল, আমরা আস্তে আস্তে এই যে এখন ওদের আন্ডারে মনে হয় যে কয়েক বছর আমরা পাকিস্তানিদের কারাগারে ছিলাম, এখন আস্তে আস্তে আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা এই আস্তে আস্তে দেশটাকে ঠিক করতেছে। তাও আমাদের বুদ্ধিজীবী তো দেশের বুদ্ধিজীবী তো ওদের যে কতগুলো কৌশল ছিল, কোন বাহিনীর জন্য কোনো বুদ্ধিজীবী বা কোনো অভিচার থাকতে পারে না। এরা কলা কৌশলে ওই মানে একজন যে মারতেছে যে কাল আরেকজনে মারতেছে এইভাবে মেরে মেরে আমাদের
আমাদের দেশটাকে মেধাশূন্য
করে ফেলছে।
আজ সেই স্মরণীয় সেই দিনটি আজ 14 ডিসেম্বর,
এই যে 14 ডিসেম্বর আজকে
আমাদেরকে অনেকেই
লিখেছে রায়ের বাজার হাজার হাজার এই বুদ্ধিজীবী মারছে, তার পাশে আপনার ওই রায়ের বাজার আর ওই যে আপনার ইয়ে মিরপুর বুদ্ধভূমিতে, সেই যেইভাবে আমাদের এখনো মেট্রি আছে। তাই কাজে আমরা আমরা বাংলাদেশের মানুষ সবারই প্রত্যাশা যে আজকে এই রাজাকার আল বদরকে যারা আছে তাদেরকে দেখে দেখে তাদের আইনের আওতায় নিয়ে আর বাকি যেগুলো কার্যকরী হয়নি এখনো ফাঁসি ফাঁসির ওয়ার্ডার হয়েছে তাদেরকে কার্যকরী অতীতে মানে তাড়াতাড়ি এই ডিসেম্বর মাসের ভিতরে আমরা কার্যকরী করতে চাই, এটা আমার প্রত্যাশা।
এটা নিশ্চয়ই আপনাদের জন্য অনেক খারাপ লাগা যায় যে মুক্তিযোদ্ধা হয়ে সেই সময়কার যারা আল বদর আল শামসকে নেতৃত্ব দিয়েছেন, যারা ওই সময় রাজাকার ছিলেন, এদেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতাকে বিরোধিতা করেছেন, তারা আপনারা
এখন আমাদের কাছে তারা গাড়ি নিয়ে বাজারও গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, আমাদের বাড়ি নাই ঘর নাই আমাদের কোনো থাকার ভালো জায়গা নাই।
জি, এই বিষয়গুলিতে আমরা
দুঃখ লাগে আমাদের কাছে।
জি অবশ্যই, এটা দুঃখজনক আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য এটা অত্যন্ত লজ্জা,
এবং আমরা প্রজন্মের কাছে কিছুই জানি মানে আমরা গর্ব করি করতে পারি না যে আমরা মুক্তিযুদ্ধ করছি আজকে তোমাদের জন্য। আজকে মনে করে মুক্তিযোদ্ধার কোটা শুধু নামে মাত্রই, এখন আমলা বহুত আছে, সব ক্ষেত্রেই আমলা আছে, তা এক মাননীয় প্রধানমন্ত্রী কি করবে, একা কি করতে পারে? তার সঙ্গে আমরা সবাই সহযোগিতা না করি, দেশটা উন্নয়ন, এই যে আমরা 2021 সালে মধ্য রায়ের দেশ হিসেবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ই করছে, ডিগ্রা দিছে, এটা যদি আমরা কার্যকরিতা না করতে পারি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা কোথায় বাস্তবায়ন হবে? হবে না। সবাই সহযোগিতা করতে হবে সর্বস্তরে।
আমরা সবাই
আমরা মুক্তিযোদ্ধার পোলার মুক্তিযোদ্ধার গল্প জানো, এইভাবে অনেক মিটিং মিছিল আমি করি একাই, যে তাদের মুক্তিযোদ্ধাকে শোনাইতে পারি, যে মুক্তিযোদ্ধা প্রজন্মে জানুক গল্প, যে আমরা কিভাবে কষ্ট করে এই দেশের 68,000 বাড়ি ঘর পোড়া দিছে, তার মাঝে 30 লক্ষ মানুষ হয়ে দিয়েছে অনেক, এই বাংলাদেশে তো আমরা পাইছি 2 লক্ষ মা বোনের সম্রমানি করছে, বহু শিশু হত্যা হয়েছে, তারপরে তো ঝড় বৃষ্টি তুফানে কত মানুষ মারা গেছে এই দেশে, শুধু বাংলাদেশের এই আমরা যে প্রত্যাশা করি যে আমরা যদি এই দেশটাকে সোনার দেশ কি না আছে বাংলাদেশে, আমাদের প্রত্যেকটা দেশের থেকে ডাউন এই দেশটা অনেক নিচু, কাজে অনেক দেশের থেকে আমাদের তেল খনিজ সম্পদ অনেক আমাদের নিচে আছে, এগুলো যদি আমরা এককভাবে না তুলতে পারি সবাই ঐক্যভাবে, তাহলে তো আমরা দেশটা বিশ্বের বুকে মাথা চাড়া দিয়ে উঠতে পারবো না। কাজে যে আমাদের মুক্তিযোদ্ধার কোটা 30 কোটা দিচ্ছে, কিন্তু কিছু কিছু আমলার আছে এখনো টাকার অঙ্কে মুক্তিযোদ্ধার কোটা বাদ দিচ্ছে, ওই ওই এলাকার আলমোদারদের পোলাদের চাকরি দেয়, এই যে আমাদের দুঃখ,
এটা অত্যন্ত লজ্জার আমাদের জন্য। নবী হোসেন, তিনি দুবাই থেকে আমাদেরকে শুনেছেন শুনছেন এই মুহূর্তে, তিনি আমাদেরকে লিখেছেন যে খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটি। জাহিদা আক্তার, তিনি লিখেছেন রেসপেক্ট ফর হিম, অবশ্যই আমরা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানরা, এই দেশের মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি, বীর প্রতীক বার, এবং আরো একজন অতিথি রয়েছেন কমান্ডার আবু হাসনাত মুক্তা, তার সঙ্গে আমরা একটু পরে কথা বলবো। আমরা আজকে তাদের কাছ থেকে একেবারে মুক্তিযুদ্ধের গল্প বলতে যেটা বোঝাই সেটাই শুনবো, বিভিন্ন গেরিলা যুদ্ধের স্মৃতি, বিভিন্ন অপারেশন, সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ কোথায় কখন কিভাবে তারা করেছেন, কিভাবে তারা ট্রেনিং নিয়েছেন, কিভাবে আমরা শুনেছি অলরেডি বৃষ্টির মধ্যে তারা খোলা জায়গায় শুয়েছেন, পাতাকে বালিশ বানিয়ে শুয়েছেন, জোকে ভয় ছিল, তারপরও তিনি তারা সবাই সবকিছু সব ভয়কে উপেক্ষা করে এদেশের জন্য তারা প্রাণপণে লড়ে গেছেন, শুধু আমাদেরকে একটা স্বাধীন দেশ দেবার জন্য। ভীষণ ভালো লাগছে, এবং সত্যি এটা আমার জন্য অত্যন্ত গর্বের যে এমন একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন এবং আমি তার সঙ্গে কথা বলছি। জাকিরুল ইসলাম আপনাকে সালাম দিয়েছেন, এরপরে ফারজানা তাবাসুম রোদেলা, এরপরে দেখতে পাচ্ছি জাহিদ, ইমন আচার্যি, মিনহাজ আবেদিন আবির, এরপর আতিক লিখেছেন যে আমার আশা করছি আমার খুব ভালো লাগবে এবং আজকে তার কাছ থেকে এই বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের আরো অনেক কিছু জানতে পারবো। অবশ্যই এজন্যই তিনি আজকে এসেছেন এত কষ্ট করে, এই ঠান্ডার সময় তিনি আমাদেরকে, শুধুমাত্র আমাদের এই প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের গল্পটা ওইভাবে জানে না, তাদের কাছে ওইভাবে অনেক গল্প পৌঁছায়নি, তিনি নিজেও এটা অভাববোধ করেন যে তাদের এই গল্প, মুক্তিযুদ্ধের গল্প তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছতে পারেনি, ঠিক এই উদ্দেশ্যে তিনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন।
আমাদের দুঃখ হয় আর কি, মনে করেন আমি ভিক্ষুক সেজে, আমি 4-5 দিন, 5 দিন, 6 দিন করে ভিক্ষুক সেজে, তাতে একটা সংবাদ পাকিস্তান যে ক্যাম্পে গেছি, সেই ক্যাম্প থেকে সমস্ত পাকিস্তানে কোথায় যাবে ওদের, কোথায় চলাচল করবে, কোথায় যাইতেছে, এদের মুভমেন্টটাকে আমরা সংগ্রহ করে নিয়ে গেছি। মনে করেন আমি যে সুরেন্দ্র মোহন শাহ, সেখানে মেজর রিয়াজ ছিল, পাকিস্তানি মেজর রিয়াজ ছিল, কামরুজ্জামান সেখানে ছিল, তার বাড়ি হলো শেরপুর বাজার ছিল, আর সেখানে আরেকটা ছিল কামরান, সে এখন পাকিস্তানে আটকা আছে, তার ডেপুটি কমান্ডার ছিল কামরুজ্জামানের, আর সে কামরুজ্জামান এখন তো আছে, কিন্তু কামরান এখনো মানুষের দ্বিধাদ্বন্দ্ব করে, সেই সাক্ষাৎকার দিছে যে আমি না কামরান, আরে কামরান ছিল তার ডেপুটি কমান্ডার, আর কামরুজ্জামান ছিল কমান্ডার এলাকার আলবদরের, মানুষ এটা সবাই জানে না, আমরা তো এলাকার লোক আমরা জানি। এই যে সেই ক্যাম্পে গেছি, যাওয়ার পরে সেখানে 12-13 জন মানুষ ধরে নিয়েছে, আমারও ওই সুরেন স্যার বাসার ভিতরে যখন আমি গেছি, তখন রাজাকার মোহন মুন্সী নামে একটা দারোয়ান ছিল, রাজাকার মোহন মুন্সী, সে আমাকে বাঁচাইছে, আল্লাহ বাঁচানি মালিক, সে বলছিল, সে বলছে আমি 4-5 দিন দেখছি সে ভিক্ষা করি বেড়ায়, সে তো একটা ফকির, তখন এক পাকিস্তানি হামিলদার বললো যে ঠিক আছে ও ফকির হয় উসকে ছুট দাও, পরে আমার নারিকেল গাছে পুকুর পারে নারিকেল গাছের সঙ্গে বেঁধে রাখছিল, তখন দেখলাম কামরুজ্জামানের কি দাফট, তারপরে বললো যে হ্যাঁ ওই সোহাগপুর যাবে, সেখানে যে কান্দলি ওই ইয়ে যাবে সোহাগপুরে, যে এখন বিধবাপল্লী নামে সেই সোহাগপুরে বিধবাপল্লীতে
টাঙ্গাইলের যে
না 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 আমার লাইতে বাড়ি,
আচ্ছা আচ্ছা জামালপুর
শেরপুর লাইতে বাড়িতে, সেখানে সোহাগপুর নামে একটা বিধবাপল্লী আছে সারা বাংলাদেশে, সেখানে 178 জন যুবক ছেলেকে মারছে, তার মধ্যে বিবাহিত ছিল 68 জন মহিলা এখনো বিধবা, এক বাচ্চার মা, দুই বাচ্চার মা এরম। সেই সেটা আমাদের শেখ হাসিনা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি বিধবা পরিণামে আখ্যায়িত করছে। এখন সেখানে পাকিস্তানি রাজাকার আলমদর শেরপুরে অনেক এখনো তারা ঘোরাফেরা করছে। যেমন সেখানে আমরা অনেক কিছু বলার পরে আমাদের এসপি শেরপুরের এসপি সাহেব, ডিসি সাহেব, ওই আমাদের এখানে একটা থানা, বর্তমানে একটা থানা ফিট করছে, ফারে থানা করছে আর কি। তো আমরা তো কামরুজ্জামানের সাক্ষী, আমাদের কেউ পুলিশ সিকিউরিটি আছে। যা হোক, আমরা খায়াতের মালিক হলো আল্লাহ, আমি সেটা ভয় করিনি ইনশাল্লাহ। মৃত্যুর জন্যই তো আমরা, আমাদের মৃত্যু তো 71 হয়ে গেছে মনে করেন। আমাদের মতো সাথী ভাইরা কত মরছে না, আমাদের কত একসঙ্গে নিয়ে তাদেরকে কাফন দমন করছি, পুরেন কাপড় দিয়ে, কোনো সব কাপড়ও পাই নাই, তার শরীরে যা আছে এটা দিয়ে আমরা মারি দিছি, কাপড় নাই, পয়সা নাই, কিছু নাই। এত কষ্টের বিনিময়ে দেশটা আমরা পাইছি, এত রক্তের দিয়ে কেনা আমাদের এই বাংলাদেশটা, এত দামে সারা পৃথিবীতে এত রক্তের বিনিময়ে কোনো দেশ স্বাধীন হয়নি, আমার জানা নাই আর কি। কিন্তু আমরা এই যদি এটা উপলব্ধি না করতে পারি, আমরা আমাদের দুঃখ প্রজন্মের কাছে আমাদের এই দুঃখের কাহিনীগুলি আজকে আমার খুবই ভালো লাগতেছে। আপনারা আমাকে ডাকছেন এখানে, আমি দুই চারটা কথা কবার মতো
আমাদেরও ভীষণ ভালো লাগছে যে আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক আমাদের সঙ্গে আজকে।
হ্যাঁ, নয় মাস যুদ্ধে আমরা করছি, রোদে ভিজছি, আবার বৃষ্টিতে ভিজছি, রোদে আমরা শুকাইছে, নয় মাস আমরা অনেক ট্রেনিং করছি। আমি ট্রেনিং করছি সেরাপুঞ্জি থেকে, রেডার ট্রেনিং, এডিটিং, মাইন্ড পোতার জন্য রাস্তাতে পাকিস্তানিদের গাড়ি আসবে।
ট্রেনিং এর গল্পগুলি আমরা একটু পরে যাব, তার আগে জানি যে 1971 আপনার বয়স কত ছিল?
তখন আমার বয়স ছিল 28 বছর। আমি তখন নারায়ণগঞ্জ বিএসসিসি মানে যেটা ইপিআইডিসি ডকইয়ার্ডের, আমি সেখানে সুপারভাইজার ছিলাম। এর আগে আমি ওই চাকরি অবস্থায় ওই পাকিস্তানি আর্মি, আমি আমি 45 দিন একবার ট্রেনিং করছি আনসারে, আর 3 মাস করছি মুজাহিদ ট্রেনিং, মানে আমি অস্ত্রবিদ্যা আগেই শিখে নিচ্ছি। তখন আমার একটা মনোভাব ছিল যে বাংলাদেশ যে কোনো একটা যুদ্ধ লাগতে পারে।
আপনি বুঝতে পেরেছিলেন যে স্বাধীনতা আদায়টা খুব সহজ হবে না, এর জন্য আমাদের
অস্ত্রবিদ্যা শিখতে হবে। তখন আমি শিখছিলাম, মুজাহিদ ট্রেনিং করছি, আনসার ট্রেনিং করছি,
এটা
নাম সখিপুর,
নারায়ণগঞ্জ
সখিপুরে ট্রেনিং করছি আর কি। আনসার সেখানে মুজাহিদ ক্যাম্প ছিল, আনসার ক্যাম্প ছিল, সেখানে আমরা ট্রেনিং করে।
এটা কোন মাসে? 71-এ?
এটা 71 না, আমরা এটা হলো সিচে ইরে।
আচ্ছা আচ্ছা,
যখন আমরা
তো আগে থেকেই আপনি
সিচে ফাইভে যখন ওয়ার হলো, সিচে ফাইভের ওয়ারের টাইমে আমার চাকরি করি আমি সেখানে।
আচ্ছা,
আমি বাবার জাহাজও বেশি কাজ করছি, আমি কিন্তু শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারের মানে আউটডোর ফিটিং এর চাকরি করতাম, আমি ওয়েল্ডিং ফিটিং সব আমার জানা, আমি ফোরম্যান হয়ে রিটায়ার হয়েছি সেখান থেকে।
আচ্ছা আচ্ছা,
তা আমি দেখছি যে পাকিস্তানে যেভাবে অত্যাচার করতেছে, এই দেশের মানুষকে বাঁচাতে গেলে প্রত্যেকটা জওয়ান ছেলেরই অস্ত্র ট্রেনিং দেওয়া দরকার। আমরা খালি হাতে তো কোনো কিছু করা যাবে না, খালি হাত আমরা অস্ত্র না পেলে একটা সৈনিককে ধরেও তো অস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করতে পারি। কলা কৌশল শিক্ষা দিতে হবে, খালি মানুষ এমনি এমনি খালি হাতে, খালি হাত মানে আমরা অস্ত্র বিদ্যাশে, আমরা অস্ত্রটা আমরা যে 9 মাস যুদ্ধ করছি, ট্রেনিং করছি, গেটা যুদ্ধ করছি, এখনো তো আমরা করতে পারি। তো গেটা যুদ্ধ আমরা যখন অস্ত্র বিদ্যা না শিখলাম হয় তাহলে আমরা যুদ্ধ করতে পারতাম না। সে কাজে আমরা তো অস্ত্রবিদ্যাটা আমি আগেই শিখছিলাম, তাতে ওই সেনাবাহিনীতে আমি যাই নাই, আমি একটু লম্বা খাটো ছিলাম, 5 ফুট 4 ইঞ্চি 4.5 ইঞ্চি ছিলাম, এই জন্য আমি আর আর্মিতে যাইনি। তখন দেখলাম যে আর্মিতে একটু আবদ্ধ থাকলাম, তখন আমি সিভিল চাকরি করতাম, আমি ফোরম্যান ছিলাম, ইঞ্জিনিয়ারিং ফোরম্যান, মেকানিক্যাল ডিপ্লোমা হোল্ডার, আমি মেরিন ডিজেল ট্রেনিং সেন্টারে আমি কাজ শিখছি। সেখান থেকে আমি নারায়ণগঞ্জ দগিয়ে চাকরি করতাম, চাকরি অবস্থা থেকে আমি সেখান থেকে আমি যুদ্ধে 7ই মার্চের ভাষণ শুনে বাড়িতে উদ্বুদ্ধ হয়ে আমি যুদ্ধে ঝাঁপাই পড়ছিলাম।
7ই মার্চের ভাষণ তো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম একটি ঘটনা,
আমরা জানি যে দেশটা স্বাধীন হবে
ওই দিনের পরে।
ওই দিনের পরে এমন সেই 7ই মার্চের ভাষণে আমি এই গারো পাহাড় থেকে 2 ট্রাক এই যে লাঠি দেন না সেগুলো বগুর ইয়ার আমরা ফোরে তুলের এক নামটা আমি ভুলে গেছি, সে আমার ডগিয়ার চাকরি করতো, সে বঙ্গবন্ধু ওখানে এক ইয়ার ওই ওখান থেকেই সে আগে ইন্ডিয়া চাকরি করতো, ইন্ডিয়াতে হ্যাঁ এত ছিল আমরা যেত ক্রেন আছে, ক্রেনের মিস্ত্রি, ক্রেনের ওই তার প্রকাশ করতে পারতো বেশি, সে আমার সঙ্গে চাকরি করতো। সে আমাকে বলল যে আমরা ডগিয়ারে প্রত্যেক শ্রমিকরা এক ট্যাগ করে দিয়েছিলাম, 1200 শ্রমিক ছিল, তখন এক ট্যাগ করে দিয়ে আমরা এই টেকা নিয়ে সেখান থেকে পাহাড় থেকে বাসে নিয়ে 7ই মার্চের ভাষণে আমরা শ্রমিক নিয়ে নারায়ণগঞ্জের থেকে আলী আহমদ সুনকা এই যে আইবি রহমানের বাবা ওনার সঙ্গে আমরা যাব, ওনার শ্রমিক নেতা আমিও শ্রমিক নেতা ছিলাম, তাছাড়া নোয়াখালী সাধু ভাই ছিল আদম জুট মেলের। আমরা এগুলো সব শ্রমিক নেতারাই, আমরা এই দেশের নারায়ণগঞ্জের সবচেয়ে মানে বঙ্গবন্ধুর সাবর ছিল নারায়ণগঞ্জের জোহার সাহ, আমরা নারায়ণগঞ্জ থেকেই উনাকে উঠাইছি বা শক্তি দিয়েছি। 7ই মার্চের ভাষণে নারায়ণগঞ্জ থেকে প্রায় যে 20,000 লোক আমরা 7ই মার্চের ভাষণে গেছি, এই রমনা পার্কে আমরা যাই, আমরা সেখানে মিটিং করছি এবং নাঠি প্রত্যেকের হাতে একটা করে নাড়ি থাকছে, আমরা কালো পতাকা উড়াইছি তখনই।
আমরা 7ই মার্চের ভাষণের যে ভিডিওটি দেখি, ওখানে যে লাঠিগুলি আমরা দেখি,
হ্যাঁ এই লাঠিগুলি আমি কারো হাত থেকে নিয়ে গেছি,
আপনি সরবরাহ করেছেন,
হ্যাঁ, এবং যে আলী আহমদ চুমকা সহজ ভাষা বলতে নাড়ি নিয়ে আসো, আমার বললো যে আপনি তো গারো ভাড়া বাড়ি, তা আপনি 2 ট্রাক নিয়ে আনগে, তখন ট্রাক ভাড়া ছিল 2 ট্রাকের ভাড়া 7,000 টাকা, এই লাঠি সুদ্ধে আমি নিয়ে আসি, এই নাড়ি নিয়ে আমার নারী গোষ্ঠী যত শ্রমিক আছে সবগুলি নিয়ে গেছি 7ই মার্চের ভাষণে, এটা আমার দেওয়া লাঠি অর্ধেকের বেশি।
সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে এমন একজনের সঙ্গে আজকে আমরা রয়েছি। আমাদেরকে লিখুন যদি কিছু জানতে চান, আমাদের আজকে অতিথি যিনি রয়েছেন তার কাছ থেকে, কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সী, বীর প্রতীক বার। বীর প্রতীক বার আমরা বারবার বলছি, এই বিষয়টা হচ্ছে আপনি
আমি দুইটা যুদ্ধে গুরুত্বপূর্ণ স্মরণীয় দুইটা ঘটনা, এই দুই ঘটনা থেকে 4টে ঘটনা, তার মধ্যে আমাকে আমি তো সিভিল ছিলাম, আজকে যখন আমি আমার ভাগ্য খারাপ, আমি যখন আর্মিতে সেনাবাহিনীও থাকতাম আর্মির, তাহলে আমি বীরত্তম খেতাব পেতাম, এখানে আমাকে যুদ্ধে হিংসা করে নাই কিন্তু আমি খেতাব দেওয়ার মধ্যে আমাকে দুইবার বীর প্রতীক দিচ্ছে কিন্তু আমাকে বীরত্তম দেওয়া হয়নি।
আচ্ছা,
যাকে ওটা আমার কোনো দুঃখ নেই,
কারণ এই খেতাবের উদ্দেশ্যে তো আপনারা যুদ্ধ করতে জানেন,
আমি তো ওইটা নিয়ে খেতাব সম্বন্ধে আমরা জানতামও না।
জি জি জি, সেটাই তো। দুবার পেয়েছিলেন কোন দুটি যুদ্ধের জন্য?
একটা হলো জামালপুর, হ্যাঁ একটা হলো জামালপুর, 7.5 বছর নিয়ে গেছিলাম।
আচ্ছা, এটার জন্য
এটা একটা, আরেকটা হলো ওই যে গাইবান্ধা টেজারিতে যে কলা খেলে 8-8 জন পাকিস্তানি মারছি, এটা একটা। আরেকটা হলো ধানোয়া কামালপুর বক্সিগঞ্জ রোডে এই রিটেক মাইন পুঁতে 6টা গাড়ি পাকিস্তানিদের নৌরি সহ 112 জন পাকিস্তানি মারা গেছে আর 13 জন ধরা পড়ছিল আমাকে, 13 জন আমি কর্ণঝোড়া বাজারে ওখানে একটা বিরাট বড় বট গাছ আছে সেখানে উঠা ভেটটা নেয় পাবলিসিটি করছি, ওটা মুক্ত এলাকা ছিল আমার, সেখানে সেখানে মারছি পাকিস্তানি করে। এই বিভিন্ন আর মেজর আইবকে ঠিক করে গাড়িতে আমরা মুক্তিযোদ্ধা মিলে সম্মিলিত ভাবে মাইন সেখানেও পড়ছিলাম। তো মাইন পোতার যুদ্ধটাই বিষয় হচ্ছে বাংলাদেশের গেরিলা যুদ্ধ, অ্যান্টিট্যাঙ্ক মাইন 78 পাউন্ড যখন প্রেশার পড়ছে তখন গাড়িটা উঠে গেছে, গা গেছে, সেখানে যা থাকছে সব মারা গেছে, এটাই হলো একটু সবচেয়ে মানে স্মরণীয় যুদ্ধ।
এগুলি অনেক ঝুঁকিপূর্ণ অভিযান ছিল,
হ্যাঁ,
কারণ আপনারা তো মাইনগুলিকে ক্যারি করতেন।
হ্যাঁ ক্যারি করতাম, সেটা আমাদের ট্রেনিং ছিল।
আচ্ছা,
আমার গেরিলা ট্রেনিং হয়েছে আমরা 1 মাস।
কোথায় ট্রেনিং?
এটা হলো আমি চেরাপুঞ্জিতে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ বৃষ্টি হয়।
জি জি,
চেরাপুঞ্জি পাহাড়ে আমি 1 মাস ট্রেনিং করছি, সেখানে আমার সঙ্গে 20 জন ছিল একসঙ্গে, ওখানে গেরিলা যুদ্ধের ট্রেনিং আমাদের শিখেছে। তো ভারতের যে লোকটা আমাদের ট্রেনিং করছে যে ওটা ব্রিগেডিয়ার জেনারেল অজয় কুমার দত্ত, ওনার দাদার বাড়ি ছিল সিলেট সুনামগঞ্জে, উনি সেইভাবে উনি বাঙালি আমাদেরকে খুবই আদর করত এবং আমাদের খুব খাওয়া দাওয়া সুন্দরভাবে করেছে, সেখানে এমন কতগুলো জিনিস খাবে যাতে আমরা বৃষ্টি মিলে আমাদের অসুখ না হয়।
আচ্ছা আচ্ছা,
উনি এইভাবে আবার প্রোটিন জাতীয় খাদ্য আমাদের খেলেছে, খুবই আদর করছে উনি। উনি বলছে যে আমার এই পেনশনের টাকা যা আছে সব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমি খরচ করব, তথাপি আমার তৃপ্তি আসবে যে আমার একটা দেশ স্বাধীন করতে পারছি আমি। সে 9 বছর লোক ছিলেন অজয় কুমার দত্ত।
জি, কি ধরনের ট্রেনিং হতো গেরিলা ট্রেনিং? আসলে কি কি ট্রেনিং আপনারা?
গেরিলা হলো আমাদেরকে চা বাগানে নিয়ে গেছে, ওখানে কিছু উড়াল জাতীয় সাপ আছে, সেখানে বাড়ি দেওয়ার পরে আমাদেরকে বুঝাইছে যে প্রত্যেকটা কালারের সঙ্গে সাপগুলি যায় মিশছে, 4-5 কালারের সাপ, সাপগুলো বেশি নেই 22-23 ইঞ্চি লম্বা হবে, হাতের আঙ্গুলের মতো মোটা, সেই সাপগুলি বাড়ি দিলে পরে আবার যে সাপগুলি ক্যামুফ্লাইজের মতো জায়গায় আমি বুঝতে পারলাম যে সাপ আছে গাছের মধ্যে, সাপগুলি যদি ক্যামুফ্লাইজ বুঝে তা আমরা গেলে তারা বুঝবো না কেন? এটা যুদ্ধের এটা মানে খুব স্মরণীয় জিনিস। তো তখন ওই কচ্ছে রং আছে, হলদু আছে, তারপরে হলুদ রং, লাল রং, কচ্ছে রং, এরকম সাপ আছে এবং ওই গাছের বাগানগুলো ওই ধরনের গাছ আছে, সেই সাপগুলো বাড়ি দিলে পরে গাছ উড়ি জায়গা সাপগুলো উড়ে আবার যায় বসে। তো তখন আমাদেরকে অজয় কুমার দত্ত বলছে দেখো ওরা কিভাবে, এখন তোমরা তো খালি চোখে দেখতে পারছো, তোমার সাপ একটাও নাই, পাকিস্তানের তোমাদেরকে দেখতে পারে না যে তোমরা আসো, এইভাবে ক্যামোফ্লাইজ করে আমার গেরিলা যুদ্ধ করতে হবে।
তো এই ক্যামোফ্লাইজটা শুরুতে এই ট্রেনিংটা দিয়ে আসলে গেরিলা ট্রেনিং?
আচ্ছা, ওই ওই জিনিসটা তারা এই ক্যামোফ্লাইজ বুঝবে না, তারা গেরিলা যুদ্ধ করতে পারবে না। যেমন পাকিস্তানের বহর যাচ্ছে একদিকে, আমরা সেখানে এমন ভাবে কাজ করবো
ছদ্মবেশে,
হ্যাঁ, একটা যুদ্ধের ঘটনা করি কয় রোড ঢালুতে।
এটা কোথায়?
এটা হলো শেরপুর জেলার কয় রোড ঢালু। সেই যুদ্ধে এক প্রফেসর সহ, খুব সুনাম এক বাংলা প্রফেসর, সে ট্রেজারিতে ট্যাঙ আনতে গেছে। তখন আমার শেরপুর মুড়ে করার পর আমার সঙ্গে দেওয়া হলো, বললো যে ভাই আমার ওই শ্রীবতী কলেজের সে বাংলা প্রফেসর ছিল, খুব ভালো লোক, ১৯,০০০ টাকা মাত্র ট্রেজারিতেই পাইছে, এই টাইমে ওরা আমার পাকিস্তানে ধরে নিছে।
আচ্ছা আচ্ছা।
ধরে নেওয়ার পরে আমি আবার ওখানে বলছি যে আমি তো কবলার ম্যান, মানে মুসি, একটা মুসির আমি কেবল ঠিক করছি, আমি এটি নিয়ে মুসির বাক্স সুতি নিয়ে আমি মানে শহরের ভিতরে ঢুকবো, যাতে জুতার কালি দিই, আমি তো মুখ জুতা হলে কি বড় চিন্তা পারেন, জুতার কালি যাচ্ছি মুসি হিসেবে। তো তখন ওই প্রফেসর আমাকে বললো যে চলেন, ও তো আমাকে চিনছে, ও আওয়ামী লীগের পক্ষে লোক, আমার পক্ষে লোক। তখন বললো যে তখন পাকিস্তানে গাড়ি আইতেছে, তখন আমি ওই মুসির বাক্সটা কান্দে নিছি, ও আবার আমার সঙ্গে দাঁড়িয়ে আসে, জামালপুর টেকা নিয়ে আছে, উনি আমরা শিল্প জামগা, আমি শহরে ঢুকবো। তখন ১৯,০০০ টাকা একটা কচু পাতা মধ্যে বেন্ডে তো অনেক রোয়া খেতে মধ্যে ফেলাই দিল, তারপর আমার জুনুনা ধরছে জয় নিয়ে গেছে কয়েরু ঢালু ক্যাম্পে। নেওয়ার পরে সেখানে বলছে যে এক জুতা পরিষ্কার নেই লাগা, তুমি লোক ব্যাংকার বানাও। ওদের সঙ্গে ব্যাংকার ট্যাঙ্কার বানালাম, বানানি পরে তখন বললাম যে আমি তো
বাংকার, যেটা মাটি খুঁড়ে,
মাটি খুঁড়ে টিন দিয়ে গাছপালা দিয়ে কলা গাছ দিয়ে ওর নিচে গর্ত করে ওরা ওখান থেকে
একটা করিডোর টাইপের,
হ্যাঁ করিডোর টাইপের, ওর নিচে থাকতে হয় ওদের, থাকে মানে যুদ্ধ করে আর কি, যাতে আমার শত্রুপক্ষের বা অন্য পক্ষের গুলি ওদের কাছে না লাগে, ওই ব্যাংকার ওপরে লাগবে, এটা হলো বাংকার কর বলা হয়। যে তখন গেলাম, তারপর আমি দুই জোড়া জুতা খালি দিলাম যে আমি কবলার ম্যান কিনা মুসি কিনা, ওরা টেস্ট করলো, সুন্দর করে কালি দিয়ে দিয়ে দিলাম, তখন খুব আর কাপড় দিয়ে দৌড়ে দিলাম, ওর আমি জানি আমার জুতা খালি দিতে, ওইভাবে ওকে দেখালাম। তো তখন আমি দেখলাম যে আরো বহু ছেলে জামাতের কতগুলো লোক শেরপুর জেলায় ওখানে গেছে ওদের সঙ্গে কাজ করতেছে, মানে ওই ব্যাংকার ট্যাঙ্কারিটা কাজ করে ওরা দুইটা একগুলি দিন দেয় আর কি, জামাতের ছেলে বোলারা ওরা ওয়েলিং লিখেছে সেখানে। তো তখন আমি কইলাম কি যে ওরা আমাকে চিনে না, আমি চিনত না, আমি তো নান ঘুষ থাকতাম আমরা চিনে না। তখন আমি বললাম যে আমি তো কবলা ম্যান মুসি, তখন আমার বললাম যে ভাই আমি তো তাত্ত্বিক করে গা, মানে আমার একটা চিন্তাধারা আমি আটাই নিলাম যে গেরিলা যুদ্ধের ইনভার্টার মার দিয়ে যাই। তখন ওদের পায়খানার ভিতরে যায় ফাঁকা পায়খানা, সেখানে বিরাট বড় কয়েক ঢালু স্কুল আসেন।
আপনি একাই ছিলেন?
হ্যাঁ আমি তো একাই, আর ওই প্রফেসর আছে, প্রফেসর মাটি কাটতে ওদের সঙ্গে। সেখানে যাই আমি, উনি লিখিতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই ওদের যে মার্কিং এর চক আছে না, ওই চক গুলি নিয়ে গেছি, নিয়ে যাই ওটা কুড়ি নিয়ে ছুঁয়ে পেশাব করে বসায় বসে চলা যায়, দেখা যায় পেশাব করতে গেছে না ওদের সৈনিকরা, যার ফলে ওই লেখা দেখছে ইংরেজিতে, জয় বাংলা ইংরেজিতে লিখে দিয়েছি, তাতে জয় বঙ্গবন্ধু লিখছি, তোরা তো চিন্তা করলো যে এই এই লেখা কত নিল
তাদের ক্যাম্পে,
হ্যাঁ হ্যাঁ তাদের ক্যাম্পের ভিতরে। তখন তোরা আশ্চর্য হয়ে গেল কা যে তখন না, যখন সাড়ে চারটে বাজছে না, তখন সব বাসি বুক দিয়ে সব একখানে করছে, করার পরে বললো যে একটা করে কাঠ পিছিল দিল আর আমরা কাগজ দিচ্ছে, তোমরা যার যার আপনার আপনার অ্যাড্রেস রেখো বলতেছে। তখন আমি তো চিন্তা করলাম যে এটা কেন লেখতেছে,
হাতের লেখা মিলাবে,
হাতের লেখা মিলাবো, তাহলে আমার তো চিন্তা আছে গেরিলা ট্রেনিং। তখন বললাম আমি তো লেখাপড়া নেই জানতে হয় টিপ জানতে হয়, তখন আমার আলাদা করছে করে, তখন আমার দুধে লাঠি দিয়ে খেটাইছে, ভাগ যাও শালা তোমার পুতলা বাড়ি লেখে যাও চল যাও। আর ওই বাংলা প্রফেসর আমার পাশে আসলো, ও বললো তুমি বেটিক পাচ্ছি আয়, তুমি কে কাম করতে হয় কলে প্রফেসরই করতে হয় যে তুমি মেট্রিক পাস কি হয়, তুমি মাথা দিয়ে নাচছো যে আমি মেট্রিক পাস করিনি, মাথা দিয়ে দেখাইছে আর কি, কই ও দুই লাঠি দেখা যাচ্ছে ভাগ যাও চলো তুমি যাও। তো জামাতের কিছু লোক ওরা বলছে দাখিল পাস করছি, তাতে আলেম পাস করছি, তো খারিজি করতেছি, ওরা কেউ সবগুলো লিখছে, ১৩টা সে জোড়া লোক জামাতের, তাদেরকে দেখা যায় দেখতে দিচ্ছে না, ওরা বলছে আচ্ছা ওরা নকরি মিলেগা, ওরা তখন করছে এগুলো এদের সুন্দর করে ইংরেজিতে বাংলাদেশ লিখছে, লেয়ার পরে ১৩টা গুলি গুলি মেরে গেছে পাকিস্তানে, সারা এ লোক সারা জাসুস হয়,
আচ্ছা আচ্ছা
মুক্তিবাহিনী কার লোক হয়,
আচ্ছা আচ্ছা।
মানে
এই ঘটনাটি কিন্তু আমার একেবারে অজানা ছিল, তো এই ঘটনাটি
এটা হলো আমরা গেরিলা যুদ্ধের যে কতগুলো ফর্মুলা, এগুলো বর্তমানে আমাদের দেশে তার যুদ্ধ হবে না, তো এই ফর্মুলা আমাদের নিষেধ আছে, কতগুলো জিনিস আছে বলা নিষেধ, মানে এটা মানুষের জানি গেল, কিন্তু এক হিসেবে আমার গর্ব কিন্তু জানা নিষেধ,
এগুলো আপনারা যদি না জানান আমাদেরকে।
আমরা এগুলো বললে যে বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদের লোক আছে, তাদের কাছে আমি এগুলো গল্প করি, ওই গল্প করলে পরে হয় কি সেনাবাহিনীর ভিতরে মানুষগুলো এগুলো জানা থাকে, সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো বলা ভালো না।
জি আপনি
আমরা শক্তিশালী করতে চাই যে গেরিলা যুদ্ধের সমস্ত, যেমন কয়েকদিন আগে মিরপুর সেনানিবাস থেকে, হ্যাঁ মিরপুরিন নামে একটা ওই ওই ক্যাম্পের নাম হলো মিরপুরিন, এই যে আমার মাথায় টুপিটা দেখেন, উনি ব্রিগেডিয়ার জেনারেল সাহেব গেছিল কামালপুর
মিরপুরিয়ান,
হ্যাঁ হ্যাঁ 10 তারিখে আমার উনি গেছিল, তখন এই যুদ্ধের সবগুলো মানে বিশেষ ক্যাডারে বলা মানুষ যে সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট ভর্তি করছে, তাদেরকে আমি ওই যে মুক্তিযুদ্ধের এগুলো গল্প শুনেছি, তাদের এডের ভিতরে ওদেরকে শিক্ষানবিশ পরীক্ষা হবে 15 নম্বরে, তাদেরকে শিক্ষা দিলে আমার দেশের জন্য ভালো, কিন্তু সাধারণ মানুষকে শুধু গল্প করলাম আর চাটুয়া মারলাম হাসলাম এরা তো বুঝবে না, যারা সৈনিক তাদের জন্য দরকার আছে আমার এই গল্পগুলো, মানে তারা শুনলে পরে।
তারপরে আপনার আপনার যতটুকু মনে হবে যে এটুকু বললে কোনো সমস্যা নেই, কারণ আমাদের
না সমস্যা নাই
এই যুদ্ধ যুদ্ধশাস্ত্র
আমরা মতবাদ ছেলেরাও তো মুক্তিযুদ্ধের ইয়া যেতে পারে, সৈনিকের যেতে সৈনিকের ব্রেন দরকার, তো সৈনিকের ব্রেন কালচার আমাদের গেরিলা কিভাবে যুদ্ধ করছি এদের একটা ওদের একটা মানে ইয়ে সিলেবাস হওয়া দরকার, তাতে ওদের সাহস বাড়বে বুদ্ধি বাড়বে দেশ এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা আর কি।
জি অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে আজকে রয়েছেন কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি বি প্রতীক, আমাদের অন্ধকারের গল্পের আজকের অতিথি, আজকে এই বিশেষ এপিসোডে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে লিখছেন, যারা SMS পাঠাতে চান 16260 1620 এই নাম্বারে পাঠিয়ে দিন SMS, যদি এই মহান ব্যক্তিদের কাছ থেকে আপনি কোনো কিছু জানতে চান, তাদের কোনো গল্প শুনতে চান, অবশ্যই অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। জুয়েল সিটি ইউনিভার্সিটি থেকে তিনি সালাম জানিয়েছেন এবং আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করেছেন এবং আপনাকে সালাম করতে চান তিনি।
ওয়ালাইকুম সালাম, আমার বাড়ি হলো বর্তমান শেরপুর জেলায় শেরপুরজি থানা খামারিয়া মানে প্রভারী আমার বাড়ি ডাক বাংলার পাশে।
জি আরমান হুসেন তিনি জিজ্ঞেস করছিলেন আজকে অতিথি, তাকে আমার সালামটি পৌঁছে দিবেন।
ওয়ালাইকুম সালাম।
যদি আচ্ছা আমি একটা বিষয় জানতে চাই যে বৃষ্টি হলে মুক্তিযোদ্ধাদের কি ধরনের উপকার হতো এবং পাক বাহিনীদের কি ধরনের সমস্যা হতো, তারা কি ধরনের সমস্যা পড়তো, এটা যদি আপনি।
আমরা ভাতে মাছে বাঙালি, আমরা পানিকে ভয় করি না, আমরা সাঁতার জানি
এবং নদীমাতৃক দেশ,
নদীমাতৃক দেশ, এবং পাকিস্তানিরা ওরা কোনোদিনও পানিকে ভয় করে এবং পানিতে সাঁতার, নৌবাহিনী বাংলাদেশ থেকে নিত, ইস্ট পাকিস্তান থেকে নিত, তথা ইস্ট পাকিস্তানের নৌবাহিনী বেশি, পাকিস্তানের নৌবাহিনী তখন ছিল না, তারা সাঁতার জানে না, এই এক বিষয়ে আমাদের বাঙালিদের পারদর্শী ছিল ওখানে ভর্তি হওয়ার জন্য ওদের পাকিস্তানের ফোর্সের ভিতরে, কেন বাঙালিকে যেমন সাঁতার জানতো ওরা বলতে পানি দেওয়া মরে যাবো, হ্যান তেন ওরা ভয় করতো পানিকে ভয় করতো।
আচ্ছা আচ্ছা, তো এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট ছিল,
প্লাস পয়েন্ট ছিল এবং 9 মাস বৃষ্টি আমাদের দেশের জন্য, আমাদের গেরিলা যুদ্ধে আমরা যা করছি তাতে আমাদের সহযোগিতা সাহায্য করছে আল্লাহর তরফ থেকে, এটা তখন কার ছিল 20% সহযোগিতা, ইয়ে 80% সহযোগিতা পাইছে আমরা বৃষ্টি থেকে, এটা আল্লাহ আল্লাহরই সহযোগিতা আমাদের।
জি মহান আল্লাহ পাক আমাদের সঙ্গে ছিলেন।
হ্যাঁ হ্যাঁ, আমাদের সত্য পাওনা জিনিসটা তো আমাদের বাংলাদেশ। আমরা
সাগর আমাদেরকে লিখেছেন, তুষার তিনি লিখেছেন যে তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটু ফেসবুকে যেতে চাই, আজকে আমাদের এই অতিথি তার ছবি কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করেছি, চাইলে দেখতে পারেন আমাদের ফ্যান পেজের অ্যাড্রেস facebook.com/dhakafm90.4, যিনি আমাদের বাংলাদেশের একমাত্র গণবাহিনীর মুক্তিযোদ্ধা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি বীর প্রতীক। আজকের এই পর্বে যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। রাসেল আহমেদ খান তিনি হাজার সালাম জানিয়েছেন, সাকিব আল রাজ তিনি ইটালি থেকে আমাদেরকে শুনছেন এবং খুব ভালো লাগছে তার তিনি জানিয়েছেন, এবং আপনার কাছ থেকে আরো অনেক গল্প তিনি শুনতে চান, অবশ্যই আমরা আজকে শুনবো।
আমরা কথা হলো যে আমরা 9 মাস যুদ্ধ করছি,
9 মাসের
গল্পটা, 9 মাসের যুদ্ধে হাজার হাজার যুদ্ধ করছি, যুদ্ধের শেষ নেই, কিন্তু এই যুদ্ধে আমরা মনে করেন যে 9 মাসের যুদ্ধ 9 দিনেও বললেও শেষ হবে না।
জি জি অবশ্যই সেটা, এবং
উনি ওনার কাছে একজন গল্প শুনতে চান, আমি আরেকটা ছোট গল্প, খুব ভালো গল্প, এটা হলো পাকিস্তানিরা ওই একটা ক্যাম্পের ভিতরে থাকতো, চতুর্বেদী কাঁটার গাঁত, যাতে আমরা মুক্তিযোদ্ধারা কোরলিং করি না যেতে পারি,
কাঁটা তারে বেড়া দিত,
কাঁটা তারে বেড়াও দিত, এবং ওই যে বাঁশ ফালটা করে ছোট ছোট খুঁটি বানিয়ে সুক্কা করে দিত।
আচ্ছা আচ্ছা,
ওরা তো বুকা, ওগুলো তো ওই রোয়া ক্ষেতের খেতে মেয়ে লাগাই দিত, সেগুলো আমরা তুলে তুলে আবার ইন্ডিয়া নিয়ে যেতাম, যে আয় তাম্বলে যাও কিরম পাগল।
ওকে,
কাজেই ওরা বিভিন্ন ধরনের কায়দায় করছে, কিন্তু ওরা তো এই যুদ্ধের ফর্মুলা ওই বৃষ্টির মধ্যে বাহিরে হতো না। আমরা তো আমরা তো বৃষ্টির মধ্যে আমরা দেশের মারতে ভাবের জন্য আমরা দেখেন আমরা এমন ভাবে যুদ্ধ করছি বৃষ্টির মধ্যে আমরা বাড়েছি, ওরা তো বাড়াবো না, তখন আমরা ওদের ক্যাম্পে যাই চাষ করছি, এরম যুদ্ধ করছি, কাজে আমরা ওদের ক্যাম্পে চাষে যখন দেখা আর বোধ থাকে ধরে নিয়ে গেছি, ওই ওরা বড় বড় কালবার যখন আমরা ভাঙছি রোড ডেমারেশন করছে ওরা, যাতে আমরা ওই মানে বর্ডার সাইডে না যেতে পারে, গ্রাম অঞ্চলে না যেতে পারে, ওদের যোগাযোগ বিচ্ছিন্ন, ওই কালবার গুলো আমরা কেটে মানে রাখছি আর কি, কিন্তু ওরা আবার রোড ডেমারেশন করে আর সাইডে করে নিয়ে গেছে গা চার পাঁচ দিন তৈরি হয়েছে ওদের। তা আমরা এই ফাঁকে তো আমরা তো কাদার ভিতরে, আমাদের কোনো জুতা ছিল না, জুতা ভাব যে হাঁটি জানি খালি পায়ে আমরা জুতো করছি, একদিকে জুতা আমাদের আওয়াজ হয় নাই পায়ের, আমরা সুন্দর করে হেঁটে বেড়েছি। একদিন করলো কি, আমার এক বন্ধু মানে অস্ত্র রাজাকারের হাতে যুদ্ধ করতেই অস্ত্র কাড়ি নিয়ে গেছে, রাজাকারের কাড়ি নিয়ে গেছে, কিন্তু ওই ওই মুক্তিযোদ্ধা ওই রাজাকারের এক গ্রামে বাড়ি চিনে ওকে গুলি করে নিয়ে ওরে মানে মায়া করছে
রাজাকার।
হ্যাঁ, ওই মুক্তিযোদ্ধার নাম হলো আব্দুল সালাম, আর অন্য হইল এই নামটা ভুলে গেলাম, যা হোক ওই রাজাকারের তখন অস্ত্রটা কাড়ি নিয়ে গেছে, আমি তখন সেই অস্ত্র উদ্ধার করার জন্য আমি গেলাম, যাওয়ার পরে তার আমাকে বললো যে ভাই কেমন আছেন কি সমস্যা কই থেকে গেলাম, নান গুছে গেলাম আমি, মানে আমি সুন্দরভাবে প্যান্ট
ট্যান্ট কিছুই জানেন না এরকম একটা,
হ্যাঁ এই ভাব করে আমি গেলাম, তারপরে ওর বাড়িতে গেলাম
একা একাই
একাই, তারপর ধীরে ধীরে সে মদ তোর ড্রিঙ্ক করে গরু গোস বহুত নিয়ে গেছে রাজাকার আলবদররা, মানে গরু জবরস মানে আনছে ক্যারি নিয়েছে জনগণের গরু, এগুলো ওরা একটা আমার গুস্ত দিয়ে ভাত খাওয়াইলো, পরে দিয়ে জন মদ খাইছে খাই একেবারে শুইতে, আমি বল ভাই এগুলো আমি খাই নে, ও খাই একেবারে ডাক না ঘুমাইতেছে, তার পরিবার আবার আর ঘরে থাকে, সে আমার বললো যে আমার এখানে সালাক, আমার নাম খালেক খালেক, বললো যে দেখেন ওকে আমি ইচ্ছে করলে মারতে পারতাম কিন্তু মারি নাকি, ওর অস্ত্রটা কাড়ি নিছি, ওই সালারে তো ইন্ডিয়া যা ভরে ইন্ডিয়ান আর্মিরাও কোয়ার্টার কাটা রাখবে বললো, তখন আমি তো ওই অস্ত্রটা কোথায় ছুঁয়েছে দেখাইলো আমার, ওই বাসের ধারে কাছে প্লাস্টিকের কাগজ দিয়ে পেছে অস্ত্রটা পুঁতে রাখছে, ওই অস্ত্রটা পাকিস্তানের কাছে আমি জমা দেব না, আমার কাছে রাখবো, আর যেটা আমার অস্ত্র এটা তো ট্রেনিং করার পর জমা দিতে হয় ওদেরকে, কি করতে হয় নিতে হয় একদিনে একটা অস্ত্র দেয়, কিন্তু ওটা আমার পার্সোনাল থাকবো এসএমজি শর্ট মেশিন গান, শর্ট মেশিন গান ওই 9mm গুলি ভরা লাগে, পরে রাখছে, পরে কোন কই ছুঁচের ওটা দেহি অস্ত্রটা আমার দেয়ালাম তাহলে অস্ত্র কোনদিন দেহি নাই, পরে আমার দেয়ালুকে যেখানে পুঁতে রাখছি এই প্লাস্টিকের কাগজ দিয়ে পরে খুলি দেয় আবার পরে পুঁচি রাখবে, আমার থরণ ওইটা আবার যে হঠাৎ করে ব্লাস্ট হয় কই না না ব্লাস্ট হবো না, আমার ওই বোঝা দিচ্ছে করে যে এটা হলো জিরো এটা হলো এ, এটা মানলে একটা সিঙ্গেল যাবো, এটা মানলে এ মানলে এটা এটা অটোমেটিক, মানে আমি তো বুকাম জানি না ওটা বুঝলাম, পরে রাত্রে ভোর 4টার সময় আদান যখন দিছে আদানের সময় আমি উঠলাম, উঠে দুটা বিস্কুট দেখি যে আসলে ওগুলো খাইলাম, খেয়ে পানি খেয়ে পরে আমার সমাজ হয়ে ওই তো ঘুমাইছে দুই কয়ে আমার খেলা করে উঠেন না খেয়ে কয়ে না উঠবো না, আমরা ওর বইয়ে কইটাছে উঠবে না 10-11 সার উঠবে না, ডাকি ডাব নেই কেউ তাইখানে অবশ্যই তাইন, তোর আমি অস্ত্রটা নিয়ে দরজা ঘুষে না অস্ত্রটা নিয়ে বাস আমি বাড়াই গেছি ইন্ডিয়া। তো এইগুলি এইভাবেও কত যুদ্ধ আমাদের করছে, তারপরে ওই সালামের সালাম মুক্তিযোদ্ধা ওর কোয়ার্টার গার্ড থেকে রক্ষা করলাম, তো অনেক রকমের যুদ্ধ গরিলা যুদ্ধ মনে হয় একভাবে হয়নি, বিভিন্ন ভাবে আমরা যুদ্ধটা করছি।
আচ্ছা কোয়ার্টার গার্ড থেকে রক্ষা করলেন মানে তিনি যে অস্ত্রটি খুঁজেছিলেন এটার জন্য তার একটা শাস্তি পাওনা ছিল।
হ্যাঁ হ্যাঁ,
সেটা থেকেও আপনার
মানে আমরা যুদ্ধ যাওয়ার জন্য অস্ত্রটা হারাই, এটা কই হতে লাগতো তো কিভাবে অস্ত্রটা হারাইলো?
জি জি অবশ্যই, সেটা
আমার অস্ত্রটা আমি বলে নিয়ে আমার মুক্তিটা তাকে বাঁচালাম, এই ধরনের কাজ আমাদের করতে হয়েছে।
জি লাইফ বাসার তিনি সাতক্ষীর থেকে আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ যে যেখান থেকে মুহূর্তে শুনছেন। নীরব খান তিনি বলেছেন যে এই গল্পটি শুনব বলে আজকে রাত 8টা থেকে আমি টিউন করেছি ঢাকা শুনে, অনেক ধন্যবাদ নীরব আপনি আমাদের সঙ্গে রয়েছেন। ইসমাইল হুসেন জিহাদ, এরপরে দেখতে পাচ্ছি রিন্টু মালাকার তিনি ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে, তার ভালো লাগছে। তরিকুল ইসলাম তিনি লিখেছেন আমার দাদাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি 2009 সালে ইন্তেকাল করেছেন। তিনি লিখেছেন যে আমি আমার দাদাকে নিয়ে গর্বিত, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমিন। আমরাও সেই দোয়া করছি, এদেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধা যারা আমাদের মাঝে রয়েছেন আমরা গর্বিত আমরা তাদেরকে পেয়েছি।
তবে আমি একটা প্রবন্ধ লিখছি আর কি, আহ্বান নামে একটা প্রবন্ধ, জয় বাংলা আল্লাহ সর্বশক্তিমান জয় বঙ্গবন্ধু, এটা আহ্বান একটা ছোট একটা কবিতা আমি লিখছি, আমরা এই আসার আগে লিখছি। যে জাতি প্রকৃত বীরকে সম্মান দিতে জানে না সে জাতি ভবিষ্যতে দুর্দশাগ্রস্ত হইতে বাধ্য। আমাদের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের যদি আমরা সঠিক মূল্যায়ন ও যথার্থ সম্মান করতে না পারি তাহলে ভবিষ্যতে এমন জাতি গোষ্ঠীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার কোন ক্ষণ জন্মা নাগরিক মানুষ বীরের ভূমিকায় অবতীর্ণ হবে না। মানে এটাই আমার ইচ্ছা যে মানুষ যদি আমরা আজকে মুক্তিযোদ্ধারা অসুস্থ হয়ে পড়ে আছে জায়গায় জায়গায়, কেউ নোলা হয়ে আছে, কেউ পুঙ্গ হয়ে আছে, বিভিন্নখানে আর্থিকের অভাবে তাদের বাড়িঘর নাই, কিছু নেই। আমাদের যে বাড়িঘর পড়া দিয়েছিল আজ পর্যন্ত বাড়িঘর করতে পারিনি, যাই পরে যেভাবে এটা ছাপড়া ছবির মতো করে আমরা থাকি। প্রত্যেকটা যারা আসল মুক্তিযোদ্ধা তারা সরকারের কাছে আমরা কিছুই চাই না, কিন্তু আমরা চাই এই দেশের শত্রু মুক্ত হোক, এই দেশের রাজাকার মুক্ত বাংলাদেশ আমরা চাই।
জি, আমাদেরকে আশিক লিখেছেন যে হে বীর তোমায় সালাম, আচ্ছা অনেক ধন্যবাদ। সুক্তারা তিনি লিখেছেন আমাদের সঙ্গে, মুস্তাফিজ তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন শিশির, এরপরে সাগর আহমেদ তিনি লিখেছেন তার ভালো লাগছে, আলামিন আমজাদ তিনি আপনাকে স্বাগত জানিয়েছেন আপনাকে শুনছেন, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে মনির হোসেন দুবাই থেকে, এরপরে নুহা আয়সা নুপুর তিনি লিখেছেন তিনি শুনছেন, আরিফ আমাদেরকে লিখেছেন, আরো অনেকেই লিখছেন দেশে এবং দেশের বাইরে থেকে। আমরা বোধহয় ফোনে পেয়ে গেছি আমাদের আরো একজন বীর মুক্তিযোদ্ধা যার নাম আমরা হয়তো অনেকেই শুনেছি, চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলে আসি। তিনি আমাদের দেশের আরো একজন শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল নামে যিনি পরিচিত, আমরা তার সঙ্গে কথা বলবো।
ধন্যবাদ।
হ্যালো, সালাম আলাইকুম, কেমন আছেন? খুব ভালো লাগছে। আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের গল্প যা কিছু শেয়ার করতে চান এই প্রজন্মের কাছে। জি
জি, আমি যখন যুদ্ধে গেলাম আমি তখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছি। যুদ্ধ কি জিনিস আমি জানি না, যে বয়সে আমি ডাঙ্গুলি খেলতাম মার্বেল খেলতাম সেই বয়সেই আমি জাতির জনক বঙ্গবন্ধুর সেই সাথে নাচের ভাষণ শুনেছিলাম, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। তারপর অসহযোগ আন্দোলন, তারপরে 25শে মার্চ অপারেশন ফার্স্টলাইট, সেদিন আমরা রাত্রেবেলায় আজকে বাংলা মতো সেখানে বিরাট দেরিকে তৈরি করেছিলাম ক্যান্টনমেন্ট থেকে, যেন পাকিস্তান আর্মি বের হয়ে ঢাকা শহরে কোন গণহত্যা না চালাতে পারে। আমরা সেই দেরিকে রাত্রে 8:30 থেকে 11:30 পর্যন্ত সেই পাকিস্তান আর্মিকে ব্লক করে রেখেছিলাম। আমরা খুব কাছ থেকে দেখেছি পাকিস্তান আর্মিকে নৃশংস গণহত্যা, তারপর অবরুদ্ধ থাকার কিভাবে আমাদের মা বন্ধুদেরকে ধরে নিয়ে ক্যাম্পে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, তারপর সেসব সহ্য করতে পারলাম না। আমার মা আমাকে বলল মা বোনের ইজ্জত রক্ষা করতে গেলে চোখের জল দিয়ে ইজ্জত রক্ষা করা যায় না, মা বোনের ইজ্জত রক্ষা করতে হলে রক্ত দিতে হবে, রক্ত দিতে হলে হাতে অস্ত্র নিতে হবে। তারপর আমি পালিয়ে এই ভারতের ত্রিপুরা রাজ্যের মতিনগর হেডকোয়ার্টারে যোগ দিলাম। সেখানে আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ, গেরিলা কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হাদার, তিনি পাকিস্তান আর্মি থার্ড কমান্ডো ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। ওনার মনের মতো ট্রেনিং গুলো আমাকে শিখিয়ে দিলেন কিভাবে গ্রেনেড ছুটতে হবে, কিভাবে বোম বানাতে হবে, কিভাবে পাকিস্তান আর্মির দ্বীপে দিতে হবে। আমি ইরানে ঢাকা শহরে জুন মাসে প্রবেশ করলাম। কারফিউ শুরু হওয়ার আগে থাকিসেই সাইন ছুটে দিতাম। অবরুদ্ধ ঢাকাবাসী আনন্দ বোধ করত যা মুক্তিযোদ্ধারা চলে এসেছে। এভাবে আমি ইটান টেকনিকে চোরা গুপ্তা হামলা চালিয়ে পাকিস্তান আর্মিদের ভীত সন্ত্রস্ত করতাম। সেটা ছিল আমাদের ঢাকা শহরে গেরিলা যুদ্ধের প্রথম সূচনা। আমাদের সাথে কাজপাত্রে মায়া ভাই, কাজী ভাই, আলম ভাই, আব্দুল আজিজ, পুলসাদ সহ অনেকে ছিলেন। তো আমরা বয়সে কিছু ছিলাম বলে আমাদের বিচ্ছু বলে ডাকত। আমার বয়স তখন ছিল 14 বছর 9 মাস।
আমরা জানি আপনার মূল নাম হচ্ছে জহির উদ্দিন জালাল, আপনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের জানতে খুব ইচ্ছে করছিল যে কি করে এই বিচ্ছু জালাল নামটা আপনার হলো এবং কবে থেকে?
দেখুন, আমরা ঢাকা শহর অবরুদ্ধ, দিনে একবেলা এক বাসা থেকে রাতে একবেলা এক বাসা থাকি। সেই কারফিউর মধ্যে আমরা সাহসী সন্তানরা যখন থাকি যে গলিতে গলিতে পাকিস্তান আর্মি চলাচলে বিভিন্ন বাংকারে বিভিন্ন চেকপোস্টে গ্রেনেড ছুড়ে তাদের ভীত সন্ত্রস্ত করছি, তাই পাকিস্তান আর্মিরা ক্যামোফ্লাইজ হয়ে চলতো, তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। এ খবরগুলো যখন আমাদের হেডকোয়ার্টারে যেত, আমাদের কমান্ডার খালেদ মোশাররফ আমাদেরকে বিচ্ছু বলে ডাকত। আমি একটি অপারেশন করে যখন মেলা ঘুরে আবার ফিরে গেলাম, ওনার দুই সন্তান বন্দি ছিল আমার বাসার পাশেই নাসিমন বিল্ডিং এর তিনতলা একটা বাসায়। উনি অগ্রণী স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন মিসেস আনোয়ারা, আমার আমার খুব পরিচিত মহিলা ছিলেন। একটা খাটেতে হ্যান্ড ছুড়ে আমি সে বাসায় গিয়ে উঠলাম। একদম খালেদ মোশাররফ স্যারের দুটি মেয়ে, দুপন বেবি, দুপন কান্নাকাটি করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে তারা কারা। খালাম্মা বলল যে এরা খালেদ মোশাররফের মেয়ে, তার বাবা যুদ্ধ করছে। এই খবরটাই আমার কাছে বিরাট একটা মেসেজ হয়ে ধরা দিল। আমি 30 আগস্ট ধরা পড়ে গিয়েছিলাম পাকিস্তান আর্মির হাতে। সেখান থেকে বদির রুমি ভাই, জুয়েল ভাই, 21 ফেব্রুয়ারি সুরকার আলতাম মাহমুদ ভাই ছিলেন, তাদেরকে হত্যা করেছে নিজামি মুজাহিদ, নির্মম অত্যাচার আমাকে প্রশ্চয় করেছিল। আমি সৌভাগ্যক্রমে একজন পাঞ্জাবি এডিসি ছিলেন, আমার বাবার কলিগ, উনি আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
জি, আপনি কতদিন আসলে বন্দী ছিলেন পাঞ্জাবিদের কাছে?
আমি সেখানে মাত্র 5.5 ঘন্টা বন্দী ছিলাম। 5.5 ঘন্টায় আমি শেষ ব্যক্তি যে দতি রুমি জুয়েল আলকান মাহমুদকে
শেষ দেখেছিলেন।
এটা এমপি হোস্টেলের পিছনে পশ্চিম নাখালপাড়ার 112 নম্বর একটি পক্ষে তেলা বাসা ছিল। এই আলী হাসান মুজাহিদ, ফতির রহমান নিজামি, চৌধুরী ময়নুদ্দিন নির্মম ভাবে প্রচার করেছে, তাদের অবদমিত করে ফেলেছে। একবার তাদেরকে লাথি মারছে, একবার আমাকে মেজর হায়দার বলেছিল তোমরা মুক্তিযুদ্ধ, যদি পাকিস্তান আর্মি তোমাদের ধরে ফেলে নির্মম প্রচার করবে তোমরা কারো নাম বলবে না। কারো নাম বলে নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করে শহীদ হয়েছে। আমি তাদেরকে খুব কাছ থেকে শেষ পর্যায়ে দেখেছি। এই নিজামী মুজাহিদদের হত্যাকারীদের বিরুদ্ধে আমি সাক্ষী দিয়েছি অপরাধী ট্রাইব্যুনালে। এই খবরটুকু যখন আমি মেলা ঘরে নিয়ে গেলাম, খালেদ মোশাররফ স্যারের দুটি কন্যার কথা বললাম, তখন উনি আমাকে বিচ্ছু জালাল বলে 10টি টাকা হাতে তুলে দিলেন। সেই থেকে আমি বিচ্ছু দালাল হয়ে গেলাম ঢাকা গেরিলা বাহিনীর সকল মুক্তিযোদ্ধাদের কাছে এবং
এই দেশের মানুষের কাছে। এবং এই দেশের মানুষের কাছে আপনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা এবং আপনার এই বিচ্ছু জালাল নামেই কিন্তু আমরা বেশি আপনাকে চিনি। আমরা জেনেছি যে আপনি সেক্টর 2 এর যে ক্র্যাক প্লাটুন, এই ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন।
আমরা ওয়াই প্লাটুন, যেটা আমরা অল্প বয়সে কিছু যুবক ছিলাম,
জি,
যারা খুব কান্নাকাটি করে আমরা যুদ্ধের জন্য তৈরি ছিলাম। আমাদের আমাদের রাইফেল বড় ছিল, ওনারা সেক্টর কমান্ডাররা বলতেন তোমাদের যে তোমাদের রাইফেল ওজন বেশি, তোমরা কিভাবে যুদ্ধ করবা। আমরা বলতাম দেখেন চোখের সামনে দেখেছি মা বোনকে ধরে নিয়ে যেতে, চোখের সামনে দেখেছি বাংলা মতো পাতপথরে সে বিরাট ব্যারিকেড আমার 300 ছেলেকে আমাদের চোখের সামনে মারতে। আমরা প্রতিশোধ নিতে এসেছি, আমাদের আপনি পরীক্ষা করুন। তা আমাদের প্রথমে সাল্লা নদী উল্লা পাথর থেকে নেমে আমাদের বেঙ্গল ফরিস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে আমরা নেমে এসে পাকিস্তান আর্মির পরে অ্যাটাক করে আবার ফিরে যেতাম সীমান্ত পার হয়ে। সেখানে আমাদের সাহসে পরীক্ষা পেল। তারপর আমাদের তিন চারজন করে সেই জুন মাসের 17 তারিখে আমাকে ঢাকায় পাঠালো বিশেষ অপারেশনের দায়িত্ব দিয়ে। তো আমরা যারা কৃষক ছিলাম পাকিস্তান আর্মি আমাদের সন্দেহ করতো না, আমরা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম। কিন্তু যেই আগস্ট মাসের 29 তারিখে যখন আমাদের বড় ভাইরা কাঠপাতুনের বড় ভাইরা ধরা পড়ে গেলেন, বদি রুমি জুয়েল ভাই আজাদ ভাই, তখন আমাদের নামও তাদের সাথে সেখানে মিশে গেল। যারা ঢাকার গোয়েন্দা বিভাগের এসপি আলাউদ্দিন সাহেবের ছেলে এবং আরেকজন এসপি আওয়াল সাহেবের ছেলে মুক্তিযুক্ত করতে, তখন আমরা তাদের কাছে টার্গেট হয়ে গেলাম। তো এইভাবে ছোট ছেলেরা যখন অবিরাম একটার পর একটা অপারেশন করে যাচ্ছিলাম, ধরা পড়ছিলাম না, যখন ধরা পড়ে গেল বড় ভাইরা আমরাও তখন কিছু কেনে আবার ভারতে চলে গেলাম। আমাদের সংখ্যা ছিল 39 জনের মতো, তারা বিভিন্ন গ্রুপে চলে গেছিলাম। কিন্তু আমরা আদিমপুরের বেশ কিছু ছেলে, আদিমপুরের দুর্ধর্ষক এরিয়া কমান্ডার মফিজুর রহমান সজিবকে কমান্ডার করে আমরা ওয়াই প্লাটুন ঢাকা গেরিলা বাহিনী পশ্চিমাঞ্চল লালবাগ থানার সজীব গ্রুপ নামে ঢাকা শহরে পরিচিত হয়ে অপারেশন করতাম। আমাদের অপারেশন এরিয়া ছিল লালবাগ, রমনা এবং ঢাকা পশ্চিমাঞ্চল এলাকা।
জি, ভীষণ ভালো লাগছে আপনার কাছ থেকে এগুলি শুনতে পেয়ে। আমরা আপনার ফেসবুকে আপনার একটা ফ্যান পেজ দেখেছি আমরা, যেটা খুবই ফলো করি। আপনি সেখানে বিভিন্ন ইনফরমেশন গুলি দেন, আমাদের এই প্রজন্মকে আপনি অনেক কিছুই জানান। অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি বীর প্রতীক, তার সঙ্গে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
দেখুন, ওনাকে আমি ভালো করে চিনি, উনি একজন সাহসী যোদ্ধা, আমরা সবাই সহযোদ্ধা। এই বীর প্রতীক যারা পেয়েছেন তাদেরকে আমি আমার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, তার বীরত্বের জন্য এই প্রতীক জহির ভাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে।
আমিও আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি যে আমাকে স্মরণ রাখছেন। আমিও আপনাকে চিনি, যা হোক ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ
আমার জহির ভাই, আমি তো আপনার অনেক ছোট, আবার চলুন আবার সে 71 মতো জয় বাংলা স্লোগান দিয়ে জঙ্গি মাদক বিরোধী সেই জামাত ইসলামী এবং সেই সন্ত্রাসীদের রুখে দাঁড়াবার জন্য, রুখে দাঁড়াবার জন্য নতুন প্রজন্মকে নিয়ে।
শুনেন, এখন আমাদের কাজ হবে কি জানেন? আমরা তো এখন বয়সের ভারে নয় বেশি পারা, কিন্তু মনোবল ঠিক আছে। আমরা এখন এই মনোবল নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে আমরা যদি মুক্তিযুদ্ধের গল্প শোনো এইভাবে একটা প্রোগ্রাম করি, জায়গায় জায়গায় যাই, তাহলে এই মুক্তিযুদ্ধের প্রজন্মের কাছে আমাদের
100% কথাটা সত্য। আজকে আমি রায়বাজার বধ্যভূমিতে অনেক মাকে যখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের কথা বলছিলাম, তাদের একটাই দাবি, মাসে যেন একবার আমরা মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধের কথা স্কুলে কলেজের ছেলেমেয়েদের কাছে ছুড়ে দিতে পারি, মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি।
কয়েকদিন আগে আমি ওই যে সময় টিভিতে একটা
আমার আজকে রেডিওর মাধ্যমে জহির ভাই আপনার সাথে কণ্ঠ মিলে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, প্রতিটি স্কুলের যেন প্রতি মাসে সেই সেই এলাকার যারা যোদ্ধা রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, তাদের মুক্তিযুদ্ধের কাহিনী গুলো যেন,
এবং আমরা একটা পাঠ্য বইয়ে তাদেরকে শুনেন, ক্লাস 1 থেকে 1 AM পর্যন্ত, বুঝছেন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন একটা পাঠ্য বইয়ে একটা থাকে। তো ওই সিন মুক্তিযোদ্ধারা এরা জানবে যে কিভাবে আমরা মুক্তিযুদ্ধ করছি, যেটা যুদ্ধ করছি, সেগুলো মুক্তিযুদ্ধকে পাঠ্য বইয়ের মতো পরিণত করতে হবে। তাই দেশের প্রজন্ম
আমরা যুদ্ধের সময় আমরা কি
খেয়েছি,
কি কষ্ট করেছি, ঝড় বৃষ্টি বাদল মাটিতে কোনোদিন থাকি নাই, কাদার মধ্যে থেকেছে, দু রাত্র ঘুম না ঘুমে যুদ্ধ করেছে, এগুলো আজকাল কেন ছেলেরা জানে না
কিছু জানাইতে হবে। তাই সিন আমাদের দেশে কিভাবে কষ্ট করতে হবে, কোন এই কষ্টগুলি আমাদের প্রজন্মের কাছে জানাতে পারলেই আমাদের ধন্য মনে করবো আর কি, আর দেশটা আমাদের সুন্দর হবে। আমাদের একাত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গড়তে পারবে না, সবাই সম্মিলিত হয়ে করতে হবে,
তাকে আমাদের পিছনে থেকে তাকে
আগায় নিয়ে যেতে হবে। এবং আমরা মুক্তিযোদ্ধারা এখন অনেক মুক্তিযোদ্ধা আছে, বুঝছেন, দেশ না ঠিক করে মুক্তিযোদ্ধারা এখন অসুস্থ, কেউ বাড়ি ঘর নাই, তা আমরা কিন্তু এখনো প্রধানমন্ত্রী কাছে, প্রধানমন্ত্রী জানে কিন্তু আমরা ওনাকে বিরক্ত করতে চাই না, উনি তো প্রধানমন্ত্রী,
আমরা বিরক্ত করবো না, আমরা কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য মুক্তিযুদ্ধে যাই
নাই, কিন্তু আমরা চাই দেশটা সুন্দর করুক, এটা আমাদের আমাদের কামনা প্রধানমন্ত্রী। জি জি,
আমরা দিয়েছি আমাদের প্রধানমন্ত্রী যে কাজগুলো করে যাচ্ছে,
জি,
যদি আমরা মুক্তিযুদ্ধের পুনর্বাসন করতে পারি তাহলে সেখানে আমাদের মুক্তিযুদ্ধের পুনর্বাসন হয়ে যাবে। আজকে আমার দেশ আক্রান্ত পাকিস্তানি প্রেক্ষাপটা যুদ্ধাপরাধীদের হিংসাত্মক কার্যক্রমে,
এখনো আমি তো যে কামরুজ জামানের সাক্ষী বুঝছেন, এখনো ফাঁসি দিতেছে না, তার জন্য তো উদ্বিগ্ন হয়ে আছি, মনটাই আমার ভালো লাগে না। এই দিশা
পাবেন না, আমি সমতি রহমান নিজামী এবং মুজাহিদের সাক্ষী দিয়েছে, আমাকে 3 কোটি টাকার অফার দিয়েছে,
তারপর সেটা আমাকে কাপড়ে
কাপড়
পাঠিয়েছে, এই আমার কাছে পাঠিয়েছিল,
মরতে হবে একদিন, সাহসের সাথে মরবো, আল্লাহ থেকে হুকুম আসতে হবে, যখন হুকুম আসবে তখনই আমরা মরবো।
আচ্ছা, এখানে
এক্সটেনশন লাইন
এখানে আমাদের যে আছে আবহাওয়া মুক্ত কোম্পানি কমান্ডার, সে তার কাছে আমরা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে আমরা একসঙ্গে আবার জড়ো হয়ে আবারই আমরা দেশের জন্য কিভাবে দেশটা সুন্দর করা যায় এইভাবে আমরা ডাক দিতে হবে, হেলাল মুর্শিদকে আমরা বলবো এবং ওই যে সচিব আছে মতিন ভাই, সবাইকে বলতে হবে যে আমাদের দেশ এইভাবে যাবে, আমরা দিক নির্দেশনা দিব,
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আছে, আমিও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে ছিলাম,
জি জি,
সাহসের ভূমিকা রাখতে হবে, মুক্তিযোদ্ধা সংসদ জন্ম দিয়েছিলাম আমরা,
তাই তো,
তাই না, আজকে মুক্তিযোদ্ধা সংসদ আমরা যারা গেরিলা ছিলাম
তাদের
ছেলে ঘরে এসেছিলাম, আমাদের সেনাবাহিনীর লোকগুলো সবাই চাকরি নিয়ে ব্যস্ত ছিল, আজকে আমাদের গেরিলা যোদ্ধাদের সংগঠন আমরা যদি রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা হাতে নিতে পারি,
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আমি জানি যে আমি জানি যে আপনি ভাই বলে খুব খুশি হন, এই জন্য আপনাকে ভাই বলছি, আপনি আমার একটু বয়সে অনেক বড়। জালাল ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন,
ধন্যবাদ,
জি ভালো থাকবেন,
আপনাদের সবাইকে ধন্যবাদ,
আপনাকেও ধন্যবাদ।
কথা ছিল আমাদের দেশের অন্যতম আরেকজন গেরিলা যোদ্ধা বিচ্ছু জালাল যার নাম, তাকে তো আমরা অনেকেই নামে জানি, তিনি আজকে আমাদের সঙ্গে কথা বলছিলেন, ভীষণ ভালো লাগছে। মারুফ রনি আমাদেরকে লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন তুষার খান, জহুরুল দাদুকে পেলে সালাম করতাম, তাদের সবার জন্য সালাম, যাদের জন্য আমরা এবং আমাদের বাংলাদেশ।
ওয়ালাইকুম সালাম
তুষার খান, আপনাকে অনেক ধন্যবাদ। আইরিন আক্তার তিনি লিখেছেন, সালাম আপনাকে, আপনারা আছেন আমাদের 17 কোটি মানুষের হৃদয়ের মণি কোঠায়, আইরিন লিখেছে এটা। বিশু মালাকার তিনি লিখেছেন, আজকের অতিথি জাতির একজন বীর সন্তান, তার প্রতি রইল অনেক শ্রদ্ধা অনেক শুভেচ্ছা, যিনি আজকে উপস্থিত হয়েছেন তার প্রতি তো রইলই, যারা উপস্থিত হতে পারেননি তাদের সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আমাদের আমরা গর্বিত, আমরা সেটা আমরা কৃতজ্ঞ, আমরা অবশ্যই সেটা জানাতে চাই তাদেরকে, এবং যাদের রক্তের বিনিময়ে পেয়েছি তাদেরকেও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে শুনছেন ঢাকা এফএম 90.4 চলছে অন্ধকারের গল্প, এবং আজ আর অল্প কিছুক্ষণ রয়েছে, আজ 14ই ডিসেম্বর, আজ ছিল বুদ্ধিজীবী দিবস, এবং বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এবং বিজয় দিবস উপলক্ষে আমাদের অন্ধকার গল্পের বিশেষ আয়োজনে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের একমাত্র গণবাহিনীর মুক্তিযোদ্ধা, যিনি 2 বার বীর প্রতীক খেতাব পেয়েছেন, যার নাম কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি বীর প্রতীক। আমরা অনেক অনেক গল্প শুনছি, ইয়াসমিন তিনি লিখেছেন খুব ভালো লাগছে, সাইফুল ইসলাম তিনি লিখেছেন যে আমার সালাম নেবেন, আমার বাবা একজন সোলজার ছিলেন এবং তিনি সিঙ্গাপুর থেকে শুনছেন।
আচ্ছা, ওয়ালাইকুম সালাম সবাইকে, তবে আমি এখন অসুস্থ মেয়েটা, আমার এই পিঠে পাথর হয়েছে, এটা চিকিৎসার জন্য আমি সবার কাছে দোয়া আছে যাতে আমার চিকিৎসাটা ভালো হয়।
আমরা সবাই মিলে অনেক অনেক দোয়া করছি, খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন, এখন তো বোধহয় পেটটা কাটাও লাগে না, ল্যাপারোস্কোপি মাধ্যমে এটা পাথরটি বের করে ফেলা হয়, তো এটা ভয়ের কিছু নেই, আমরা আমাদের সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা ফোনে কানেক্ট করতে পারছি। আমার তো ব্যক্তিগত ভালো লাগে এবং অনেক অন্যরকম একটা অনুভূতি হচ্ছে যে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারছি। আমরা এখন কথা বলবো ব্রিগেডিয়ার নুরুজ্জামান অবসরপ্রাপ্ত বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ছিলেন তিনি, আমরা তার কাছ থেকে একটু শুনে আসি কেমন ছিল সেই দিনগুলি। সালাম আলাইকুম, শুনতে পারছেন? সেই অভিজ্ঞতা কথাগুলি জানাবেন, বিশেষ করে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের আপনি সহযোদ্ধা ছিলেন সেগুলি যদি একটু জানাতেন আমাদের।
হ্যাঁ, আমি 7 সেক্টরে যুদ্ধ করেছি এবং আমরা চাপাই নবাবগঞ্জ এলাকায় প্রধানত যুদ্ধ করেছি এবং আমার সৌভাগ্য হয়েছিল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সঙ্গে যুদ্ধ করার। উনি ইনফ্যাক্ট আমাদের কমান্ডার ছিলেন এবং কমান্ডার হিসেবে আমি ওনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে এবং পরিস্থিতিতে পেয়েছি আর কি, যুদ্ধ ক্ষেত্র পেয়েছি এবং প্রাইভেটলি একান্ত আলোচনায় কথাবার্তায় সেখানেও আমি ওনাকে পেয়েছি। তো আমি বলবো যে উনি একজন মানে অত্যন্ত সাহসী যোদ্ধা ছিলেন। ওনাকে আমি যেভাবে পেয়েছি দেখেছি এবং একসঙ্গে যখন যুদ্ধ করেছি, তো ছোটখাটো দুই একটা ঘটনা আমি বলতে পারি।
জি অবশ্যই। হ্যাঁ,
তো আমরা ছিলাম রহনপুর এলাকা, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকা, এটা একটা বর্ডারিং শহর আর কি, তার পাশ দিয়ে মহানন্দা নদী চলে গেছে। তো কোন এক পর্যায়ে আমাদের এখানে একটা ডিফেন্স ছিল, আমরা মুক্তিযোদ্ধারা একটা নদীর এপারে, দ্যাট ইজ মহানন্দার এক পাশে আমরা একটা বিরাট লম্বা লাইনে ডিফেন্স নিয়েছিলাম আর কি। তো সেই ডিফেন্সের একটা অংশ আলিপুর মুসরিভুজা এইসব অঞ্চলে ছিল আর কি। তো কোন এক পর্যায়ে পাকিস্তানিরা আমাদেরকে আক্রমণ করে সেই জায়গাটা দখল করে নিয়েছিল। তো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একদিন আমাদেরকে নিয়ে এসে সবার সঙ্গে প্ল্যান করলেন যে এই জায়গাটা আমরা আবার দখল করে নেব। তো আমাদের প্ল্যান হিসেবে এটা ছিল একটা সকাল মানে ডন অ্যাটাক আর কি, যেটা আমরা বলে ডন অ্যাটাক। তো সেই ডন অ্যাটাকে প্রায় রাত্রি ধরেন ভোর দিকে 4টার দিকে হবে এরকম সময়ে আমরা এই আক্রমণটা করি। তো আমি আবার খুব ঘনিষ্ঠ ভাবে থাকতাম ওনার সঙ্গে, যেহেতু আমি ছিলাম মর্টার কমান্ডার এবং যে কোনো জায়গায় যুদ্ধে গেলেই মর্টার কমান্ডারকে সঙ্গে নিয়ে যান আর কি কমান্ডার। তো মহিউদ্দিন জাহাঙ্গীর যেহেতু এই যুদ্ধটা পরিচালনা করছিলেন, আমি ওনার সঙ্গে মর্টার সাপোর্টটা দিচ্ছিল। আমাকে আমার কাছে ছিল 81 মিলিমিটার মর্টার, যেটা আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট হাতিয়ার হিসেবে সেই সময় ছিল। মুক্তিযোদ্ধাদের কাছে কখনো মর্টার আসেনি এর আগে। তো আমি আবার ইন্ডিয়ান আর্মিতে 16 রাজপুত ব্যাটালিয়নের সঙ্গে ট্রেনিং করেছি এবং সেখান থেকে এই মর্টারগুলো পেয়েছিলাম এবং আমরা এখন বড় বড় অপারেশনগুলোতে এই মর্টার দিয়ে সাপোর্ট দিতাম আর কি। তো যাই হোক, আমরা আক্রমণে চলে গেলাম, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সঙ্গে আমি নিজেও সঙ্গে ছিলাম। এক পর্যায়ে যে দেখি যে সকালের দিকে আমরা যে আশা করেছিলাম যতখানি আমরা দখল করব সেটা আমরা পারি নাই, কারণ পাকিস্তানি এবং সোলজার্স এবং রাজাকাররা সবাই ওই চাঁপাইনবাবগঞ্জে ওই অঞ্চলে সবাই বাড়িতে ঢুকে যায়, ট্রেঞ্চ ছেড়ে দিয়ে বাড়িতে ঢুকে যায় এবং বাড়িতে আক্রমণ করে মানে এটা দখল করা খুব কঠিন কাজ। সেই জন্য এমন একটা পর্যায়ে আসে আমরা আটকে যাই এবং আমরা আর অগ্রসর হতে পারি না এবং ওরা সব ওই ঘরের থেকে বাড়ির ভিতর থেকে জানালার ভিতর থেকে আমাদের উপরে প্রচুর ফায়ার করা শুরু করে। তো এক সময় এমন একটা পর্যায় হয় যে কোন দিক দিয়ে কে গুলি করতেছে আমরা কিছুই বুঝতে পারতেছি না, কারণ তখন যে ওরা বাড়ির ভিতরে ছিল এবং সেখান থেকে গুলি আসাটা এটা আমরা কোনো দিক পাচ্ছি না কোন দিক থেকে এই ফায়ারিংটা আসতেছে। তো আমরা সবাই সবাই যা করে আর কি আমরা পজিশন নিয়ে নিই যাতে আমরা আমাদের গুলিগুলো এসে না লাগে। কিন্তু ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনি আবার অতিরিক্ত সাহসী মানুষ ছিলেন, উনি সবসময় আমি দেখি দাঁড়িয়েই আছেন, ওরা উনি পজিশন নিচ্ছেন না, বসে আছেন দাঁড়িয়ে আছেন, উনি আমরা যেভাবে পজিশন নেই আর কি সেভাবে উনি নিচ্ছেন না। তা আমি একবার বললাম যে স্যার আপনি এক কাজ করেন, আপনার পজিশন নেওয়াটা খুব উচিত, কারণ এই পর্যায়ে যত গুলি আসতেছে কখন যে আপনাকে হিট করে বলা কঠিন ব্যাপার। তো উনি অত্যন্ত সাহসী একজন যোদ্ধা ছিলেন। তো আমাকে বললেন যে দেখো জামান, পাকিস্তানি কোনো গুলি আমার বুকে লাগবে না, কারণ হলো ওরা সব বেইমানের দল, আমাদের উপরে ওরা যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে সুতরাং অত্যাচারী লোকের গুলি আমার বুকে লাগতে পারে না, এটা সম্ভব কখনোই হবে না, সুতরাং আমার পজিশন নেওয়ার কোনো দরকার নেই। তো আমি দেখেছি আর কি প্র্যাকটিক্যালি উনি অতি সাহসী লোক ছিলেন এবং সত্যি সত্যি একজন শ্রেষ্ঠ পরবর্তীতে উনি হয়েছেন মহানন্দা নদীর পাড়েই চাপাই নবাবগঞ্জ দখল করতে গিয়ে। তো ওনার সম্বন্ধে আমি এটুকু খালি বলবো যে আমার আমার জীবনে আমি ওনার মতো যোদ্ধা কখনোই দেখতে পাইনি, এরকম সাহসী এবং মানে একটা বোল্ড কমান্ডার। যাক, এটা একটা ছোট্ট ঘটনা যেটা আমি আপনাকে বললাম, এটা যুদ্ধক্ষেত্রের ঘটনা।
জি, এবং এটা আমাদের সাতজন বিশ্রেষ্ঠ মধ্যে একজন বিশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ঘটনা।
সাতজন বিশ্রেষ্ঠ, তার মধ্যে কিন্তু আর্মি অফিসার হিসেবে শুধুমাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আছেন, যে অফিসার হিসেবে যুদ্ধক্ষেত্রে মারা গেছেন আর কি।
জি,
আর ধরেন যে এয়ারফোর্সে তো আছে মতিউর রহমান, ওনার তো ধরেন যে এয়ার অপারেশনে নিহত হয়েছে, কিন্তু অফিসার আর্মি অফিসারদের মধ্যে বিশ্রেষ্ঠ কিন্তু ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যাকে আমি খুব ক্লোজলি দেখার সুযোগ পেয়েছি। আর একটা ছোট ঘটনা বলতে পারি?
জি অবশ্যই।
ওই চাপাই নবাবগঞ্জ থেকে আমরা আলিপুর এলাকায় একটা ডিফেন্স এলাকায় ছিলাম, তো উনি মাঝে মাঝে আমাদের এই ডিফেন্স গুলো দেখতে আসতেন, কারণ অনেকদিন আমরা লম্বা সময় ধরে ডিফেন্স এলাকায় থাকলে যেটা হয় আর কি মানসিক ভাবে একটু ডিপ্রেসড থাকতে হতো আমাদেরকে, যে এই যুদ্ধ চলছে ওদিক দিয়ে সবসময় গুলি আসতেছে, রোহনপুর এলাকা থেকে আমাদের কাছে গুলি করতো সবসময় কন্টিনিউসলি এবং ওরা আর্টিলারি শেলিংও করতো। তো একদিন উনি আসছেন আর কি সকালের দিকে, 10-11টার দিকে হবে, তো এইটা উনি আসতেন মাঝে মাঝে এই ডিফেন্স গুলো দেখার জন্য যাতে সবার সঙ্গে কথা বলতে পারেন, মনোবলটা শক্ত থাকে সেই ব্যবস্থা করতে পারেন সেরকম ভাবে। তো আমি ওই এলাকায় তখন একটু কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলাম, উনি যখন আসেন 10-11টার দিকে, তো উনি আমাকে বললেন যে চলো যে আমরা দেখে আসি ডিফেন্স গুলো। আমি ওনাকে নিয়ে ডিফেন্স এলাকায় গেলাম, উনি ওনাকে বললেন যে স্যার আপনি থাকবেন অনেকক্ষণ, তো আমি আপনার জন্য একটু লাঞ্চের ব্যবস্থা করে ফেলি। উনি বলে যে হ্যাঁ আমি লাঞ্চ করতে পারি, তো শুধুমাত্র একটা শর্তে, যে তুমি কোনো অর্ডার আলাদা ভাবে দিবে না, কোনো আলাদা রান্নাও হবে না, এখানে যা তোমরা খাচ্ছ আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র জয়েন করবো, তাহলেই শুধু খেতে পারি, তা নাহলে কিন্তু আমি খাবো না। তুমি যদি আমার জন্য আলাদা ভাবে চিকেন রান্না করতে বলো বা মেসে বলে দাও যে এটা করতে হবে, তাহলে কিন্তু আমি মানে যে তোমাদের সঙ্গে খাবো না, আমি চলে যাব। আর যদি তোমরা যেটা খাচ্ছ যা রান্না হয়েছে সেখান থেকে আমি শেয়ার করব, তাহলে আমি খাবো। বললাম যে ঠিক আছে স্যার, চলেন যাই আমরা দেখে আসি, দেখে এসে ফেরার পরে আমরা এখানে এসে একসঙ্গে খাবো। আমরা একটা স্কুল ঘরে হেডকোয়ার্টার ছিল, সেখানে খাবার দাবারের ব্যবস্থা হতো, যা আমি ওনাকে ঠিক ওইভাবে ট্রিট করলাম যেভাবে উনি বলেছিলেন। তো এগুলো না ছোট ছোট ঘটনা, মানে একজনকে দেখা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে। তো আমরা যুদ্ধক্ষেত্রে এই জিনিসগুলো দেখেছি, ভালো লেগেছে। ওনার কমান্ডার হিসেবে পাওয়াটা আমার জন্য একটা গৌরবের বিষয় ছিল।
আমাদের সঙ্গে রয়েছেন আমরা যারা লাখো শ্রোতায় নতুন প্রজন্ম, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমরা আশা করবো এর পরেও আপনি ঢাকা FM-এ একদিন এসে আরো বিস্তারিত জানাবেন। আসলে 9 মাসের গল্প তো এই অল্প সময়ে শোনাটাও সম্ভব না, বড়টাও সম্ভব না। সো আমরা আশা করবো এর পরে একদিন ঢাকা FM-এ আসবেন, আমাদেরকে শোনাবেন আপনাদের বীরত্ব গাথা। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।
তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য, এবং আপনারা জানতে চেয়েছেন সেজন্য আমরা অত্যন্ত গর্বিত যে হ্যাঁ আপনার নতুন প্রজন্মকে সবকিছু জানাচ্ছেন।
জি, ভালো থাকবেন, শুভরাত্রি,
অনেক অনেক ধন্যবাদ।
কথা ছিল ব্রিগেডিয়ার নুরুল জামান অবসরপ্রাপ্ত, যিনি বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ছিলেন, তার কাছ থেকে শুনছিলাম। আসলে এত অল্প সময়ে এত এত গল্প শোনাটাও আমাদের জন্য একটু কষ্টকর, আমরা কেন জানি মানে মন ভরছে না, আরো বেশি শুনতে পারলে ভালো হতো। যাই হোক, আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি। আজকে আমাদের সঙ্গে অন্ধকারে গল্পে রয়েছেন একজন বীর প্রতীক কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি এবং রয়েছেন কমান্ডার আবু হাসনাত মুক্তা। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আর বিরতিতে আপনাদের জন্য রয়েছে দারুণ একটি গান। গানটি কম্পোজ করেছেন, টিউন অ্যান্ড কম্পোজ মিনা সিফাত, সিফাতের সুরে এবং কম্পোজিশনে। এই গানটির টাইটেল হচ্ছে ড্রিম বাংলাদেশ, আর গানটি গেয়েছে মিনা সিফাত, রাফি, মুনিয়া এবং হ্যাপি। আমরা এই গানটি শুনে ছোট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4, চলছে অন্ধকারে গল্প, আমি জুয়েল আছি আপনার সঙ্গে, সঙ্গে থাকুন। আপনারা শুনছেন আঞ্জলিস ট্র্যাক ড্রিম বাংলাদেশ ফিচার বাই মিনহাজ সিফাত।
মহান বিজয় দিবস 2014 উদযাপন উপলক্ষে একটি বিশেষ ঘোষণা। সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী 13-15 ডিসেম্বর 2014 পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
সাভার 20 মাইল এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সকল ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে হবে।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে ক্ষতি সাধন না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রচারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিজয় মানে বাঁধ ভাঙার আওয়াজ, বিজয় মানে বাঁচতে পারা স্বাধীন পাখির মতো, বিজয় মানে বলতে পারা আবেগ নিজের মতো,
বিজয় মানে নতুন দিনে নতুন একটি গান, বিজয় মানে বাংলাদেশ, বাংলাদেশ।
বিজয়ের মাসে ঢাকা FM 90.4 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বিজয়ের আনন্দে ঢাকা FM আপনার পাশে।
Sure, George. জীবনের রঙে মনকে জানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, যোজনার দৃশ্য চোখে পড়ে না, ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে জানে না,
This track was downloaded from FusionBD.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। আমি জুয়েল আপনার সঙ্গে শুনছেন ঢাকা এফএম 90.4 এবং এই মুহূর্তে সময়টি হচ্ছে 12টা বেজে ঠিক 12। আমরা একটা দিন পার করেছি, আমরা যখন এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম সেদিন ছিল 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন আমাদের একজন বীর প্রতীক, দুজন মুক্তিযোদ্ধা রয়েছেন, একজন বীর প্রতীক রয়েছেন আমাদের সঙ্গে, কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি এবং কমান্ডার আবু হাসনাত মুক্তা। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শহীদ বুদ্ধিজীবী সন্তান জাহিদ রেজা নূর, যিনি নিহত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের পুত্র। আমরা তার সঙ্গে কথা বলবো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই অনেক ধন্যবাদ এত রাত্রে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনার বাবাকে নিয়ে আজকে আমরা সারাদিন গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছি আপনার বাবা সহ আমাদের যেসব মুক্তিযোদ্ধাদের বুদ্ধিজীবীদেরকে আমরা হারিয়েছি এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যারা আমরা হারিয়েছি আমরা স্মরণ করছি তাদেরকে। তো আপনার কাছ থেকে একটু আপনার বাবাকে নিয়ে জানতে চাই। আমরা যতদূর জেনেছি যে তাজউদ্দিন আহমেদের কাছে তিনি আমাদের দেশের খবরগুলি তিনিই মূলত পৌঁছে দিতেন, এই দুঃসাহসিক কাজটি তিনিই করতেন, তো এর বাইরে আমাদেরকে যদি আরো কিছু জানাতেন।
মানে বিষয়টা হচ্ছে কি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সিরাজউদ্দিন হোসেন এ দুজন ছিলেন ইসলামিয়া কলেজের বন্ধু, অর্থাৎ তারা একসঙ্গেই পড়াশোনা করতেন, ফলে তাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল, আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে একজন সাংবাদিকের কথা পাবেন, সেটা সিরাজউদ্দিন হোসেন, কারণ তাদের মধ্যে সেই সম্পর্কটা ছিল। আর ইত্তেফাকে সাংবাদিকতা করতে করতে তাদের মধ্যে সম্পর্কটা আরো অনেক বেশি কাছাকাছি হয়েছিল। ছয় দফার আন্দোলনটার জন্য ব্যাপকভাবে বলা যায় যে ইত্তেফাকি হয়ে উঠেছিল এই বাঙালি জাতীয়তাবাদ প্রচারের প্রসারের এবং ছয় দফাকে জনে জনে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম, এবং সেটায় ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ারও সাহে ছিল বলেই সিরাজউদ্দিন হোসেন তার বন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফাকে ছড়িয়ে দিতে পেরেছিল গ্রামে গঞ্জে। এই পটভূমিটা বললাম এই কারণে যে সিরাজউদ্দিন হোসেন তাজউদ্দিন আহমেদের কাছে পৌঁছে দিলেন ব্যাপারটা ঠিক সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে তাদের যে বন্ধুত্বটা ছিল সেই বন্ধুত্বের কারণেই এই দেশের যে জাতীয়তাবাদী আন্দোলন চলছিল সেই আন্দোলনে সিরাজউদ্দিন হোসেন হয়ে উঠেছিলেন একজন অকুতোভয় সৈনিক। সিরাজউদ্দিন হোসেন ছিলেন এই দেশে এবং ওই ইত্তেফাকে যখন কাজ করছিলেন, অনেকেই জানেন না হয়তোবা যে সে সময় ইত্তেফাক যেভাবে সাংবাদিকতা করেছে বেশ একটা কৌশলের সঙ্গে এদেশে পৌঁছে দিচ্ছিল কি হচ্ছে মানে সারা বিশ্বে কি হচ্ছে সারা পাকিস্তান, সেই মুহূর্তে যে পাকিস্তান ছিল সেই পাকিস্তানে সেই কথাগুলো, এবং সেটা অন্য অনেককেই কৌশলে কৌশলটা নেয়ার পরেও জামাতে ইসলামের যে মুখপত্র দৈনিক সংগ্রাম তাদেরকে তাদের চোখটি কিন্তু ফাঁকি দিতে পারেননি, ফলে তিনি যখন লিখছেন ঠক বাছিতে গা উজাড় তখন জামাতের মুখপত্র বলছে অতএব ঠক বাছিও না। তারপর জামায়াতের মুখপত্র সংগ্রাম লিখছে যে তাদের সহযোগী অর্থাৎ ইত্তেফাককে মিন করছে তারা, যে যে সংবাদগুলো ছাপছে সেগুলো ঠিক পাকিস্তানের পক্ষে যায় না, এগুলো 71 সালে সংগ্রামের পরতে পরতে পাওয়া যাবে। তো যে প্রসঙ্গ আপনি তুলেছিলেন আমার বাবার কথা বলার জন্য কিভাবে কি করেছেন সেটা একটু আমি বর্ণনা করলাম, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি শুধু আমার বাবার কথাই বলছি না, আমি বলছি সেই সময় যে বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এই দ্বিতীয়বার, অর্থাৎ প্রথমবার 1971 সালের মার্চ মাসেই শুরু হয়েছিল যখন জিসি দেব মারা গিয়েছিলেন, জ্যোতির্ময় গুহ ঠাকুরটা মারা গিয়েছিলেন, এবং দ্বিতীয়বার যখন আল বদর বাহিনী গঠন করা হলো ওই ইসলামী ছাত্র সংঘ, যেটা ছিল জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন, এখন যেটা ইসলামী ছাত্র শিবির নামে পরিচিত, তাদেরই দুই নেতা এই মতিউর রহমান নিজামি এবং মুজাহিদ, এরা মিলেই কিন্তু গড়েছিল এই রাজাকার আলবদর বাহিনীটি, এবং সেই আলবদর বাহিনী আমাদের দেশের মেধাবী মানুষদের একটা তালিকা তৈরি করেছিল, এবং সেই তালিকাটি এই রাও ফরমান আলী, নিয়াজি এবং জেনারেল জামশেদ এদের হাতে দেওয়া হয়েছিল, এবং 9 এবং 10 তারিখ এই তালিকা নিয়ে এরা বসেছিলেন ইপিআর, তখন ছিল এখন যেটা পিলখানা, সেই সেখানে বৈঠকে, এবং সেই বৈঠকের পরই সিদ্ধান্ত হয়েছিল যে দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হবে, এবং আমার বাবা ছিলেন সেই বুদ্ধিজীবী হত্যার প্রথম শিকার। আর কিছু জানতে চাইছিলেন?
জি, অনেক ধন্যবাদ। আমরা সত্যি খুব ভালো লাগছে আজকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, বাবাকে নিয়ে যতটুকু জানালেন আমরা সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি, এবং আপনি মুহূর্তে কাজ করছেন প্রথম আরতি উপফিচার সম্পাদক হিসাবে। তো বাবাকে নিয়ে আসলে সব মানে সব প্রজন্মের কাছে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আসলে বাবাকে কিভাবে পরিচয় করিয়ে দেবার জন্য কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা?
আমরা মানে পারিবারিক ভাবেই চাইছি আমার বাবা যে বইগুলো লিখেছিলেন বা পত্র পত্রিকায় তার যে লেখাগুলো আছে সেগুলো একসঙ্গে করে একটু বই ছাপানোর, অর্থাৎ আমরা এখনো মনে করি শুধু বই নয় ওয়েবসাইটেও যদি সেগুলো দেওয়া যায় সেটা তো আমরা ভাবছি। কারণ আসলে যত দিন যেতে থাকবে, যত পুরনো হতে থাকবে ইতিহাস, ততই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইতিহাস খুঁড়ে সত্য বের করতে চাইবে যেমন সত্যি, কিন্তু যদি ঠিক মতো তথ্য না পায় তাহলে তারা একটা বিভ্রান্তির মধ্যেও পড়তে পারে। আপনি জানেন যে উইকিপিডিয়া বলে একটা সার্চ ইঞ্জিন আছে যেখানে অনেক ধরনের তথ্য পাওয়া যায়, কিন্তু আমরাও ঘেঁটে দেখেছি সেখানে ইচ্ছে করলেই যে কেউ তথ্য দিতে পারে এবং এডিট করতে পারে, এবং সেখানে ভুল তথ্য কখনো কখনো আমরা আবিষ্কার করেছি। সুতরাং এই জায়গায় যদি একটা বই এবং সত্যিকার অর্থেই ওয়েবসাইটে ভালো কিছু তথ্য দেয়া যায় তাহলে আমার বাবা শুধু নয় মানে একাত্তরে যারা শহীদ হয়েছেন এবং আপনার স্টুডিওতে আমি যেটুকু বুঝলাম দুজন সাহসী মুক্তিযোদ্ধা যাদেরকে আমি এখনই সালাম জানাচ্ছি, আমি তাদের কাছে নতশির হচ্ছি, কারণ তাদের কারণেই আমাদের দেশটা স্বাধীন হয়েছে, যারা একাত্তরে প্রাণ দিয়েছেন এবং যারা যুদ্ধ করেছেন তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ যে একটি দেশ তারা আমাদেরকে দিয়েছেন। এবং সেই দেশটি যেভাবে চলা উচিত ছিল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সেটা বারবার বাধাগ্রস্ত হয়েছে আপনারা সবাই জানেন, এবং সেই বাধাগ্রস্ত হওয়ার পর এই যে এতদিন পরে বিচারটা যে হচ্ছে এই ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটা হচ্ছে তা কিন্তু আমি মনে করি যে শেষের শুরু, অর্থাৎ যে পেছন দিকে হাঁটা শুরু করেছিলাম আমরা বাংলাদেশি পরিচয়টাই যখন একটা শঙ্কার জন্ম দিচ্ছিল, যখন একটা মিনি পাকিস্তানে পরিণত হয়েছিল বাংলাদেশ, এই দেশেই যখন শাহ আজিজুর রহমানের মতো চিহ্নিত রাজাকার প্রধানমন্ত্রী হয়েছে, মশিউর রহমান যাদু মিয়ার মতো রাজাকার হয়েছে সিনিয়র মন্ত্রী, এবং তার কিছুকাল পর মৌলানা মান্নান হয়েছে মন্ত্রী যিনি ডক্টর আলিম চৌধুরীকে হত্যা করার পেছনে মূল ব্যক্তি ছিলেন, এবং তারপরে এগুলি ছিল তো স্বৈরাচারী আমলের কথা, তারপর গণতান্ত্রিক আমল যখন এলো বিএনপি যখন ক্ষমতায় এলো তখন আমরা এই যে আলবদর বাহিনীর যে দুজন মূল হোতা নিজামী এবং মুজাহিদ এদেরকেও তো মন্ত্রী হতে দেখেছি এবং এদের গাড়িতে পতাকা উঠতে দেখেছি। সে সময় পর্যন্ত আমরা বিস্ময়ে বিফল যেমন হয়েছি, শোকার্ত যেমন হয়েছি, তেমনি একটা দোদুল্যমানতায় তুলেছি। আর কোনোদিন এদেশে বুদ্ধিজীবী এবং 30 লক্ষ মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে কিনা, সেই বিচার এতদিনে শুরু হয়েছে এবং রায়গুলো কার্যকর হওয়া শুরু হয়েছে। সুতরাং আমরা যদি মনে করি যে আমাদের জয় হয়েছে তাহলে আমরা ভুল করব। আমরা যেটুকু বলতে পারি যে এই যে সময়টা এখন আসলে যেখানে আমরা থেমেছিলাম পিছিয়ে যাচ্ছিলাম সেখান থেকে আবার সামনের দিকে পা বাড়ানোর সময় হয়েছে, অর্থাৎ আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব এবং পেছনে যে ভুলগুলি করেছি সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন করে দেশ গড়ব। এবং এই দেশ গড়ার ক্ষেত্রে তরুণ সমাজ যারা কোনো সময় ভুল রায় দেয়নি তারাই আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যে বাটনটা হাতে নিয়েছিলাম রিলেজেন্সের বাটন, সেই বাটনটা তরুণদের হাতেই তুলে দিতে চাই এবং তরুণরা একটি সত্যিকার বাংলাদেশ গড়ে তুলবে এই আশা আমার আছে।
জি, অনেক ধন্যবাদ জাহিদ ভাই, ভালো থাকবেন, এবং সত্যি ঢাকা ফেমে সব লিসেনার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এত রাতে
আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমরা মনে করব যে আমরা আসলে শোকের মধ্যে ভাসবো না, আমরা এই গর্ব করব যে এই মানুষগুলোর জন্য একটা দেশ পেয়েছি, সেটাই আমাদের সবচেয়ে বড় গর্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ,
ভালো থাকবেন জাহিদ ভাই। কথা হচ্ছিল শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেন, নিহত সাংবাদিক যিনি সিরাজউদ্দিন হোসেন, তার পুত্র জাহিদ রেজা নূর, দৈনিক প্রথম আলোর উপফিচার সম্পাদক, তার সঙ্গে কথা হচ্ছিল, বাবাকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন। আমাদের সঙ্গে যারা রয়েছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক ধন্যবাদ, এত রাত জেগে অনেকে দেশের মধ্যে থেকে আমাদেরকে শুনছেন। সঞ্জীব শুভ দিলিয়েছেন। হে মহান মুক্তিযোদ্ধারা, তোমাদেরকে জানাই কোটি সালাম। তোমাদের কারণে আজ আমরা মুক্ত ভুবনের আলো দেখছি। কি বলবেন সবাই, যে এই প্রজন্মের ছেলেমেয়েরা আপনাদের কথাগুলি শুনে এই ধরনের তার রেসপন্স করছে, কেমন লাগছে আপনার?
আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমি যদি আমরা প্রতি মাসে এবং প্রত্যেক অঞ্চল থেকে যদি দুইজন তিনজন করে মুক্ত দেয়, সাহসী মুক্ত দেয় না, আমাদের এই ঢাকা FM আমরা এগুলো কিছু কথা শুনেন, তার সারা বিশ্বের মানুষ তথা বাংলাদেশের প্রজন্ম জানবে এবং দেশের জন্য তারা এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা।
জি, অনেক ধন্যবাদ। রয়েছেন মুস্তাক আহমেদ, লিখেছেন, ভাইয়া দয়া করে ওনাকে আমার সালামটি পৌঁছে দিবেন। আপনাদের সবার সালাম আমি আরো একবার তাকে পৌঁছে দিব।
ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ।
রয়েছেন আমাদের সঙ্গে সাগর রেজা করিম। আচ্ছা, আমিন মোহাম্মদ একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি আমরা অবশ্যই করব, তবে সেটা অনুষ্ঠানের শেষের দিকে। যাই হোক, আমরা অনেক অনেক কথা বলছিলাম। আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, যিনি আজকে আমাদের অতিথি ছিলেন, কমান্ডার মোহাম্মদ জুনুল হক মুজিবি প্রতীক বার, তার সহযোদ্ধা কমান্ডার আবু হাসনাত মুক্তা। আমরা তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি?
আছি ভালো। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, অনেকক্ষণ ধরে আমার স্টুডিওতে রয়েছেন, আমরা গল্প শুনছিলাম। তো আপনার সহযোদ্ধা আমাদের আজকের অতিথি জুরুলা কুনশি, আপনিও তার সঙ্গে একই সঙ্গে যুদ্ধ করেছেন।
হ্যাঁ,
তো তার কাছ থেকে তো আমরা তার গল্পে শুনেছি, যুদ্ধের অনেক গল্প, তো যেগুলি বাদ পড়ে গেছে আমরা আপনার কাছ থেকে শুনতে। এবং আমি কিছুক্ষণ আগে শুনছিলাম কোন একটা যুদ্ধের কথা, যে এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, যে এক প্রকার ঘুমিয়ে গেছেন অস্ত্র হাতে, সেই গল্পগুলি আমরা শুনতেছি আপনার কাছ থেকে।
আচ্ছা, আমি 1969 আমরা আর 68 মৃত্যু বাস করি, 68 সনে 1969 সনে আমরা ওই সময় বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার এই যে ধারাবাহিকতা, এটা আমরা কলেজ লাইফে আমরা
পড়াশোনা
পড়তেছিলাম। এবং আমরা ইয়ে বঙ্গবন্ধুর ছয় দফার দাবির আন্দোলনের পক্ষে এদেশে যে গণজোয়ার 1969-এ, তখন আমরা ছাত্ররা এই একটা নেতৃত্ব দিই, এই বাঙালি জাগো জাগো করে আমরা যে বাঙালিদের সুসংগঠিত করি আর কি। তখন আমরা নির্বাচন জয়ী হই, একমাত্র এই বাঙালিদের মানে সবচেয়ে মানে বড় নেতা যাকে তার মূল্য, তার মহত্ব, তার সর্বদিক দিয়ে শেখ জাজির লিডার, সেটা আমরা 7ই মার্চের ভাষণেই তা আমরা বুঝে নিছি, যে আমাদের বাঙালির অধিকারের কথা বলছে, আর কোন নেতাই এই বাঙালি অধিকারের কথা বলে নাই। আমরা তার কথা 7ই মার্চের ভাষণের পরেই আমরা বিভিন্ন জায়গায় পুলিশ ইপিআরের বিভিন্ন জায়গায় যে অস্ত্র ছিল পাকিস্তানদের পুলিশদের কাছে, আনসারদের কাছে, সেই সব অস্ত্র এনে আমরা আশিক মাহমুদ কলেজে একটা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প স্থাপন করি 7ই মার্চের পরপরই। এবং এই ট্রেনিং ক্যাম্পটা এপ্রিলের প্রথম মানে পাকবাণিয়া জমালপুরে আসার আগ পর্যন্ত আমরা ওই ট্রেনিং ক্যাম্পে আমরা এই ট্রেনিং করি ছাত্রদের, প্রায় 200-250 ছাত্র আমরা ওই জায়গায় ট্রেনিং করি। অস্ত্র আমাদের সামান্য বোধহয় 20-30টা আমাদের রাইফেল, এই রাইফেলই হলো মেন, আর দুটি LMG। এই যে আমরা তখন কলেজের ট্রেনিং শেষ করার পরে মধুপুরে আমরা একটা প্রতিরোধ যুদ্ধে ছাত্র এবং ইপিআর পুলিশেরা মিলে যৌথভাবে আমরা মধুপুরে একটা প্রতিরোধ যুদ্ধে যাই প্রথম। এই প্রতিরোধ যুদ্ধে যাওয়ার পরেই আমাদের সাথে ভারত থেকে ক্যাপ্টেন নেগি সহকারে আরেকজন ইন্টেলিজেন্ট কমান্ডার, ইন্টেলিজেন্ট ক্যাপ্টেন নেগির সঙ্গে মধুপুর যুদ্ধে এরা দেখতে আসছে, ধনবাদর এরা দেখতে আসছে যুদ্ধটা দেখা। ওই সময় আমরা ক্যাপ্টেন নেগির সাথে আমাদের পরিচয় হয়। তখন আমরা অস্ত্র নিয়ে আমরা ওই যুদ্ধটা ব্যর্থ হই আর কি। আমরা মধুপুরের যুদ্ধ আমরা প্রতিরোধ যুদ্ধ মানে টিকতে পারি নাই, টিকতে না পারায় ইপিআরও পলাই এসছে, মানে ওরা পলায় আর আগে আগে বলছে পলাই এসবে। আমরা ছাত্রই আসলাম 20-25 জন, আমরা রাস্তা আসতে আমরা অন্য রাস্তাতে ইপিআরের সাথে না ঘুরে আমরা জামালপুরে আবার প্রতিরোধ করার জন্য আমরা কলেজের কাছাকাছি হোস্টেলের কাছাকাছি সমবেত হই। আমাদের কাছে তখন রাইফেল হলো 4টে, ইপিআররা সব পলাই গেছে। তখন আমরা ব্যাগতিক দেখে আমরা আর বাড়িতেও যেতে পারিনি, তখন আমরা সোজা ভারতের দিক চলে গেলাম। ভারতের দিক যায় আমরা প্রথমেই আমরা ছিলাম 15-20 জন আরো ছাত্রছাত্র আমাদের এলাকার, এরা সবাই মিলে আমরা রওনা দিছি 4টে রাইফেল সহকারে গাজী নাসিরুদ্দিনের বাড়ি, যার কথা মনে হয়
মনে না করলে, যার কথা না বললে আমাদের অনেক কিছু অসমাপ্ত থেকে যাবে। এই গাজী নাসিরুদ্দিন তার বাড়ির থেকে দাও কুড়েল খাবার দাবার অস্ত্রপাতি মানে মানে গ্রামের অস্ত্রপাতি এরা এই মহেন্দ্রগঞ্জের যে মুক্তিযোদ্ধার কেন্দ্র তৈরি করার সমস্ত সহযোগিতা গাজী নাসিরুদ্দিন করে, এবং উনি আমাদের মহেন্দ্রগঞ্জের প্রথম কোম্পানি কমান্ডার, এবং তোরাতে যখন ট্রেনিং করতে যায় তখন উনি উইং কমান্ডার।
জি, বাকি গল্পটি আমরা একটু পরে এসে শুনবো। আমাদের সঙ্গে ফোনে অপেক্ষা করছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে অভিনেত্রী সুমি কায়সার, আমাদের সবার প্রিয় সুমি আপু, আমরা তার সঙ্গে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন?
ভালো আছি, কেমন
আছেন? অনেক ভালো আছি আপু, অনেক ধন্যবাদ যে এত রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো আজকে গতকাল ইনফ্যাক্ট শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল, তো বাবাকে নিয়ে যদি কিছু বলতেন, বাবাকে নিয়ে যদি কোন স্মৃতিচারণ করতেন। আমরা এই প্রজন্মের অনেকেই আজকে আমাদের সঙ্গে দুজন মুক্তিযোদ্ধা রয়েছেন, বীর প্রতীক রয়েছেন তাদের মধ্যে একজন, তাদের কাছ থেকে শুনছি। তো আপনি যদি বলতেন বাবাকে নিয়ে, শহীদুল্লাহ কায়সারকে নিয়ে।
প্রথমত স্টুডিওতে যারা বীর মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক রয়েছেন তাদেরকে আমার অনেক বিনম্র শ্রদ্ধা, এবং একই সাথে আমরা স্বাধীনতার 43 বছর বিজয় দিবস মানে পালন করতে যাচ্ছি আর একদিন পরেই, তার প্রাক্কালে আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকে সারাদিনই আমার সময়টা কেটেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলে, নতুন প্রজন্মের সাথে সময় কাটিয়ে রায়ের বাজারে গিয়েছিলাম এবং বাড়িতে মার সাথেও সময় কাটিয়েছি। প্রত্যেক বছরই আমি আসলে একটা সময় ছিল, আমি 14 ডিসেম্বর হলে কোথায় যেতাম না, এক ধরনের অভিমান কাজ করতো, এক ধরনের ক্ষোভ কাজ করতো, ভীষণ রকমের এক ধরনের জোট কাজ করতো। সেটা হচ্ছে যে এই বাংলাদেশের মাটিতে এক সময় মনে হতো রূপকথার মতো যে যুদ্ধ অপরাধের বিচার হবে কিনা। তো যেদিন কাদের মোল্লা ফাঁসি হলো, তারপরে একে একে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, বিচারের রায় আমরা কার্যকর হতে দেখেছি একটা, এবং আরো কয়েকটা রায় কার্যকর হবার পথে ইনশাল্লাহ। তারপরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ওরকমই একটা বাংলাদেশ আমরা চেয়েছি, গণজাগরণ মঞ্চ আমরা দেখেছি, নতুন প্রজন্মকে যুদ্ধ অপরাধ এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে গণমানুষের কথা, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র, সেই দীক্ষায় মানে পুরোপুরি ভাবে তারা মানে সমর্থন জানিয়ে যে গণজাগরণ মঞ্চ যে আন্দোলন হয়েছিল, সেই জন্য নতুন প্রজন্মের আশায় আলোড়িত হয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার বুদ্ধিজীবী দিবসে আবার যেতে হবে, আমার যে আমাদের কথাগুলো আরো বেশি করে মানুষকে বলতে হবে, বিজয় দিবসে যেতে হবে। তো সে কারণেই গত 2 বছর থেকে আমি যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, যখনই কেউ কিছু জিজ্ঞেস করে বলছি, আজকে আমাকে আপনারা বলতে বলছেন তাই বলছি। আমার কথা হচ্ছে আমার বাবার, শহীদুল্লাহ কায়সার আমার একার বাবা নয়, এই শহীদুল্লাহ কায়সার হচ্ছেন সবার বাবা, বাংলাদেশের সব মানে বাংলাদেশের সব মানুষের একজন অভিভাবক, শুধু শহীদুল্লাহ কায়সার নয়, আরো যারা বুদ্ধিজীবী রয়েছেন বাবার সাথে যারা মানে নিহত হয়েছেন তারা সবাই, এবং তারা বাংলাদেশের সূর্য সন্তান। এটা আমাদেরও ব্যর্থতা এবং কিছুটা আমাদের আগের জেনারেশনেরও ব্যর্থতা যে এদেরকে আমরা আসলে ন্যাশনাল হিরো করে নতুন প্রজন্মের সামনে আমরা তুলে ধরতে পারিনি, কিন্তু আমরা আশা করি যে আগামী দিনগুলোতে যেন আমরা সত্যি সত্যি এরা যে জীবনে যুদ্ধ করেছেন এক একজন, আজকে আমরা 43 বছর আমাদেরই বয়স পার হয়ে গেছে, অথচ এই বয়সে অলরেডি তারা যুদ্ধ করে জয়ী হয়ে একটা সমাজ বিনির্মাণ করে অলরেডি ফেলেছেন বা এরকম একটা উঁচু আসনে চলে গেছেন, এবং তাদের যুদ্ধ সংগ্রাম শুরু হয়েছে অনেক অল্প বয়সে, 20-22 বছর বয়সে। সুতরাং এবং তখন সামাজিক প্রেক্ষাপটই এরকম ছিল যে তখন আন্দোলনটাই ছিল মানে ভাষাকে ঘিরে, তো সেই সময়টাও সেরকম ছিল। তো সবকিছু মিলিয়ে আজকে আমাদের যুদ্ধটা হবে আগামী 40 বছরে একটা আদর্শিক যুদ্ধ। আমি মনে করি যে আমরা যে আদর্শ, যে চেতনার জায়গায় দাঁড়িয়ে আছি, সেটাকে আসলে সামনের দিকে নিয়ে যাওয়ার এক ধরনের যুদ্ধ হবে আমাদের।
জি আপু, আমরাও সেটা বিশ্বাস করি এবং এই প্রজন্ম সেটাই জানান দিচ্ছে বারবার। অনেক ধন্যবাদ সুমি আপু, আপনাকে এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন, ভালো থাকবেন।
হ্যাঁ, ধন্যবাদ।
কথা হচ্ছিল শহীদ শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে অভিনেত্রী সমী কায়সারের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ সমী আপুকে আমাদেরকে সময় দিয়েছেন, সেই সঙ্গে আপনারা যারা আমাদেরকে শুনছেন ঢাকা এফএম 90.4 এই মুহূর্তে সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আমরা গল্পটি শুনছিলাম কমান্ডার আবু হাসনাত মুক্তার সেই গল্পটি, আমরা আবারও গল্পে ফিরে যাই। ইন দ্য মিন টাইম আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রযোজক সাদেক সামি, তিনি বাকি গল্পটি চালিয়ে যাবেন।
যখন একত্রিত হই ওই সময় তখন মানে কোন সেক্টর গঠন করা হয় নাই, এটা এপ্রিল মে জুন মাসে আমাদের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জায়গা আমরা বিশ যোগাযোগ ব্যবস্থা এবং
বিচ্ছিন্ন করি,
যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। আমার জীবনের প্রথম মুন্সিয়ার, আমার জীবনের প্রথম যুদ্ধ কামালপুরের, যে তখন পাকবাণী আসে নাই কে, পাকবাণী ক্যামেরা বিভিন্ন স্লেপ মাইন দিয়ে উড়াই দেওয়া, এই ক্যামেরা যেন আমরা উড়াই দিই। ঠিক সেই মুহূর্তেই পাকবাহিনীর একটা জিপ আসছে ওই কামালপুরে, মেজর রিয়াজ সহকারা আসে, তখন আমাদের আরো কয়েকজন বন্ধু ফজলু তারপরে আরো নাম মনে নাই এখন, ওরা ওই ক্যাপ্টেন মেজর রিয়াজকে গুলি করে এমন একটা এসডু ছিল, ওই এসডুরও গাড়িতে গুলি লাগে। এটা হলো প্রথম কামালপুরের ফার্স্ট যুদ্ধ। এই যুদ্ধটা করার পরে আমাদের তখন রাইফেল সংগ্রহ ছিল 17টা রাইফেল, শুধুমাত্র 17টা রাইফেল নেই, আমরা প্রায় 150 মুক্তিযোদ্ধা ওই ক্যামেরা টাবুগুলো গাড়া হয় এবং গাছগুছাল পরিষ্কার করা হয় এবং আমাদের থাকা খাওয়ার একটা মানে ট্রেনিং এর একটা প্রাথমিক যে ব্যবস্থা সে যে করা হয়, এবং কোনো সেক্টর কমান্ডার হয় নাই কিংবা কোনো সেক্টরের কোনো আলামতও নাই কিংবা আর্মিরও আমাদের এই সাথে কোনো সহযোগিতা নাই। আমরা শুধু ছাত্র কৃষক যারা এই যে গণবাহিনী এরাই আমরা সুসংগঠিত হয়ে আমরা বিভিন্ন উচ্চতর ট্রেনিং এর জন্য আমাদেরকে প্রেরণ করা হয় ক্যাপ্টেন নেগির মাধ্যমে। এই জায়গায় আমাদের এই উচ্চতর ট্রেনিং এর আগেই আমরা একটা অপারেশন করি, সেই অপারেশনটা ফুলকেশ্বর ব্রিজ উড়াই দিই, তার সাথে ফুলকেশ্বর ব্রিজ থেকে আমরা ফিরে আসার পরে এক জায়গায় একটা মাইন পুঁতি, সেই মাইনে 13 জন পাক বাহিনী মারা যায় মেজর আয়ুব সহকারে
আর কি, টিকর কান্দি নামক স্থানে,
টিকর কান্দি নামক স্থানে আমরা সেই মাইন পুঁতে এই পাক বাহিনী একটা ট্রাক উড়াই দিই আর কি। উড়াই দেওয়ার পরে আমাদের তখন ভিতরে বিরাট সাহস হয়ে গেল যে আমরা অনেক কিছু করতে পারবো আর কি, এরকম ধরে একটা বিরাট মনোবল সৃষ্টি হলো। এবং
আপনারা কতজন ছিলেন সেই সময়?
আমরা ছিলাম 7 জন, যাই আমরা প্রকৃত ব্রিজ ধরাই এবং পরে ব্রিজ থেকে আসার পরে পাক বাহিনী এই রাস্তা দিয়ে রাস্তায় যাবে ওই স্পটে,
ওই রাস্তায় নিটিং মাইন,
হ্যাঁ আমরা এমন ভাবে একটা মাইন পুতলাম রাত্রে ভোর রাত্রের দিক দিয়ে আদান দিতেছে, সেই টাইমে আমরা
ক্যামোফ্লেজ করে গেলাম,
ক্যামোফ্লেজ করে একটা মাইন পুতছি।
আচ্ছা মানে এই খবরটা তো নিশ্চয়ই আপনারা আগেই পেতেন যে এই
রাস্তা এই রাস্তা দিয়ে পাক বাহিনী আসবে, এটা আমরা ওই রাস্তা তো প্রায় নিশ্চিত ছিলাম আর কি,
ব্রিজ ভেঙে দিয়েছি ওই রাস্তা দিয়ে যেতে পারবে না,
হ্যাঁ আর ওই রাস্তা দিয়ে আসবে আর কি, ওই রাস্তায় আমরা এই কিছুক্ষণ পরেই আমাদের দুই সঙ্গী তার মাকে দেখবে যাওয়ার জন্য তারা গেছে, যার তখন বাজে ভোর 5:30 এই টাইমে ওই দুইজন ধরা পড়ছে পাক বাহিনীর হাতে রাস্তার মধ্যেই, পরে ওদের ধরে নিয়ে গেছে, পরে আমরা 7 জনের মধ্যে 5 জন থাকলাম,
মানে 7 জনের মধ্যে 2 জন
ধরা পড়লো,
5 জন আপনারা ছিলেন,
যে দুজনকে ধরা পড়ছে পরে ওদেরকে ট্রাকের বাইন্ধে পিছনে
বাইন্ধে
শেরপুর পর্যন্ত নিয়ে গেছে, শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে,
মানে একদম রাস্তার মধ্যে,
মানে পাও বাইন্ধে মাথাটা রাস্তার মধ্যে দাবাইতে দাবাইতে নিয়ে গেছে আর
কি, নির্মম
খুব ইভাবে। এবং আমরা ওই দিনই নামাজের পরে যখন একটা বাড়িতে আমাদের একটা মুক্তিযোদ্ধা জামিল হক তার পিতা জালালউদ্দিন মাস্টার তার বাড়িতে আমরা
আশ্রয় নিই
খাবার খাওয়ার জন্য গেছি। আমরা এর আগে প্রায় 2 দিনের উপবাস,
2 দিন
এক রাত
দুই দিন আমরা
এক রাত দুই রাত আমরা খাইনি না খাইছিলাম।
পরে খুব ক্ষুধার্ত থাকার অবস্থায় আমরা ওই জালাল মাস্টারের বাড়ি মানে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে আমাদের কিছু লোক থাকতে চায় আর তিন পাঁচজনের মধ্যে দুইজন থাকবো আর আমরা তিনজনে চলে যাবো, যে ইনকে আমরা অপারেশন করছি এত বড় অপারেশন ইনকে আশপাশ থাকবো না,
মানে এখান থেকে অন্য এলাকায় চলে যাবেন,
অন্য এলাকায় চলে যাবো আর কি। আমরা বহু কষ্টে তারপরে আমরা ইয়েতে ভারতে চলে যাই। ভারতে যাওয়ার পরে আমাদের আবার সঙ্গী সাথী যারা ছিল তারা তুরায় গেছে উচ্চতর ট্রেনিং এর জন্য। ক্যাপ্টেন নাকি আমাদের যদিও সকল ধরনের অস্ত্র মানে রাইফেল LMG SLR SMG
এসব গ্রেনেড সবই
শিখাড়ে, তার পাশে ববি ট্রুপস যত ই আছে স্ল্যাব
এন্টি
ট্যাঙ্ক এগুলো সব আমরা মানে আগে শিক্ষা গ্রহণ করছি ইয়েতে মহামন্ডল থাকতেই। তাহলে আমাদের উন্নত মানে মানে আর উচ্চতর কোন প্রশিক্ষণ প্রয়োজন নাই আর কি। তবু আমরা আমাদেরকে তুরাদ নিয়ে গেছে। তুরাদ দেওয়ার পরে তখন রংপুরে মুন্সি জোরলক মুন্সি একসাথে আমরা তুরাতে ট্রেনিং করতে গেছি। ওই যে তখন বাসত করে সবচেয়ে শক্তিশালী সাহসী মুক্তিযোদ্ধাদের নিয়ে রংপুর ঘাগর নদীতে আমাদের গাইড করে জিয়াউর রহমান গাইড করে আমাদের সেই মানকেশ্বর নিয়ে গেছে নিজেদের। আমরা ওই জায়গার থেকে আমরা রংপুরে গেছি, রংপুরে ঘাগর নদীতে আমরা একটা বিরাট অপারেশন করি আর কি।
ব্রিজ ধ্বংস করছি,
ব্রিজ ধ্বংস করছি, তারপর সুইচ গেট কিছু আংশিক ধ্বংস করে তারপরে আমরা চলে আসি আর কি মানকেশ্বর। এদিক মানকেশ্বর আসার পরে আমরা যখন তোরাতে আসি তখন 20-25 দিন সময় অলরেডি পার হয়ে গেছে গা, আমাদের সঙ্গে সাথে ট্রেনিং শেষ হয়ে গেছে গা। ট্রেনিং শেষ হওয়ার পরে আমরা 10-15 দিন পরেই আমাদের তখনকার সময় সবচেয়ে যুদ্ধের মানে অনুকূল পরিবেশ মুক্তিযোদ্ধাদের জন্য সেটা হলো টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহের পশ্চিম এলাকা।
আচ্ছা মাসটা কি কোন মাস হবে তখন?
এই মাসটা হবে জুন মাসের শেষে, জুলাই মাসে আমরা ট্রেনিং সম্পন্ন করি আর কি।
আচ্ছা
জুলাই মাসের শেষ সপ্তাহে ট্রেনিং শেষ হওয়ার পরেই আমরা মানকেশ্বর হয়ে লতিফ সিদ্দিকী, লতিফ সিদ্দিকী মানে উনি ওই টাঙ্গাইলে ডিরেকশন দিতেছিল, আর ভোয়াপুরের একজন কলেজের প্রিন্সিপাল হুমায়ুন খালিদ ওনারা আমাদের দিক নির্দেশন দিয়ে দিল যে আমরা ভোয়াপুর কলেজে যাই, আমরা যে ক্যাম্প স্থাপন করব, ক্যাম্প স্থাপন করে আমরা আশপাশ যেসব পাক বাহিনী ই আছে ক্যাম্প আছে ওই সব ক্যাম্পে আমরা ওই জায়গা থেকে আমরা ভোয়াপুর কলেজ থেকে আমরা অ্যাটাক করব।
আচ্ছা
আমরা আমাদের গাইডার ছিল নুরুল নবী নামে একজন ইউনিভার্সিটির ছাত্র, এম এ পাস, পরে জানতে পারছি পাক বাহিনীতে ধরা পড়ছিল, আমাদের যুদ্ধের টাইমই ধরা পড়ছে, আর একজন মারা গেছে। এই গাইডারের সঙ্গে আমরা 4-5টা নৌকার মধ্যে প্রায় 200-250 মুক্তিযোদ্ধা খুব অত্যাধুনিক অস্ত্রপাতি আমাদের কাছে, SLR LMG এবং ইন্ডিয়ান LMG ব্রিটিশ LMG
ছিল,
SMG ছিল, তারপরে টুইস মোটর ওয়ারলেস সেট এগুলোর প্রচুর পরিমাণে আমাদের আধুনিক অস্ত্রপাতি যা আমাদের গেরিলা যুদ্ধের জন্য খুবই সহায়ক ছিল আর কি। আমরা এইসব নিয়ে আমরা ভোয়াপুর বাজারে আমরা কলেজে আমরা ক্যাম্প করি। ক্যাম্প করার পরের দিনই আমরা সংবাদ পাই যে মাটি কাটার এদিক দিয়ে আমাদের ভোয়াপুরে অ্যাটাক করবে। এই জায়গা প্রায় 7-8টা লঞ্চ এবং জাহাজ ওরা লঙ্গর করে আছে মাটি কাটার ওই দিক দিয়ে। আমরা জানি যে খবর পাইছি যে ভোয়াপুরের বাজারে অ্যাটাক করে মুক্তিবাহিনী ক্যাম্পে, এই উদ্দেশ্যেই আমরা ওই মাটি কাটাতে মানে পাক বাহিনী যাতে জাহাজ থেকে নামতে না পারে সেই অবস্থায় আমরা ওই জায়গাটা বান রোড আছে আর কি নদীর পারে
শুনে বসে,
হ্যাঁ ওই জায়গায় আমরা পুরো অ্যাম্বুশ নিয়েছি। এই পজিশনে আমাদের প্রায় আমরা নিজেদের আরো কোম্পানির মুক্তিযোদ্ধা বিভিন্ন জায়গায় ছিল, আমরা এদের কাছে যোগাযোগ করে ফেলদি। এর মধ্যে ছিল সবচেয়ে আমার কাছের এবং সবচেয়ে সাহসী যোদ্ধা ময়মনসিংহ পুলিশের লাইনের শামসুল আলম, উনি একজন কোম্পানি কমান্ডার, আর একজন কোম্পানি কমান্ডার ছিল লুৎফর রহমান লোধা, ওনার বাড়ি কাজীপুর, উনিও আমার সাথে উনিও কোম্পানি কমান্ডার, আর একজন কোম্পানি কমান্ডার ছিল আমিনুর রহমান খান, আর একজন কোম্পানি কমান্ডার ছিল সিরাজগঞ্জের মুন্সি নাম, ওনার নাম মুন্সি, উনি তখন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি ছাত্র। আমরা সংযুক্ত ভাবে মানে পরিকল্পিত ভাবে আমরা কিছু কিছু জায়গা আগে ডিফেন্স দিয়েছিলাম যাতে পাক বাহিনী কোনোভাবে কোনো খাল দিয়ে এই ব্রহ্মপুর বাজার না আসতে পারে। এইভাবে আমিনুরের এক জায়গায় পজিশন,
মানে
লুৎপুরের এক জায়গায় পজিশন,
চতুর্মুখী অ্যাটাকের
জন্য। আর শামসুল আলম আর আমরা ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইমে আমরাও ক্ষুধার্ত ছিলাম, খাওয়া দাওয়ার টাইমে অর্ধেক কিছু খাইছে আর অর্ধেক খাওয়ার টাইম নেই, আমাদের ওই জাহাজগুলো চলে যেতেছিল আর কি এই উত্তরবঙ্গে। আমরা
সবগুলো জাহাজের ভিতরে ছিল সবগুলো আনতে,
টুইন করার মানে রাস্তাঘাট দেওয়ার, তারপরে দুটো ছিল খাদ্যের, তারপরে দুটো ছিল এই আমরা কিন্তু জানি না কার কোনটা কি আসছে আর কি। তখন আমরা আমাদের যারা মুক্তি বাহিনী এরা বয়স ছিল খুব হলো 14-15-16 এর বেশি নেই, 20 ওখানে আর কি
না,
অল্প বয়স, এরা তো আর কোনো সেন্সই নাই, এরা খালি মারতে পারলেই বাসে আর কি। আমরা মারবো, মারার জন্য আসছি, আমরা যে কোনো ভাবে পাক বাহিনী মারি ফেলবো আর কি। এরা উত্তেজিত ভাবে আমরা ঘটনাটা ঘটে গেছে আর কি, মানে হঠাৎ করেই আর কি উত্তেজিত ভাবে আমরা ওই নদীর পাড়ে একদম কিনারে কাছাকাছি গেছি। পাক বাহিনী দুটো জাহাজ তখন অলরেডি পার হয়ে গেছে গা, আর দুটো আইতেছে আর কি। যখন আমাদের টার্গেট 50 গজের মধ্যে আসে তখন আমাদের যেসব আমরা ছিলাম 30-35 জন ওই পজিশনটা মূল পজিশনে, আর যে অন্যান্য মুক্তিযোদ্ধারা আমাদের সে প্রায় আধা মাইল পিছনে অর্থাৎ পূর্ব দিক। আমরা একবারে জাহাজের কাছাকাছি 30-35 জন মুক্তিযোদ্ধা, আমরা শুধু একবারই গুলি করতে পারবো, দ্বিতীয়বার গুলি করা আমাদের আর মাথা তুলে করা সম্ভব না। আমরা একবারে ফার্স্টেই ওই জাহাজের যে মাস্টার ছিল ওরে এলএমজি ব্রাস মেরে ওরে উড়াই দেওয়া হয়েছে। আর আশপাশ যেসব পাক বাহিনী আসছিল এই পাক বাহিনী আমরা গুলি করছি, 30-35 জন একসাথে গুলি করার পরে পাক বাহিনী ছিটকে পড়ে গেছে গা, আর কিছু মারা গেছে, আর গুলে ওই পলাই গেছে গা, ওই স্পিড বোট নামাই দিয়ে ওরা পলাই গেছে, পিছন দিকে চলে গেছে গা, আর সামনের দিক সামনে চলে গেছে গা। আমরা এই ঘটনাটা ঘটে 2:30-এর মধ্যে, আমরা বিকেল 3:30-4:30-4:00 মধ্যেই আমরা জাহাজে কি আছে কি অবস্থায় আছে এই জাহাজের ওঠানোর জন্য আমাদের লোক নিয়োগ করা হলো। কিন্তু ওই জাহাজে প্রথম যে টুইসে যে সেলটা করে যে সেলের জন্য পাক বাহিনী ভয় পায় সেই যে সেলটা করছে শামসুল আলম ময়মনসিং পুলিশ লাইনের কোম্পানি কমান্ডার, উনি প্রথম টুইসে সেলটা করার পরে ওই সেলটা ঠিক জাহাজের মাঝখানে পরে আর কি। পরপর যখন দুটো সেল পরে
তখন আগুন লাগে গেছে আর কি,
পড়লে আগুন ছিটকে জায়গা। তারপরে আমরা তো চারিদিক দিয়ে 30-35 জন প্রায় 5 মিনিট পর্যন্ত গুলিগোলা গুলি চলায় চলার পরে আমরা গুলি স্তব্ধ করে দিই। বাঘবাহিনী প্রচুর গুলি করার, 1 ঘন্টা গুলি করছে আমাদের এই বানরোডের সাথে। গুলি করার পরে বাঘবাহিনী চলে গেছে গা। আমরা রাতের 8টা-9টা থেকেই বিভিন্ন গ্রামের সংবাদ দিয়ে নৌকা ঠোকা এনে এই আমস এমনসনগুলো নামাইতে থাকলাম আর কি। এই প্রচুর আমস এমনসন যেটা মানে নামান আমরা একটা অংশও নামাইতে পারি নাই। আমরা চাইনিজ গান, তারপরে
মর্ডার
কামান এগুলোর অস্ত্রবাদ জাহাজের মধ্যে, যাই হোক রাতের বর্ডারের মধ্যে আমরা এগুলোর কিছু কিছু নামাই ফেলতেছি। নামানোর পরে আমরা ওই এগুলোর ধরা পড়ছে মানে জাহাজ থেকে পাক বাহিনীর পক্ষে কয়েকজন বাঙালি আসলো সারেং, আর একজন আসলো ওয়ালেসম্যান, ওয়ালেসম্যান নাম হলো জাহাঙ্গীর। এরা আমাদের সংবাদ জানালো যে 12টা-1টার পরেই বিমানে অ্যাটাক করবে, গ্রাউন্ড বোর্ডে এসে যাবে গা, আপনার এখানে ভাইগে যান গা আর কি। তখন রাতের এই আমরা জাহাজ আগুন দিয়ে দিলাম, আগুনের আকাশ বাতাস এক হয়ে গেল গা, হাজার লক্ষ লক্ষ গোলা বারুদ পড়া আরম্ভ করে গেল। আমরা গ্রামবাসী
শহর
দৃশ্য, হ্যাঁ এগুলো একবার আলো হয়ে গেছে গা আর কি, কার গরু বাসু ছাগল ভেড়া এক একাকার হয়ে গেছে গা, এদিক দিয়ে বন্যার পানি, এদিক দিয়ে ছুটাছুটি, মেয়ে ছেলে কে কোথায় যাইতেছে একটা ধুলো অন্ধকার। এইভাবে প্রায় 8 ঘন্টার মতো খালি এই গুলিগুলো ফুটে আর
কি, চোরের ভিতরে দেখা গেছে।
তারপরে
মেয়ে ছেলেরও প্রসব হয়ে গেছে, বাচ্চা সন্তান হয়ে গেছে।
সারা
তিনগুলি নিয়েও আমরা ওই গ্রামে মুক্ত এলাকায় আমরা পৌঁছাই দিছি।
সারা
এরকম কাহিনী
আমরা ভোরের দিক দিয়ে ভোমাপুর বাজারে আসার আগেই সকাল দিকেই বিমান অ্যাটাক করছে। বিমান অ্যাটাক করে ভোমাপুর কলেজ যেটা ছিল আমাদের ক্যাম্প, এই ক্যাম্পে একবারে মনে করে
চাওয়ার করে,
হ্যাঁ সালনের সিদ্ধির মতো ঝাল ঝাল করে হালাই দিছে বাহাপুর বাজার মাটিকাটা এইসব এলাকা বিমানে অ্যাটাক করে। সে জায়গায় আমার বড় ভাই আহত হয়েছে, আমার বড় ভাই কাইকুবাদ সম্রাট, আমার ভাই ফুল্লু এরাও ছয় সাত জন আহত হয়েছে। আমরা ওই ক্যাম্পের থেকে চলে যাই আমরা ফলদহ, ওই জায়গায় কোনো কাদের সিদ্দির কোনো বাহিনী নাই, কোনো সাহায্যকারী নাই। আমাদের পরে তিন দিন পরে আমাদের ওই কাদের সিদ্দিকের সাথে ফলদহ নামে এক এলাকায় কাদের সিদ্দিকের সাথে আমাদের দেখা হয়। আমাদের একটা কথাই যে কাদের সিদ্দিকের ওই যুদ্ধে কোনো অংশগ্রহণ করে নাই, তবুও কাদের সিদ্দিকের বৃহত্তম যুদ্ধ উপাধি দেওয়া হয়েছে, কিন্তু মূল যুদ্ধটা করছি আমরা। আমি নিজে আসছিলাম, তারপরে শামসুল আলম, তারপরে আমিনুল কোম্পানি, আরো অনেকে এই যুদ্ধটা করছে। আমার মনে হয় বাংলাদেশের কোনো শ্রেষ্ঠ যুদ্ধ হইলে এই যুদ্ধটাই বাংলাদেশের সবচেয়ে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ, দিনের বেলা প্রকাশ্যে এত বড় যুদ্ধ। আর্মস এমনিশন 35 জন মানুষ কিভাবে 350 পাক বাহিনীর সাথে দিনের বেলা যুদ্ধ করে আর কি,
সবগুলি গেরিলা পদ্ধতিতে,
সব গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করছি। করার পরে আমরা ওই জায়গা তোলে মানে আস্তে আস্তে আমরা চলে আসি, আসার পরে আমরা জগন্নাথগড় ঘাটে আবার অ্যাটাক করি। জগন্নাথ ঘাটে আমরা পাক বাহিনী কিছু 11 জন পাক বাহিনী মারি, অন্যান্য আবার অ্যাটাক করে আসি আমরা দেয়ানগঞ্জে, দেয়ানগঞ্জে আবার অ্যাটাক করি,
বাহাদুরাবাদ
ঘাটে অ্যাটাক করি। তার পাশে আমার ডিফেন্স যায় পরে ইয়েতে কাটারবীর সবুজপুর সানন্দবাড়ি বাজারে, আমরা এই যে ফুলছড়ি ঘাট যে ই ছিল পারাবারের জন্য ই ছিল, জাহাজ ছিল, সেই জাহাজটা আমরা ওই রোজার ঈদের আমরা ওই জাহাজটা ডুবাই দিছি আর কি। আমাদের একটা নেভি কমান্ডো বাহিনী ছিল, ওই নেভাল কমান্ডো বাহিনীর দ্বারাই ওই আমরা জাহাজটা আবার ডুবাই দিই আর কি।
দুঃসাহসিক অভিযানের গল্পটি আবারও শুনবো। আমাদের সঙ্গে মুহূর্তে ফোনে রয়েছেন ক্যাপ্টেন সাহাব, আমরা তার সঙ্গে একটু কথা বলে আসি, এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন তিনি। হ্যালো, সালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছেন ক্যাপ্টেন সাহাব? ঢাকা এফএম থেকে আমি জুয়েল বলছি, সালাম আলাইকুম। জি অনেক ধন্যবাদ এত রাতে, এবং সেই সঙ্গে একটু দুঃখিতও বটে যে এত রাতে আপনাকে আমরা ফোনে। আমরা আসলে আপনার কাছ থেকে আমরা একটা প্রশ্নই আমার কেন জানি মনে হচ্ছে আপনার কাছ থেকে আমরা প্রশ্ন উত্তরটি নিতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যে শুরুটা সেটা নিয়ে যদি একটু আমাদেরকে জানাতেন।
বাংলাদেশ বিমান বাহিনী 28 সেপ্টেম্বর 1971 গঠন হয়েছিল, এটা উদ্বোধন করেন আমাদের পক্ষ থেকে ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার সেন, এবং ভারতীয় পক্ষে ছিলেন এয়ার চিফ মার্শাল পিসি লাল। এই হল আমাদের বিমান গঠনের শুরু। আমাদের তিনটি বিমান ছিল, তার ভিতরে একটা ছিল ডাকোটা, একটা হেলিকপ্টার এলিভেট্রি, আর একটা অটার বলে একটা কেনাডিয়ান এয়ারক্রাফট। এই তিনটে ভারত সরকার আমাদেরকে উপহার দিয়েছিলেন। এরপরে আমরা ছিলাম 9 জন বৈমানিক, তার ভিতরে আমরা 6 জন ছিলাম বেসামরিক বৈমানিক, অর্থাৎ আমার মতো আমরা 4 জন ছিলাম এয়ারলাইন থেকে, অর্থাৎ পিআই তে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর বিমানে ছিলাম। তারপর ছিলেন ক্যাপ্টেন আকরাম, ক্যাপ্টেন শরফুদ্দিন, এবং সামরিক বিমান বাহিনী ছিল এয়ারবাস সুলতান মাহমুদ, উনি তো আমার স্কোয়াড লিডার ছিলেন, শমসুল আলম, এবং ফ্লাইং অফিসার বদরুল আলম। এই নিয়ে আমরা 9 জন বৈমানিক, 7 জন টেকনিশিয়ান মিলে এই বিমান বাহিনীর গঠন। এবং এটা ছিল নাগাল্যান্ডের দিমাপুর বলে একটা জায়গা, সেখানটাতে একটা পরিত্যক্ত বিমানবন্দরে, দ্বিতীয় মহাযুদ্ধের বিমানবন্দর ছিল। এরপর আমরা 2 মাস প্রশিক্ষণ নেই, অর্থাৎ 28 সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত, এবং নভেম্বরের 3 তারিখে আমাদের আক্রমণ করার কথা ছিল ঢাকায়, এবং সেটা ছিল নারায়ণগঞ্জের গোদনাইল বলে একটা এভিয়েশন ফিল্ড আছে, এবং চিটাগং বিমানবন্দরের কাছে এভিয়েশন ফিল্ড আছে, যাতে আমরা ওদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে। কিন্তু পরবর্তীতে এই তারিখটা পরিবর্তিত তারিখ হল 3রা ডিসেম্বর 1971। সেই রাত্রেই আমরা ঢাকা আক্রমণ করি এবং চিটাগং। এই হল যুদ্ধের সূচনা। বাংলাদেশ মুক্তি বাহিনী এয়ারফোর্স এবং আমাদের অপারেশনের নাম ছিল কিলো ফ্লাইট। এই যুদ্ধ শুরু হলো আমার 3 তারিখ রাত অর্থাৎ 4 তারিখ সকাল মধ্যরাত্রি আমরা পাকিস্তান বিমান বাহিনীকে 48 ঘন্টার ভিতরে নিষ্ক্রিয় করে ফেলি। 6 তারিখ বাংলার আকাশ ছিল মুক্তি বাহিনী এয়ারফোর্স এবং ভারতীয় বিমান বাহিনীর হাতে। এরপর আমাদের অপারেশন গুলো শুরু হলো। আমরা সিলেট, কুমিল্লা, চিটাগং পর্যন্ত আমাদের অপারেশন ছিল এবং ঢাকা পূর্বাঞ্চল পর্যন্ত। ভারতীয় বিমান বাহিনী তারা ঢাকা, চিটাগং, যশোর প্রথম প্রথম বিমানবন্দর গুলিকে আক্রমণ পরিচালনা করত। এইভাবে 10 তারিখ ডিসেম্বর 1971 ভিতরে আমাদের নিয়ন্ত্রণে চলে আসলো মেঘাবতীর পূর্বাঞ্চল পর্যন্ত এবং এরপর আমাদের আক্রমণ শুরু হবে ঢাকার নিকটবর্তী এলাকাগুলোর উপরে। তখন পাকিস্তান বাহিনী মেঘনা ব্রিজটাকে উড়িয়ে দেয়। তবে আমাদের ভিন্ন পরিকল্পনা করতে হয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা হেলিগ্রাম অপারেশন অর্থাৎ হেলিকপ্টারে করে সেনাবাহিনী
আমরা জেনেছি যে আমাদের সেই সময় আমাদের যে যুদ্ধ বিমান ছিল তার মধ্যে একটা হেলিকপ্টারও ছিল, অ্যারোভেট হেলিকপ্টার। এবং এই হেলিকপ্টারটির একটা বৈশিষ্ট্য ছিল যে এটা খুব নিচু দিয়ে উড়ে যেতে পারত এবং কয়েকটি অপারেশনে আপনি নিজে
উঠলেই পাকিস্তান সেনাবাহিনীর রেডারে আমরা ধরা পড়ে যাব, তখন আমরা বুঝে ফেলবে আমাদের অবস্থান। সেই হচ্ছে আমাদের এমনি নিচুতে এবং মধ্য রাত্রিবেলায় আমাদেরকে অপারেশন গুলো করতে হতো।
এবং কয়েকটি অপারেশন রয়েছে যেটাতে আপনি মাত্র 100 গজ দূর থেকে পাকিস্তানি বাহিনীর উপরে হামলা করেছেন, তো এমন কোন অপারেশনের কথা এই মুহূর্তে কি মনে পড়ছে? নিশ্চয়ই মনে পড়ছে, যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন।
হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের প্রত্যেকটা অপারেশন ছিল আত্মহত্যার সময়। কারণটা হলো আমরা আমাদের প্লেনগুলোর গতি দেখছিল 80 নটিক্যাল মাইলের বেশি ছিল না এবং আমরা পাকিস্তান আর্মি সেনাবাহিনীর অবস্থান আক্রমণ করতাম খুব নিকটে গিয়ে করতে হতো, নয়তো এই আক্রমণ তখন এই বাস্তব বা ওদের ধ্বংস করার কোনো অবস্থানই ছিল না। এরকম আমরা প্রায় 40 থেকে 43টি অপারেশন করেছি এবং আমরা এই পূর্বাঞ্চলে সিলেট, কুমিল্লার পাকিস্তান আর্মিকে আমরা নিষ্ক্রিয় করে দিই। যার পরিপ্রেক্ষিতে 10ই ডিসেম্বর 1971 এই ভিতরে পূর্বপুর আমার দখলে চলে আসে। তখন পাকিস্তান সেনাবাহিনী যখন ভৈরব দৃষ্টি উড়িয়ে যায়, যার জন্য তারপরে সেনাবাহিনীকে হেলিকপ্টারে করে নরসিংদীর দক্ষিণে অবদান করাতে হয়। সেই তারিখটা ছিল 11ই নভেম্বর, 11ই ডিসেম্বর 1971 সাল। এবং এরপরে নরসিংদীর পতন ঘটে 12ই নভেম্বর সকালবেলায়। এরপরে আর বিমানবাহিনীর দরকার প্রয়োজন ছিল না এবং সমস্ত ঢাকা শহর এই ঘিরিয়ে ফেলে মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী। এরপরে অবশেষে 16ই ডিসেম্বর 1971-এ ওদেরকে আত্মসমর্পণ করতে হয়। এটা বিরাট বিজয় আমাদের জন্য এবং এই এই বাঙালি জাতি এত নিহীন জাতি, তারা লুঙ্গি পরে খালি গায়ে যুদ্ধ করে এই বিজয়টা তারা অর্জন করেছিল। এটা বিরাট অর্জন আমাদের জন্য।
জি অবশ্যই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই প্রজন্মের কাছে আপনার কিছু বলবার আছে কিনা, কোনো চাওয়া আছে কিনা?
আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের নতুন প্রজন্ম এই আমাদের অর্জন গুলোকে অনুধাবন করতে পেরেছে এবং তারা যেভাবে অগ্রসর হচ্ছে আমরা অচিরেই সুখী সমৃদ্ধশালী এবং অস্থিরদায়ী একটা বাংলাদেশ আমরা অর্জন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা বিরাট আশার ব্যাপার। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। আমাদের সঙ্গে কথা বলছিলেন ক্যাপ্টেন সাহাব ইউ আহমেদ বীর উত্তম।
This track was downloaded from FusionBD.com.
অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে শুনছেন। চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4-এ। আমরা আবারও সেই গল্পে ফিরে যেতে চাই, কমান্ডার আবু হাসনাত মুক্তা, যিনি শোনাচ্ছিলেন দুঃসাহসিক অভিযানের কিছু ঘটনা। আমরা আবারও ফিরে যেতে চাই সেই গল্পে।
আমরা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় যুদ্ধ এবং অল্প সংখ্যক মুক্তিযোদ্ধা কিভাবে এই 300-350 পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, এটি বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে একটা বড় যুদ্ধ এবং কঠিন যুদ্ধ। তারপরে আমরা যখন ভুয়াপুর স্টিমার ধ্বংসের পরে আমরা ভারতে চলে যাই, ভারত থেকে আবার অস্ত্র সরঞ্জাম দিন নিয়ে আমরা শস্যবাড়ি অ্যাটাক করি, শস্যবাড়ি আমরা পূর্ণ দহল করি। দহল করার পরে আমরা অনেক গোলাবরদ দহল করে নিই শস্যবাড়ির থেকে। তারপরে পাক বাহিনীর আক্রমণে আমরা আবার পিছু হেঁটে যাই, হেঁটে যাওয়ার পর আমরা দেয়ানগঞ্জে যাই, আবার অ্যাটাক করি দেয়ানগঞ্জে। আমরা প্রায় সুগার মিল সহকারে আমরা প্রায় মুক্ত করে ফেলি। তারপরে ওই জায়গা থেকে আমরা ওই পিছনে আর একটু বর্ডারের কাছে কাঠার বিল এলাকার নামক স্থানে আমরা কর্নেল টায়ারের, তখন আগস্ট সেপ্টেম্বর মাসে কর্নেল টায়ার আমাদের কামালপুর পশ্চিমে অংশটুকুই হলো মুক্ত এলাকা, বিস্তর মুক্ত এলাকা রাজীবপুর পর্যন্ত প্রায় 50-60 মাইল মধ্যে কোনো পাক বাহিনীর ক্যাম্প নাই ওইসব এলাকা। এবং আমরা ফুলসুরি বাহাদুরের ঘাটের মাঝখানে হলো আমাদের ডিফেন্সটা, আমাদের মানে আমাদের কোম্পানির অবস্থান, আমার কোম্পানি, গাজী নাসিরুদ্দিন কোম্পানি, তারপরে আপনার আলতাফ সুবেদার কোম্পানি, আমরা এইসব মিলে সমন্বয় করে আমরা রাজীবপুর আমরা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করি। এবং নভেম্বর মাসে কর্নেল টায়ার আহত হওয়ার পরে আমরা যখন নভেম্বর মাসে আমরা কামালপুর সম্পর্কে আমাদের খুব পরিচিত ছিল থাকার কারণে আমার কোম্পানি আবার কিছু অংশ সহকারে আমরা জহুরুল মুন্সি আমাদের এই কামালপুরে যুদ্ধ করার জন্য জহুরুল মুন্সি আমাদের কাঠার বিলতে নিয়ে আসছে। কর্নেল অনেক ক্যাপ্টেন মান্নান এরা জানে যে সব কোম্পানি দুর্দর্শ, হ্যাঁ, যারা ওই কামালপুর সম্পর্কে জানে এবং কামালপুর যুদ্ধ মানে পারদর্শী, তাদেরকে নিয়ে কামালপুরে একটা গ্রুপ তৈরি করা হয়। সেই গ্রুপের সাথে আমি থাকি এবং এই গ্রুপটা ইন্ডিয়ান বাহিনীর সাথে, যৌথ বাহিনীর সাথে নভেম্বর মাস থেকে আমরা কামালপুরের বিভিন্নভাবে চারিদিক দিয়ে ব্যাংকার করে নভেম্বর মাস থেকে যুদ্ধ করতে 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 আমরা নভেম্বর 15 তারিখ থেকে আমরা কামালপুরের যুদ্ধ করার জন্য ই থাকি। এবং আশেপাশে যে নালদেবাড়ি, নকলা এইসব ক্যাম্পে আমরা প্রচুর মানে যুদ্ধ, অ্যাম্বোস, মাইন, বিচ্ছিন্ন, এগুলো দৈনিক একটা দিনও বাদ নাই যে আমরা যুদ্ধ করি নাই কে, এমনও গেছে চার দিন পাঁচ দিন খাই নাই কে, তিন চার দিন ঘুমাই নাই কে, এমনও গেছে অস্ত্র সহকারে আমরা আমরা মানে যুদ্ধের মধ্যে ঘুমাই
বসছি। বাহিনীটার নামই ছিল সুইসাইড বাহিনী।
হ্যাঁ, আর আমরা এই যে আমাদের গ্রুপের সবচেয়ে দশ বারো জন মুক্তিযোদ্ধা সবচেয়ে দুর্দশ ছিল, আমরা সবসময় একত্রই থাকতাম।
পরবর্তী মনে পড়ছে এখন? কারণ
হ্যাঁ, জৌলক মুন্সি, আমি, আবু হাসান মুক্তা, তারপরে জামিউল হক,
শফিকুল আলম,
শফিকুল আলম, তারপরে গুরবানী, আহসান হাবিব গুরবানী, তারপরে ফজলুদ্দানগঞ্জের এরা ছিল কাদির, এরা আমরা সবসময় ইন্ডিয়ান বাহিনীর গাইডার হিসেবে রাস্তাঘাট ওদের মানে বিভিন্ন খবর সংগ্রহ, বিভিন্ন জায়গায় অপারেশন, রাস্তাঘাট বিচ্ছিন্ন করার জন্য ইন্ডিয়ান বাহিনীর সাথে আমরা ওদের সাথে সমন্বয় করি। আমরা পরবর্তী কামালপুরে চার তারিখে আমরা স্বাধীন করি। স্বাধীন হওয়ার পরে আমরা পাঁচ তারিখে বক্সিগঞ্জ, সাত তারিখে আমরা শেরপুর, এবং নয় তারিখে রাত্রে থেকে দশ তারিখে আমরা জামালপুর পিটিআই স্বাধীন করি, মানে শত্রুমুক্ত করি। করার পরে আমরা টাঙ্গাইল হয়ে আমরা গাজীপুরের কালিয়াকুর পর্যন্ত চোদ্দ তারিখে আমরা পৌঁছে আর কি, গাজীপুরের কালিয়াকুর মানে ওই কৃষি ফার্মের কাছাকাছি আর কি। কৃষি ফার্মে আমাদের উনি ইন্ডিয়ান বাহিনীর সাথে মুক্তিবাহিনীর যৌথ কমান্ড তৈরি করে উন্তনে আমরা এই ঢাকার দিক রওনা হবো আর কি।
প্রত্যেকটি অপারেশনই ছিল অনেক ঝুঁকিপূর্ণ এবং জীবনের ঝুঁকি তো প্রত্যেকটি অপারেশনই ছিল। এমন কোন অপারেশনের কথা কি মনে পড়ছে অথবা সম্মুখ কোন যুদ্ধের কথা যেখানে আপনি নিজেই সত্যি একটু ভয় পেয়ে গিয়েছিলেন অথবা খুব মানে খুব দুর্যোগ মুহূর্তের মধ্যে ছিলেন যে সেখান থেকে বেঁচে ফিরে আসাটা একটু কষ্টকর অথবা আশা ছেড়ে দিয়েছিলেন, এমন কোন মুহূর্ত কি ফেস করেছেন?
হ্যাঁ, আমি মনে করেন যে আমি যখন সবচেয়ে আমার ভয়ঙ্কর যুদ্ধটা হলো ভোমাপুরের স্টিমার ধ্বংস করেছিল। ওই জায়গায় চারিদিক দিয়ে পাকবাণী ঘেরাও করছে, কোনো রাস্তাঘাট নাই, পানির মধ্যে বন্যার টাইম, পরিপূর্ণ বন্যার টাইম, হাটে যেতে হয় এক গলা এক কোমর পানি, কে বদর কে মুক্তিবাহিনী কেউ কাউকে চিন্তাছে না। আমরা আবার যার কাছে অস্ত্র আছে তারে ভেরে দুটি যাই, তুই মুক্তিবাহিনীর বদর বাহিনী? তখন জিজ্ঞেস করার পর আমরা কনফার্ম হইতাম যে বদর না মুক্তিবাহিনী। এমন এমন একটা পরিস্থিতি, সব মুক্তিযোদ্ধা কেউ কাউকে চিন্তাছে না, নতুন নতুন আইতেছে, ট্রেনিং হইতেছে, আর যারাই পুরো ট্রেনিং হইতেছে তারাই আসে এই টাঙ্গাইলে, এই ভোমাপুর এলাকা, কাজীপুর থানা, এইসব এলাকায় এদের রাস্তা না, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ঘাঁটি স্থাপন করা হইতেছে আর কি, নতুন নতুন ক্যাম্প। আমরা কাজীপুর থানা প্রায় থানাটাই মুক্তিবাহিনী ভরপুর ছিল, তারপর সে ভোমাপুর থানাটা পুরাপুরি মুক্তিযোদ্ধা, এলাঙ্গাতে মুক্তিযোদ্ধা, হেমনগর মুক্তিযোদ্ধা, এইসব বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধা তখন ক্যাম্প স্থাপন করে ফেলছে এবং বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করি ওই ওই সময় আর কি। এবং বাংলাদেশের সবচেয়ে বর্ডারের পরেই আমরা ভিতরে যে যুদ্ধ করলে এই টাঙ্গাইল থেকে এই জামালপুর হয়ে তারপরে ময়মনসিং মধুপুর, তারপরে নদীর যমুনার পার, ব্রহ্মপুত্র পারের যেসব পাকবাহিনীর ক্যাম্প, প্রত্যেকটা ক্যাম্পে আমরা যুদ্ধ করছি এবং প্রত্যেকটা ক্যাম্পে আমাদের পাকবাহিনীর সাথে আমাদের যুদ্ধ হয়েছে। আমার এরকম একটা দিন নাই যে যেদিন আমি যুদ্ধে অংশগ্রহণ করি নাই কি আর কি।
মোটামুটি প্রতিদিনই অপারেশন থাকতো ছোটখাটো।
হ্যাঁ,
আর যেহেতু আপনি গেরিলা যুদ্ধ ছিলেন,
আমি যখন শশুরি প্রিয় সম্মুখ যুদ্ধে যখন পাকবাহিনীকে হারাই দিই, ক্যাম্পটা আমি পরে পরে আমার কোম্পানি দখল করে নেয়, তখন পাকবাহিনী আমার একবার মানে আমি পূব দিক যেতেছিলাম, মানে পাকবাহিনী ক্যাম্পের দিক ওদিক যেতে যেতে এমন একটা জায়গায় যে পৌঁছেছি নদীর পারে, তখন নৌকার মাঝিরে গুলি করে মেরে ফেলে দিচ্ছে পাকবাহিনী। আমাদের মুক্তিবাহিনী পাঁচ সাতজন গুলি করে মারা গেছে নদীর মধ্যেই। আমরা নদীতে নৌকা পার না হওয়ার পরে পার হইতে পারিনি, ওই সময় পাকবাহিনী আমাদের সারেন্ডার করা, আমরা সারেন্ডার না হয়ে প্রতি গুলি করি পাকবাহিনী, পরে গুলি করার পরে নদীর মধ্যে আমরা ডুব দিয়ে পলাই 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 তারপর পার হয়ে যাই আর কি।
আচ্ছা আচ্ছা, তারা গুলি চালিয়েছিল?
হ্যাঁ, গুলি চালা এবং সারেন্ডার করেছিল আমাদের, সারেন্ডারের কথা বলতে সারেন্ডার হওয়ার জন্য।
ডিস্টেন্স কতটুকু ছিল?
এই দেড়শো গজ,
দেড়শো গজের মধ্যে,
দেড়শো গজের মধ্যে
আপনারা পাল্টা গুলি বর্ষণ করে
তখন তারা নৌকার মধ্যে জাম দিয়ে সব গুলি
পলাই গেছে আর কি, পানির মধ্যে জাম করে আর কি। এইটা একটা আমার জীবনের সবচেয়ে মানে অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ আর কি। আর কামালপুরের আমরা প্রথম এই যে ক্যাপ্টেন সালাউদ্দিনের একটা ঘটনা, মানে আমি তার পাশেই কামালপুরের একটু এক মাইল দেড় মাইল পশ্চিম পাশে আমার ডিফেন্সটা, মানে আমার কোম্পানি অবস্থান, আমি ওই দিন যে ক্যাপ্টেন সালাউদ্দিনের পাক বাহিনীর একটা যুদ্ধের সেদিন কামালপুরের সবচেয়ে বেশি ক্যাজুয়ালটি হয়, প্রায় 150 মুক্তিযোদ্ধা আহত হয়, প্রায় 60-70 জন মুক্তিযোদ্ধা মারা যায়। এইসব মুক্তিযোদ্ধার সাথে আমাদের ক্যাপ্টেন সালাউদ্দিনের সাথে দুজন মুক্তিযোদ্ধার নাম আমাকে আজকে অবশ্যই বলতে হবে। তার নাম একজন হলো বদরুল আলম, যারা পাক বাহিনীর মানে সেন্টিকে চ্যালেঞ্জ করে পাক বাহিনীর কাছে অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে। এরম দুর্ধর্ষ মুক্তিবাহিনী হলো আমাদের ক্যাপ্টেন সালাউদ্দিন এবং আরেকজন তার সহযোদ্ধা বদরুল আলম। তার আরেকজন সহযোদ্ধার নাম হলো লাল, ওনার বাড়ি হলো বগুড়া। এরা পাক বাহিনীর কাছে অস্ত্র কাইরে নিয়ে আবার পরের দিন রাত্রেই এই পাক বাহিনী ক্যাম্প অ্যাটাক করে পাক বাহিনীর ব্যাংকার চার্জ করছে এবং ওই দিনও প্রায় 80-90 জন পাক বাহিনী মারা গেছে আর কি।
ঘটনা আমরা শুনছিলাম, সেই সঙ্গে দুঃসাহসিক কিছু বাংলার বীর সন্তানের নামের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। আবারও বিনম্র শ্রদ্ধা জানাই যেসব মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন, যাদের প্রাণের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ, এবং যারা এখন আমাদের মাঝে রয়েছেন তাদের দুঃসাহসিক যে অভিযানের গল্প আমরা শুনছিলাম, সত্যি তাদেরকে আবারও শ্রদ্ধা জানাই আমাদের সবার পক্ষ থেকে। আমাদেরকে যারা লিখেছেন দেখতে পাচ্ছি তারাও অনেক অনেক শ্রদ্ধা জানিয়েছেন, সালাম জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা আজকে আমাদের মাঝে এসেছেন এবং আমাদের সঙ্গে এগুলি শেয়ার করছেন। একটা কথা জিজ্ঞেস করি আমাদের কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি বীরোত্তম বার, তার কাছে যে যুদ্ধে যাবার সময় পরিবার কি শুরুতে রাজি হয়েছিল যে যাও তুমি যুদ্ধে যাও, এই ব্যাপারগুলো আসলে কিভাবে ম্যানেজ করেছিলেন?
এটা হলো এটা সমাজের ভিতরে, তারা যখন দেখলো যে তোমরা যুদ্ধে যাও এবং যখন পাকিস্তানিদের এই ভয়াবহ দৃশ্যগুলো যখন আমাদের পরিবাররা দেখতে পারছে, তখন বলছে তোমরা জোয়ান ছেলেকে ঝুলি মারতেছে, তোমরা ঠাইখানা দেশের জন্য তোমরা জান দাও, তার কোনো অসুবিধা নেই, তোমরা চলে যাও। তার বলছে আমরা আচ্ছা আমরাও চলে যাবো, কিন্তু আমাদের দেশ স্বাধীন করে মুক্ত করতে হবে।
আবু হাসনাত মুক্তা, কমান্ডার আবু হাসনাত মুক্তা, আপনার পরিবারের সঙ্গে ব্যাপারটি কেমন ছিল আপনি যখন তাদেরকে জানালেন যে আপনি মুক্তিযুদ্ধে অংশ নিতে চান?
এবং তারপরে আমার ওয়াইফ রে আমার বাচ্চা কাছে সবাইকে আমরা মুক্ত এলাকায় নিয়ে গেছি। আমরা তখন আমার সদর ভাই, বড় ভাই এবং আমার শাস্ত ভাইরা প্রায় 8-10 জন, আমরা তখন সবাই আশিক মোহাম্মদ কলেজের ছাত্র, কেউ ডিগ্রি ছাত্র, কেউ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। আমরা 69-70 সনে আমরা প্রস্তুতি আমাদের মোটামুটি শেষ এবং 7-ই নভেম্বর ভাষণের পরে আর আমার এলাকার ওই জামালপুরের এই আমি জানি না জামালপুরের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরেই মুক্তিযোদ্ধা ছিল আর কি। এত মুক্তিযোদ্ধা এই জায়গার মুক্তিযোদ্ধার বয়স 10-10 বছরের ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, ওই জায়গার মানে লেবার কামলা যত লোক আছে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, বৃদ্ধ বনিতা সবাই মানে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষের এরা সবাই ছিল আমার জামালপুরের লোকজন এবং সবাই ছিল
স্বাধীনতার কামী।
এই জন্যই আমাদের জামালপুরের যুদ্ধের জন্য অনুকূল পরিবেশ ছিল এবং জামালপুর আরো মানে ঘন খাল বিল এগুলোর মানে যাতায়াতের খুবই কমিউনিকেশন গ্যাপ এলাকা ছিল আর কি, এবং বন্যার খুবই বন্যার পানি টানি চারিদিক ই ছিল, যোগাযোগ ব্যবস্থা এক নৌকা ছাড়া কোনো ই ছিল না। এই জন্যই মুক্তিযোদ্ধাদের যুদ্ধের জন্য মানে খুবই সহায়ক ছিল আর কি ওই সময়টা ওই পরিস্থিতি।
আমাদের এলাকার লোকেরা করছে কি, নৌকার মাঝিরে যখন দেখতেছে পাকিস্তান যাইতেছে তখন নৌকা পানি তোলা ধুয়ে দিত।
আচ্ছা আচ্ছা।
আমরা মুক্তি ধরে যখন ঘাটে গেছি সালাম দিয়েছি আমরা মুক্তি যাইছি নৌকা কোথায় বাই করেন, তখন ওরা ইচ্ছে করে রাতারাতি নৌকা পানি মিলে 7টায় নৌকা পানি চেয়েছে নৌকা দিয়ে আমাদেরকে পার করতে, ভাই কোথায় যাবেন আমরা কোন না তা আপনারা আসেন না কেন, দু একদিন করে বাধা আসেন আমাদের যদি পাকিস্তানে ধরে নিয়ে যায় আমরা সবসময় থাকবেন, আমরা খাদ্য সব জোগাবো কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের এলাকায় না থাকলে আমরা তো ঘুম পাইতে পারি না, এইরকম সহযোগিতা আমাদের এলাকায়।
আমি একটা কথা বলতে চাই, যারা এই দেশের জন্য জীবন দিছে, ইজ্জত দিছে, এই দেশের জন্য রক্ত দিছে, আমরা মুক্তিযোদ্ধা চাই যে স্বাধীনতার আসল ইতিহাসগুলো সত্যিকার ইতিহাসগুলো সংরক্ষণ করা হোক। আর সেই সাথে আমি বলতে চাই যারা ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আজ পর্যন্ত কোন সরকারই এই ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নাম গেজেটের তালিকায় প্রকাশ করে না, এবং ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা থাকা প্রমাণ দলের নাম থাকা সত্ত্বেও তাদের মুক্তিযোদ্ধাকে বলা মুক্তিযোদ্ধা বলা হয় না। বাংলাদেশের তালিকা যেটা আমরা বিআরএস তালিকা কই আর কি, যদি মানে বিআরএস তালিকা বাংলাদেশের তালিকা মুক্তিযোদ্ধা, এরাই আজকের সব সুযোগ সুবিধা সব ধরনের মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে আর কি। কিন্তু আসল মুক্তিযোদ্ধার নাম তো গেজেট তো হয়ই নাই এবং তাদের মুক্তিযোদ্ধাই স্বীকার করা হয় না। আর তারপরে আমার দ্বিতীয় একটা আশা আকাঙ্ক্ষা সেটা হলো কি, যুদ্ধ অপরাধী যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে, যুদ্ধের মানবতা বিরোধী কাজ করছে, আজকে তাদের বিচার হলেই যে আমাদের বিচার কার্য শেষ হবে তা নয়। আমি দাবি করবো আমার মুক্তিযোদ্ধা হিসেবে এইসব যুদ্ধ অপরাধীদের বংশানুক্রমে তারা কোনোদিন জনপ্রতিনিধি হতে পারবে না, আর বংশানুক্রমে তারা বাংলাদেশ সরকারের কোনো অধীনস্থ এই যুদ্ধ অপরাধীদের ছেলে মেয়েদের বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হতে পারবে না। এটা আমাদের একটা দাবি। এবং সেই সঙ্গে আমি ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হোক এবং তাদের যে মূল্যায়ন, তাদের যে
সম্মান দেওয়া
সম্মান, এটা আমরা আশা করি আর কি।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রয়েছে, আপনারা সেখানে নিশ্চয়ই আপনাদের এই দাবিটি পৌঁছে দিবেন এবং নিশ্চয়ই আপনাদের দাবিটি রক্ষা করা হবে আমার মনে হচ্ছে। নাওমি অনেকদিন পর আমাদেরকে শুনছেন, তার দাদাজান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আজকে আপনাদের কাছ থেকে গল্পগুলি শুনে তার দাদাজানকে খুব মনে পড়ছে তার। ধন্যবাদ নাওমি আমাদেরকে শুনবার জন্য এবং আমাদেরকে এসএমএস পাঠাবার জন্য। সোমা ক্যান্টনমেন্ট থেকে তিনি লিখেছেন, একটু দেরি করে ফেললাম, অনেক কিছু মিস করে ফেলেছি। সোমা সত্যি হয়তো আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন। এই এপিসোডটি যারা মিস করেছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে পরে ডাউনলোড করে শুনে নিতে পারবেন, সো মন খারাপের কিছু নেই। সন্ধি তিনি লিখেছেন, তিনি আর তার মা এই কাহিনী শুনছেন এবং এখানে আসতে চান। সন্ধি এত রাতে আসতে বলবো না, অন্য একটা সময় অবশ্যই আমাদের স্টেশনে আসবেন,
দেখা হবে আমাদের সঙ্গে।
হ্যাঁ অবশ্যই। আভা হোসেন তিনি লিখেছেন, আমার নানু বাড়ি জামালপুরের বক্সিগঞ্জ, 1971 আমার মামা আর আচ্ছা আচ্ছা তিনি তার মামা এবং তার নানাদের উপরে যে নির্যাতন করা সেই বিষয়টির কথা তুলে ধরেছেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ। সাবিহা তিনি দেখেছেন,
শহীদ দালাল দিন।
আচ্ছা এরপরে আচ্ছা হিমেল লিখেছেন, স্যার আমি বিএনসিসি কর্ণফুলি রেজিমেন্টের একজন সার্জেন্ট, আমাদের থানায় ক্রাইমের রাজত্ব, এখন আমার কি করা উচিত আপনাদের কাছ থেকে জানতে চেয়েছেন হিমেল।
বাড়ি কোথায়?
কর্ণফুলি রেজিমেন্টে, তিনি বিএনসিসির একজন সার্জেন্ট। আমার এই দায়িত্ব আপনি আপনাকেই নিতে হবে এবং আপনার স্থানীয় যারা রয়েছে অবশ্যই তাদের সহযোগিতা নিলে আপনি এ থেকে বের হয়ে আসতে পারবেন এবং এই প্রতিহত করতে পারবেন বিভিন্ন ধরনের অপরাধ। শহীদুল্লাহ উত্তরা থেকে তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি সজল সাভার থেকে লিখেছেন, সালাম আপনাদেরকে, আপনাদের কথা ভেবেই খুব কষ্ট লাগছে যে এত ত্যাগ স্বীকার করে আমাদের জন্য এই দেশটাকে দিয়েছেন, একটা স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আপনাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। নিশ্চয় ভালো লাগছে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছ থেকে তাদের অনুভূতি গুলো,
আমাদের অনুভূতি শোনার পরে তাদের যে মনে আবেগ, সেই আবেগে দেশের জন্য এবং দেশের জন্য যাতে ভালো কাজ করে তারা, এই আমরা এই আশীর্বাদ করি এবং তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য দেশের জন্য।
এবং অনেকেই এসএমএস পাঠাচ্ছিলেন, আমি দেখছিলাম যে আপনাদের দেশপ্রেম যেরকম নিঃস্বার্থ দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেমিক আমরা কিনা, অনেকেই এই ধরনের এসএমএস করেছেন যে আমরা কি আদৌ এরকম দেশপ্রেমিক হতে পেরেছি। আমার মনে হয় অবশ্যই আমরা দেশপ্রেমিক এবং আমাদের জাতির
কোনো দেশের রাজধানীটাকে আমরা কোথাও এই দেশ থেকে আমরা কোনো কিছু চাওয়া পাওয়ার আমাদের নাই। আমরা 10 তলা 12 তলা দাঁড়ানো চাই না, দেশের সরকারের কাছেও আমরা কিছু চাই না। আমাদের সন্তানরা যা পরিশ্রম করে যা করবার জন্য এটা খেয়ে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ।
ওকে, আমরা একেবারে শেষের দিকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে খুব কাছাকাছি অবস্থায় যুদ্ধ করছেন, আপনার কোনো সহযোদ্ধা মারা গেছেন কোনো অপারেশনে খুব কাছে,
আমার
এরকম একটা ঘটনা যদি বলতেন।
আমার জামালপুর যুদ্ধে 9ই ডিসেম্বরের দিন গত রাত্রে ওই যে সামত সিম্বিলা বীর বিক্রম খুরুম, আমার সে আমার সহযোদ্ধা ছিল, সে আমার খুব কাছে 450 জন পাকিস্তানি মারা গেছে, তার 200 লাশের ভিতর থেকে তাকে আমি বাই করছি।
আচ্ছা,
সে আমার খুব সেই দিন আমি খুব কাঁদছি। আমি যখন পাকিস্তানি ক্যাম্পে চলে যাই তখন তারা আমাকে এক গ্লাস পানি খাওয়াইছিল, আমি তার হাতে পানি খেয়েছি যে আমি তো যাবো আর হয়তো ফিরে যাবো আসতে পারি। আমাকে তারা গায়ে জানাজা করছে সব কিছু করছে, কিন্তু সে ফিরে আসে তাকে আমি ওই যুদ্ধে সে মারা গেছে তাকে আর আমি পাইনি, সে মৃত্যু পাইছি। সেই লাশ আমি কম্বল দিয়ে পেশায় হেলিকপ্টার তুলে শেরপুর শহর দিই, শেরপুর থেকে একটা ভ্যান গাড়ি দিয়ে তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা আমার সবচেয়ে, এছাড়া আরো বহু যোদ্ধা মারা গেছে আমার সঙ্গে, কিন্তু আমি একটা নদীর ভিতরে দেওয়ানগঞ্জের এক নদীর ভিতরে আমার সঙ্গে তিনজন মুক্তিযোদ্ধা আছিল স্যার, তারা মারা গেছে, তাদেরকে আবার তুলে আবার আমার কাফন দাফন করছি লাশ মারি দিয়েছি। এরকম হাজারো ঘটনা আছে,
সঙ্গী মারা যাইতেছে মারা গেছে, সঙ্গে হাতে নিয়ে যাইতেছি মারা যাইতেছে।
যেমন শহীদ বসির আমার কর্ণধরে এক যুদ্ধে শহীদ বসির সে মারা গেছে, নূর ইসলাম মারা গেছে, তাদেরকে আমি সেখানে মারি দিছি এবং দিয়ে ওই পাহাড়ের যে একটা লাল কেন্দারে গাছ আছে সেটা দিয়ে সে আবৃত করছি দিয়ে সেখানে মারি দিছি।
জি, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আপনাদের সঙ্গে তারা কথা বলতে পেরেছিলেন কিনা?
না, শুধু বলছে যে আমরা আমরা যুদ্ধ চালিয়ে যান, আমরা ভালো আছি ইনশাল্লাহ, কোনো চিন্তা নেই, কিন্তু দেখছি যে সে মারা গেছে, সে মারা গেছে।
জি, এমন কোন স্মৃতি আপনার কি মনে পড়ছে, আপনার সহযোদ্ধা কেউ মারা যাচ্ছে এবং যাবার সময় আপনাদেরকে কিছু বলেছে কিনা, আপনাকে কিছু বলেছে কিনা, শেষ কিছু কথা যদি মনে পড়ে এই মুহূর্তে?
হ্যাঁ, আমার সাথে কামালপুরে যে যুদ্ধ হয়েছে, কামালপুরে আমরা 15 তারিখের পরে আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা মানে কারো একজন ফজলুর নাম আর গুলি লাগছে পেটে, ব্রাশ ফায়ার লাগছে পেটের মধ্যে, আমরা গামছা বেঁধে দিছি, বাঁচিয়ে দেওয়ার পরে তাও কয়েকদিন বাঁচার অবস্থা ছিল,
তারপরে মারা গেছে,
তারপরে মারা গেছে। বর্ডার পার হওয়ার আগে মারা গেছে, এবং আমরা অনেক সময় কয়েকজন মুক্তিযোদ্ধারে আমরা ধানা কামালপুরে আমরা লাশে আনতে পারিনি কে, পরে ওই জায়গায় আমরা চাপা মাটি দিয়ে তাদের চিহ্নিত করেছে আসছে আর কি।
অসংখ্য ঘটনা আছে আমাদের,
এবং
9 মার্চ যুদ্ধে অনেক মারা গেছে
এবং
আমার কাছে থেকে, কিন্তু তথাপিও আমরা দেশের দিকে চিন্তা করি, দেশের মানুষের জন্য চিন্তা করে, যে মৃত্যু তো সবারই আছে, যার
আমি একটা কথা বলতে
চাই, ম্যারেজ মর্টেন
9 মার্চ যুদ্ধে যারা ভারত প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে যুদ্ধ করছে, আমরা অনেক লাশ ভারতে নিয়ে গেছি এবং এখনো মহেন্দ্রগঞ্জ অনেক মুক্তিযোদ্ধার কবর এখনো রয়েছে
ভারতের সীমান্ত এলাকায় আছে,
সীমান্ত এলাকার ওই পাশে আছে, এবং আমরা সরকারের কাছে দাবি করব সেই সব মুক্তিযোদ্ধাদের কবরগুলো চিহ্নিত করা হোক এবং সংরক্ষিত করে, এবং
বাংলাদেশের মুক্ত এলাকায় যেন,
হ্যাঁ, এবং তাদেরকে লাশগুলো যাই কিছু থাক বাংলাদেশে আনে যেন তাদের কবর দেওয়া হয়, এটা আমরা সরকারের কাছে খুব আশা রাখি আর কি।
জি, অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কথা বলছিলেন কমান্ডার আবু হাসনাত মুক্তা এবং সেই সঙ্গে ছিলেন কমান্ডার মোহাম্মদ জহুরুল হক মুন্সি বীর প্রতীক বার। এই দুজন আজকে আমাদের অন্ধকারের গল্পে এসেছিলেন। সবশেষে একটা প্রশ্ন করতেই হয়, ইদানিং আমরা লক্ষ্য করি যে পত্র পত্রিকায় উঠে আসে যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়ে আসছে, তো আপনাদের কেমন লাগে যে যারা যুদ্ধই করেনি?
এটা আমাকে শুনেন, এটা হলো কিছু আমলারা এই স্বার্থের জন্য, যখন মাননীয় প্রধানমন্ত্রী বাধা দিচ্ছেন যে এই মুক্তিযুদ্ধের কষ্টের দুঃখের কথা সব শোনার পরে, উনি তো বাধা দিচ্ছেন যে এই চাকরি 30% করে আর নাতি নতুন পর্যন্ত থাকবে, তখনই বিভিন্ন আমলারা এই ধরনের সুযোগ নেবার আরম্ভ করছে আর কি। তবে সত্য জিনিস, আগুন কোনোদিনও চাপা থাকে না,
মুক্তিযোদ্ধার তালিকা তো বাংলাদেশে করার কোন প্রয়োজন নাই, এদের তালিকা অলরেডি ভারতে আছে, প্রশাসনের তালিকা আছে, মুক্তিযোদ্ধার নামের তালিকা আছে, বাংলাদেশের তো তালিকার কোনো প্রয়োজন নাই। আর বাংলাদেশে যারা তালিকা করছে বাংলাদেশে স্বাধীনতার পরে,
ইন্ডিয়াতে যে তালিকাটা আছে,
ভারতে আমাদের
তালিকা আছে,
এখানে কি সব মুক্তিযোদ্ধার নাম সংযুক্ত রয়েছে?
হ্যাঁ হ্যাঁ,
এমনকি হতে পারে না যে কিছু কিছু মুক্তিযোদ্ধার নাম
আছে, শিল্পী মুক্ত আছে, গায়ক আছে, সাংবাদিক আছে, অনেক
এলে সরকার আলাদা করে
লিস্ট
করা আছে।
এখন হলো যে যারা সহযোদ্ধা,
হ্যাঁ,
তাদেরও নাম আছে, এবং যে এক সরকার এক সময় আসে একটা প্ল্যান তৈরি প্রোগ্রাম তৈরি করে আর কিছু কিছু মানে দুর্নীতিবাজ ভিতরে ঢুকে
যায়।
এখন কথা হলো 43-44 বছর পরে মুক্তিযোদ্ধারাই মুক্তিযোদ্ধা মানি নেয় না, দেখা গেছে যে যারা নতুন মুক্তিযোদ্ধা আজকে অনেক আগে থেকে তাদেরকে এখনো স্বীকৃতি পায় নাই, এরকম দুই চারজন আছে। কিন্তু যদি
যুদ্ধ করে নেই তারা মুক্তিযুদ্ধ হয়ে গেছে,
হ্যাঁ, এবং যদি তারা যাচাই বাছাই করে যদি পরীক্ষা নিরীক্ষা করে কমপক্ষে 60% মুক্তিযোদ্ধা বলা যায় যে মুক্তিযোদ্ধা ছিল,
এভাবেই আসলে একজন
ইনকোয়ারি করা উচিত,
ইনকোয়ারি করা উচিত। কারণ এটা আপনাদের জন্য অত্যন্ত অপমানজনক যে যে যুদ্ধই করেনি সে মুক্তিযোদ্ধার,
একটা যুদ্ধ করার সমান কেন একটা শোষের গর্ব করবে,
বয়স
হলো 4 বছর 5 বছর, সে 71 সালের সে মুক্তি থাকবে না। আমার ছেলে বয়স 1 বছর ছিল, আমার ছেলে তো ভারতে নিয়ে গেছিল আমার ওয়াইফ সহ, তারাও তো ভারতে গেলে যে মুক্তি পাবো তা না, আমার 1.5 কোটি লোক শরণার্থী ছিল, সবাই তো আর মুক্তি পাবে না।
আবার বাংলাদেশে আসে এই সরকার মুক্তিযোদ্ধা থেকে হেয়পূর্ণ প্রতিপন্ন করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করার জন্য এই নতুন মুক্তিযোদ্ধাদের নাম লেখায়, মুক্তিযোদ্ধাদের চরিত্র, দৃঢ়তা, আদর্শ সবই নষ্ট করে দিতেছে এই নতুন তালিকা করে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে দুজন ছিলেন, ভালো থাকবেন আপনারা। ভীষণ গর্বিত আমি যে আপনাদের দুজনকে পেয়েছি এবং আমাদের সঙ্গে আজকে,
আমরাও গর্বিত যে আমরা
প্রকাশ করা হলো, প্রচারিত হলো, এর জন্য আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি এবং আশা করবো এর পরেও আমাদের ঢাকা ফেমে আসবেন। আবার অনেক গল্প রয়ে গেছে, আসলে সম্ভব না এত বিশাল এই স্বাধীনতা সংগ্রামের গল্প মাত্র এই 2-3 ঘন্টায় বলা।
আরেকদিন এসে বলবো আমরা,
অবশ্যই ইনশাআল্লাহ আমরা
সময় নিয়ে বলবো।
সেই সঙ্গে শ্রোতা বন্ধু যারা আমাদের সঙ্গে ছিলেন এত রাত পর্যন্ত, ঠান্ডার সময় এত রাত জেগে অনেকে শুনছেন আমাদেরকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্মরণ করুন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সব সময়, যারা জীবন বাজি রেখে দেশ প্রেমের কারণে শুধুমাত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং যাদের সাহসী সেই বীরত্ব গাথায় রচিত হয়েছে আমাদের এই দেশ। 30 লাখ মা বোনের, 30 লাখ শহীদের রক্তে আমরা পেয়েছি, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই দেশ। আমাদের এই দেশ চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো অন্ধকারের গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও বিনম্র শ্রদ্ধা জানাই শহীদ মুক্তিযোদ্ধাদের।
মুক্তি সেনা তোমাদের রে, কোনদিন শোধ হবে না,
track was downloaded from FusionBD.com.